This track was downloaded from FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে আরও একটি বুধবার, আরও একটি আনকোর এপিসোড এবং আরও একটি জীবনের গল্প নিয়ে আমরা এই মুহূর্তে উপস্থিত। কে রয়েছেন আজকে আমাদের সঙ্গে তার জীবনের গল্পটি ভাগাভাগি করে নেবার জন্য সেটা আমরা নিঃসন্দেহে জানব। তবে তার আগে আপনাকে বলতে চাই যে হ্যালো 8920 হচ্ছে এমন একটি অনুষ্ঠান যেখানে সে মানুষ তার জীবনের গল্প বলে। আমরা সগৌরবে বলতে পারি হ্যালো 8920 শততম পর্ব পার করে ধীরে ধীরে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমরা শুরু করেছিলাম বছর দুয়েক আগে এবং আমরা দেখেছি এখানে এসে জীবনের গল্প বলার পরে তাদের জীবনে যেমন পরিবর্তন এবং যারা এই অনুষ্ঠানটি শোনেন তাদের জীবনেরও অনেক রকমের পরিবর্তন আমরা চাক্ষুষ প্রমাণ পেয়েছি। অনেকে আমাদেরকে ফোন করে ধন্যবাদ জানান। তো আমরা হ্যালো 8920 তে একটি নতুন সেগমেন্ট চালু করেছি, সেটা হচ্ছে হ্যালো 8920 শুরু হবে একটি ফোন কল দিয়ে। ফোন কলটা হচ্ছে হ্যালো 8920 শোনার পরে যদি কোনো ব্যক্তির জীবনে কোনো পজিটিভ পরিবর্তন এসে থাকে এবং তিনি যদি কোনো ভালো কাজ করে থাকেন, সেটা ব্যক্তি জীবনে হোক, সামাজিক হোক, রাষ্ট্রীয় পর্যায়ে হোক, যে কোনো ভাবেই হোক না কেন, আমরা তার কথা শুনতে চাই। প্রথমে চলুন শুনি কার জীবনে হ্যালো 8920 কতখানি প্রভাব ফেলেছে। আর যে শাকিলের কাছ থেকে
কিবরি, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, গত সপ্তাহে আমাদের কাছে ফোন করেছিল মিন্টু, সে কি বলেছিল চলুন শুনি।
আমি মিন্টু বলছি পটুয়াখালী থেকে। আমি নিজের জীবনটাকে নিজে বিসর্জন দেওয়ার জন্য একবার সুইসাইড করার পথে পান করি। দ্বিতীয়বার আমার ছোট বোনকে একবারে ফোন করে ফেলতে চাই। আগে খুবই খারাপ ছিলাম, সবকিছু ছেড়ে দিয়ে জীবনের গল্প শুনে আমি খুবই উপকৃত হয়েছি, খুবই ভালো লাগছে।
শুনলেন মিন্টুর ফোন কল, এরপর সরাসরি তার সাথে যে কথা হলো সেটাই এখন শুনব। মিন্টু বলছেন?
জি, মিন্টু বলছিলাম।
আচ্ছা মিন্টু, আমি শাকিল বলছিলাম এবিসি রেডিও থেকে, হ্যালো 8920 অনুষ্ঠান থেকে।
জি শাকিল ভাইয়া।
জি, কেমন আছেন আপনি?
ভালো আছি।
আপনি কেন আত্মহত্যার চেষ্টা করেছেন?
সেটা হচ্ছে আমার সাংসারিক অবস্থা একদম খারাপ ছিল, যেহেতু গান করতাম, মেয়ে সেজে নাচ করতাম, নাটক করতাম, তখন থেকে অনেক মানুষের কাছে সমকামিতার শিকার করি। এই কারণে আমি একবার বিষ পানে আত্মহত্যা করার চেষ্টা করি। সর্বশেষ যখন আমি সুইসাইড করতে গেলাম তখন আমি হ্যালো 8920 শুনলাম, 40তম পর্ব সোহেলের গল্পটা শুনলাম। ভাবলাম অনেক অপরাধীরাই তো এখানে অনেক কিছু করে বেঁচে আছে, তাহলে আমি কেন মরব, এই জন্য আমি ওইখান থেকে ফিরে আসছি।
আপনার বোনকে আপনি কেন খুন করতে গিয়েছিলেন?
ওকে আমি যথেষ্ট ভালোবাসি, আমার এক ফ্রেন্ডের সঙ্গে ওর বিয়ে হয়ে যায়, অনেক অত্যাচারিত হয়, কিন্তু ওদের অত্যাচার গুলো আমার সহ্য হতো না, তো ভাবছিলাম ওকে দুনিয়া থেকে সরিয়ে দেবো, সরিয়ে দিয়ে নিজেও শেষ হয়ে যাব। তো এনামুলের জীবনের গল্প শুনে আমি পরিকল্পনা করি, না এনামুল এত পরিশ্রম করে বেঁচে আছেন, তাহলে কেন আমি সুইসাইড করবো, আমারও বেঁচে থাকার অধিকার আছে। এটা শুনে আমি ওখান থেকে ফিরে আসলাম।
মিন্টু, আপনি এখন কেমন আছেন আর কিভাবেই বা আপনার জীবন চলছে?
এখন আমার জীবন চলছে কোন রকম, গার্মেন্টস এর জব করে। আমি খুবই অসুস্থ, তবে আমি আটকে আছি হ্যালো 8920 গুলো নিয়ে, এগুলো আমি শুনি, ওগুলো আমার চোখ খুলে দিয়েছে।
মিন্টু, আমরা জেনে অনেক খুশি হলাম যে আপনি হ্যালো 8920 অর্থাৎ আমাদের জীবনের গল্প শুনবার পরে আপনার জীবনে পরিবর্তন এনেছেন এবং আপনি এখন ভালো আছেন।
জি ভাইয়া, এখন এই পর্যন্ত আছি।
মিন্টু, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, এই ছিল মিন্টুর সাথে ফোন আলাপ, চলুন ফিরে যাই কিবরিয়ার কাছে।
অনেক ধন্যবাদ শাকিল, এবং ধন্যবাদ জানাচ্ছি সেই বন্ধুটিকে যিনি ফোন করে আজকে আমাদেরকে এভাবে ইন্সপায়ার করেছেন। এবং সত্যি সত্যি হ্যালো 8920 যে আপনার জীবনে ইন্সপিরেশন হয়ে এসছে সেটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া। প্রিয় শ্রোতা, আজকের জীবনের গল্প শুনে অনেকের জীবনেই অনেক বড় ইন্সপিরেশন আসবে, সেই জায়গাটিতে আমরা যেতে চাই। আর আপনি যদি মনে করেন হ্যালো 8920 এসে আপনি আপনার জীবনের গল্প বলবেন, সেক্ষেত্রে নিয়মটি হচ্ছে আপনি আমাদেরকে ফোন করবেন। ফোন নম্বরটি হল 9115668911568। আর যারা হ্যালো 8920 শুনে তাদের জীবনে পজিটিভ পরিবর্তন এসছেন তারাও একইভাবে নাম্বারটিতে ফোন করে তাদের জীবনে কি পরিবর্তন এসছে এবং কোন এপিসোডটি শোনার পর এই পরিবর্তনটা হয়েছিল তারা তাদের কথাটি আমাদের এখানে বলতে পারেন, আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করব। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে বলছি আপনারা চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আরো একবার বলি www.facebook.com/hello8920। ওখানে যাওয়ার পরে আপনি আরজি কিবরিয়া নামে পেজটি পাবেন, ওখানে লাইক দিলেই আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন এবং আজকের অতিথি যিনি রয়েছেন তার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। ওকে, আপনি প্রথমে আপনার নামটা একটু বলবেন।
আমার নাম মোহাম্মদ তারামিয়া।
ওকে, তারামিয়া আজকে আমাদের অতিথি এবং তারামিয়ার জীবনের গল্প আমরা জানব। আপনি হ্যালো 8920 শোনেন?
এক বছর হলো শুনতেছি।
এক বছর হলো শুনছেন জীবনের গল্প, এর মধ্যে দুই একটা জীবনের গল্পের কথা কি মনে আছে যেটা আপনার মনে অনেক দাগ কেটেছে?
মনে আছে অনেক, যেমন অহনা, আবার মাসুদ রানা, লালচান সর্দার,
হাফেজ লালচান
সর্দার, প্রতিটা অনুষ্ঠান আমি শুনি।
শোনেন আপনি এবং আপনি কিছু মনে রেখেছেন, সেজন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। তাহলে আপনি তো নিশ্চয়ই জানেন যে বেসিক কিছু নিয়ম আছে হ্যালো 8920 তে, লাইক আপনার বর্তমান বয়স কত, কোথায় থাকছেন আমাদেরকে যদি একটু বলতেন।
আমার বর্তমান বয়স 50-এর কাছাকাছি হবে, বর্তমানে সাভার গার্মেন্টসে আছি,
সিকিউরিটি গার্ড হিসেবে আছেন। আপনি যেখানে আছেন গার্মেন্টস এর নামটা জানতে পারি আমি?
দি রোজ ড্রেসার্স লিমিটেড।
ওখানকার আপনি সিকিউরিটি গার্ড হিসেবে আছেন?
বর্তমানে এখন সুপারভাইজার প্রমোশন পাইছি।
সুপারভাইজার প্রমোশন পেয়েছেন, মানে আপনি সিকিউরিটি গার্ডই মূলত আপনার পেশা। প্রিয় শ্রোতা, আজকে আমি বাংলাদেশের যারা লাখ লাখ শ্রোতা রয়েছেন তাদের মধ্যে অসংখ্য শ্রোতা আছেন যারা সিকিউরিটি গার্ড, তাদের প্রতি স্পেশালি রেসপেক্ট করে সালাম জানিয়ে আজকের এই অনুষ্ঠানটা শুরু করতে চাই। কারণ হ্যালো 8920 শততম পর্ব পার করেছে এবং এখানে আমরা এই ধরনের পেশার কোন একজন মানুষকে আমরা আনতে পারিনি। তারা আমাদের খুব নিয়মিত শ্রোতা এবং তারা আসলে কি ধরনের নিয়মিত শ্রোতা তার কিছু প্রমাণ আমি আমার ব্যক্তিগত জীবনে পেয়েছি। যাই হোক, সেইসব মানুষদেরকে আমরা স্যালুট করে আজকের এই অনুষ্ঠানটা শুরু করছি। আপনি কোথা থেকে শুরু করতে চান?
সুযোগ থেকে। আমরা তিন ভাই তিন বোন ছিলাম, আব্বা মা সহ আটজন আমাদের সদস্য।
কোথায় জন্ম হয়েছিল আপনার?
গাইবান্ধা জেলা।
গাইবান্ধা জেলাতে। জন্মসাল মনে আছে কবে জন্ম হয়েছিল?
আমি বলতে পারবো না।
আপনার বাবা মাও কখনো আপনাকে বলেননি?
ছোটতে তো মারা গেছে আমার মা।
আচ্ছা।
আব্বা মারা গেছে 88-এর পরে।
আপনার তখন বয়স কত আনুমানিক? আপনি কি করেন তখন?
মা যখন মারা যায়,
জি,
স্কুলে যাইতাম, ক্লাস 3 পর্যন্ত লেখাপড়া করেছি আমার জীবনে।
ওকে, শুনি, আমরা একটু ধারাবাহিক ভাবে শুনি।
আমরা 6 ভাই বোন ছিলাম, আমার বড় ভাই এসএসসি পাশ করতো, আমি তো ছোট্ট। তারপরে মা গাইবান্ধা জেলার পরিবার পরিকল্পনা অফিসে চাকরি করতো। বড় ভাই এসএসসি পাশ করার পরে আমাদের ওখানে পিছনে বাড়ির পিছনে এক দর্জির দোকান আছে, দর্জির দোকান ওনার কর্মচারী হিসেবে বড় ভাই নিয়েছিল। তখন আমলে পয়সা খুব কম পেত, তারপর মোটামুটি চলতাম। আমার আব্বা কামলা কিছু দিত, তো আমি অভাব ছোটকালে বুঝিনি। পরে আমার বড় ভাই ধীরে 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 অসুস্থ হয়ে পড়তেছে, টিবি রোগ হয়েছিল। তখন চিকিৎসা তেমন ছিল না আমার মনে হয়। তো ধীরে ধীরে ভাই আমার একদম শুকিয়ে যাইতেছে কঙ্কালের মতো। মা যেটুকু পায়, আব্বা যেটুকু কাজ করে, ভাই চিকিৎসা এবার ডাক্তার আনতে পারে। ঠিক আগে আমাদের ভাই দর্জির কাজ করতো, মনে করেন কয়েকদিন ঈদ হবে, ভাই আমাদের রাত 12টা 1টা আমাদের ভাই বোনের নতুন জামা নতুন প্যান্ট বানিয়ে আনতো। পরদিন আমরা ঈদের গোসল করতি, নতুন পোশাক পরছি, খুব খুশি লাগতো আমাদের। ঈদে প্রথমে ভাই বিশেষ পরিকাল উঠতে পারে না, ভাই রাত্রে কান দিতেছে। তা মা বলল, বাবা কান্দো কেন? ভাই বলতেছে, মা কালকে ঈদ, আমার ছোট ভাই কি করবে মা? এই কথাটা আমি শুয়ে শুয়ে শুনি। তখন আমার খুব খারাপ লাগছে, তখন অতটা বুঝিনি, এখন আমার মনে হয় আর কি একলা। আর আমাদের ঘর ছিল খেরের ঘর, আমাদের চোখই ছিল না, বাঁশ দিয়ে আব্বা আমার উয়ের মতো বেঁধি বেঁধি ওর উপরে চাটাই দিত। ওর উপরে থাকতাম আমরা, ভাই আর মা থাকতে নিয়েছে, আমরা আব্বা সহ উপরে থাকতাম। দুই ভাই তো আমরা 2 বছর কম বেশ, তো দুই ভাই আবার খুব ফাজলামি করতাম। তখন এমন কাপড় ছিল না, কিন্তু সিরা খাতা নিয়ে কেটা কতখানি বেশি নেবে, আমি দিক দাদি কামড়ে ধরি, ভাই দিক দাদি কামড়ে ধরি, কেটা বেশি নিতে পারবো, কত খেতায় ছিঁড়ে যেত মাঝখান দিয়ে। সময় দিন গেছে, সময় আব্বাকে রাগারাগি করতে, এই তোমরা থামো থামো এমন করতেছ কেন? শেষে কিন্তু কয়েক গোল ঘর থেকে ধন্যবাদ রে। তারপরে 3 বছর পর আমার ভাই মারা গেল, তখন আমার বয়স 7 বা 7.5 হবে আর কি। তখন কিন্তু আমার ওই প্রাইমারি স্কুলে যাবো, আর ভাই কিন্তু বলতো স্কুলে যা। প্রথম পরীক্ষা তো হয় মৌখিক, মৌখিক পরীক্ষা দিলাম, দেখি আমি যে স্কুলে ফার্স্ট হলাম, আমার ভালো লাগে। তারপরে 2 তুটলাম, আমাদের বই কেনার মতো কোন ইয়া নাই। তখন ভাই বেঁচেছিল, তখন স্কুলে ভাই বেঁচেছিল আমার।
বাবা কি করতেন আপনার?
আব্বা আমার কামলা কিষেন দিত,
মা ফ্যামিলি প্ল্যানিং এ কাজ করতেন।
কাজ করতো,
কিসের কাজ ছিল? ফ্যামিলি প্ল্যানিং এ
পরিবার পরিকল্পনা অফিসের।
পরিবার পরিকল্পনা অফিসের কি মাঠ পর্যায়ের কর্মী ছিলেন উনি? মানে মাঠে মাঠে
মাঝে মাঝে রোগী নিয়ে যেত,
রোগী নিয়ে যেতেন উনি, এগুলোর কাজ করতেন উনি।
জি জি।
আচ্ছা। আর বড় ভাই ওই দর্জির দোকানে কাজ করতো, যিনি এসএসসি পাশ ছিলেন, ওনার আইডিয়া মূলত সংসার চলতো।
মা এবং ভাইয়ের আইডিয়া, আব্বা সবসময় কামলা চলতো না তখন, আমি দেখছি।
জি, কিসে কামলা দিত উনি, কি ধরনের কাজ করতো?
ঘর ছাওয়া কামলা দিত,
ঘর ছাওয়া কামলা,
ঘর ছাওয়া কামলা দিত বেশি।
ওকে, উত্তরবঙ্গের যে গ্রামে আপনারা বড় হয়েছেন গাইবান্ধার, গ্রামের নামটা একটু বলবেন?
চকবরুল বাদিয়াখালী ইউনিয়ন।
এখন ওই গ্রামে যাওয়া হয় আপনার?
খুব কম,
খুব কম। প্রিয় শ্রোতা, আমরা আজকে যেই মানুষটির জীবনের গল্প শুনছি, সেই মানুষটির জীবনের গল্প ধীরে ধীরে বাঁক নিতে নিতে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই এখন দেখার বিষয়। আমরা আবারও ফিরে যেতে চাই তার কাছে। আপনার টোটাল কতজন মেম্বার ছিলেন পরিবারে?
৮ জন।
৮ জন মানুষের মুখের খাওয়া জোগাড় করতো আপনার মা এবং আপনার ভাই মিলে?
ভাই,
শুনি, আপনি স্কুলের কথা বলছিলেন।
স্কুল থেকে বই দেওয়া হতো, বইয়ের যে মানে আছে, মানে ছিল, তো মানে আমার কেনা হয় না। টিফিন টাইম দিত স্কুলে, তখন আমার সবাই যারা আছে ওদের আবার মানে বই আছে। টিফিন আর খেলাধুলা করতাম, আমি খেলাধুলা করতাম না, ওদের মানে বই নিয়ে কাগজে নোট করে রাখতাম, বাসাতে এসে মিলে মুখস্থ করতাম। টুথ পরীক্ষা দিলাম, টুথে আমি সেকেন্ড হলাম। এরপর থ্রি ওই পর্যায়ে আমার ওই আমার কোন খাতা কলমে ছিল না তেমন, আমি রাস্তাঘাট বাজার যাইতাম, বা রাস্তাঘাটে যদি সাদা কাগজ টুকে পেতাম ওরা হাতে নিতাম, ওই মানে লিখে লিখে রাখতাম স্কুলে টিফিন টাইমে। তারপরে থ্রির জন্য রেজাল্ট দিল স্যারেরা, শীতের দিন সব স্কুলের মাঠে বসে গেছি, আমরা স্কুলের ভেতরে না, ঠান্ডা দিন তো সবাই বসে রয়েছি। ফার্স্টে তারা মিয়া, আমি এত খুশি হয়েছি বলে শেষ করা যায় না, খুব খুশি হয়েছি তখন। তারপরে আমার বড় ভাই মারা গেল, মারা যায় মাও অসুস্থ, ভাইয়ের চিন্তায় ভাইয়ের পাশে মা থাকত, মার খাওয়ানো ছিল না, ধীরে ধীরে অসুস্থ মাও পড়তেছে, শুকিয়ে যাইতেছে ভাইয়ের মতো, অফিসে যেতে পারে না। আশপাশ মানুষের আমার মামি টামিরা যারা আসিল বুঝে দিত যে রহিমা, আমার নাম রহিমা খাতুন, এক ছেলে গেছে কি গেছে, আর তো দুই ছেলে আসছে, তুই তো চিন্তা করিস। তারপর আমার মা বড় ভাইয়ের এটা ভুলতে পারেনি, বড় ভাইয়ের শোকে মা ২ বছর বিছানায়, অনেক রাত গেছে আমরা না খায় থেকেছি, মা বিছানায় থাকতে এক পর্যায়ে আমার বাবা আলাদা হয়ে যায় আমাদের রেখে, তখন আমরা কি করি আর আমাদের কোনো উপায় নাই। তখন আমরা দুই ভাই মিলিয়া কামলা দেই, সেই কামলা দিয়ে কিভাবে আমাদের শুধু তিন বেলা খাওয়ান দিত
ওই ছোটবেলাতে। আপনারা
ছোটবেলায়?
আচ্ছা,
আমার থ্রি পর্যন্ত পড়াশোনা শেষ হয়ে গেল, কামলা দিবে যারা তিন বেলা খাওয়ান দিত, পেট ভরে খাইতাম, ভাত কিনে পেট ভরে খাইতে পারতাম না। এই যাবৎ আবার বাসার দিয়ে খাওয়া দান করছি, হয়তো একটু পানি ভাত পাইছি সকালবেলা খাসি, দিয়ে পেট ভরে না, আবার পানি দিচ্ছে এর মধ্যে, আবার পানি খাইছি আমি। এরকম রুটি দুটা রুটি দিত, একটা রুটি দিত ভাগে, রুটি ভিজিয়ে খেতাম পানি দিয়ে যাতে বেশি হয়, খাই আবার পানি দিতাম এর মধ্যে, দিয়ে আবার লবণ দিয়ে আমি খাইতাম, তারপর আমার পেট ভরে না। এরপরে সময় যদি কামলা চলে না, অনেকে নেন, আমি শুধু একজনের কাজ মধ্যে কাজ করতাম ওই সময়, মা বলতাম মা আমি উপরে থাকতাম, সবাই উপরে থাকতাম, মা পানি খাবো, মা খিদে লাগছে মা পানি খাবো, আর মা উঠে পানি দিত, তখন ওই পানিটা আমার কাছে মিষ্টি মিষ্টি লাগত, মা রাতের পানি। এরকম অনেক রাত আমার আগায় থাকতাম। আর আমার বড় ভাই তখন কামলা দাওয়া বাদ দিয়ে গাড়িতে ট্রেনে বাদাম বুট দিছে না, বাদাম বুট বিক্রি করা শুরু করছে।
আপনার ভাইয়ের সাথে আপনার বয়সের পার্থক্য ছিল ২ বছর, তার মানে বয়স সব মিলে ৮ থেকে ১০ বছরের বালক, মানে কিশোর আপনারা তখন।
১০ বছর হবে না,
১০ বছরও হবে না সেই সময়টাতে, আপনার ভাই বাদাম বিক্রি করছে ট্রেনে ট্রেনে, আপনি মানুষের বাড়িতে কামলা কাটছেন।
জি,
ওকে। তারপর
বাদাম বেশি ও কিছু দিত আর আমি কামলা দিতাম, দিয়ে দেখি যদি তরকারিটা খুব ভালো, আমি শাক ভাজি করছি, লাল শাক ভাজি, আমার শাকটা তো খুব ভাজি ভালো হয়েছে, ওরা কইতেছে ওরা কি খায়, ওরা তেল মশলা খায় না, শাশুড়িতে আমি সেদ্ধ করে খায়, আমার সামনে বলতেছে আমি কিছু বলি না। একপর্যায়ে আমি বাজালাম যে আমি যে কামলা দেয় আমাকে পয়সা দেন না, এবং আমার সাথে যারা বড় বড় কামলা দেয় ওরা ওরা যে কাজ করতেছে ওই কাজ আমি নিয়ে যেতেছি, কিন্তু আমাকে পয়সা দেয় না। তারপর বলে আমাকে পয়সা দেন না, আমি কেমনি কাজ করবো, কয় তুমি যে ছোট পয়সা হবে না। তখন আমি ধীরে ধীরে কাজটা বাদ দিই, দিয়ে আমি গাড়ির বাদাম বেচা শুরু করলাম। তখন আমার গায়ে শার্ট ছিল না, একটা তোয়ালে ছিল আমার মনে আছে, তোয়ালেটা গাল বান দিয়ে বাদাম বেচতে যেতাম ট্রেনে, দুই ভাই মিলে বাদাম বেঁচে যাই। ভাই যখন না করছো তুই পাবি না এত ছোট বয়সে, তেমন না ভাই সবাই পারে আমি পারুক, বাদাম বেঁচে বেঁচতে বেঁচতে একদিন আমাদের বাড়ি থেকে রেল স্টেশন যেতে এক মাইল হাঁটিয়া, যাইতে যেতে আমার একদিন রেল লাইন মাঝখানে হাঁটি যাই, অনেকক্ষণ অর্থাৎ যাইতে হয় সিগন্যাল থেকে যাইতে হয়, সেদিন উস্টে খায়া আমার বাদাম সব পরে গেল, বাড়ি ফেরত এলাম কি হয়েছে আমার বাদাম সব পরে গেছে। আব্বা আলাদা হয়ে গেছে ওই সময়, মা বিছানায়।
আব্বা আলাদা হয়ে গেছে মানে?
মানে মা বিছানা পড়ার পরে আব্বার কুলেতে পাইতেছে না, আমাদের থেকে আলাদা হয়ে গেছে।
কোথায় গেছে উনি?
বাড়িতে থাকে কিন্তু আলাদা হয়ে খায়, সে
আলাদা হয়ে খায়। কার?
আমার বড় বোনই পাক করে দেয় খানা দানা, সে আলাদা, যে কামাই করে আমাদের কাছে দেয় না, মা বিছানা পড়ার পরে।
আপনারা মাকে নিয়ে থাকেন? আমি কিছু জিনিস কনফিউজ হয়ে যাচ্ছি, একই পরিবারে তো আপনারা ৮ জন সদস্য ছিলেন?
সদস্য ছিলাম।
তাহলে আপনার বাবা আপনার মাকে ফেলে রেখে আলাদা হয়ে গেল?
একবার সাথে থাকি কিন্তু আলাদা হয়ে গেল, মানে আমাদের দুই ভাই তিন বোন ছিলাম, তো ভাই বড় তো মারা গেল।
জি,
আম্মু আমার বিজনেস কামাই হতন কমে গেছে।
জি,
কিন্তু আব্বা কুলেতে পাইতেছে না, যার জন্য সে আলাদা হয়ে খায়।
ওকে, আমি যতটুকু বুঝতে পেরেছি যে আপনাদের ভরণ পোষণ তেমন একটা দিচ্ছে না, যেটাকে আপনারা আলাদা হয়ে খাওয়া বুঝতেছেন। ওকে, মানে আঞ্চলিক ভাষায় যেটা বলে। তারপরে
এক পর্যায়ে আমি বাদাম বেশি, আব্বাই ঘর ছাড়া আমলা করতে বেশি। একবার আব্বা আব্বা আমার ঘর সাথে সাথে ঘরের নিচে যে বাঁশ বান্ধে আর কি পা রাখার জন্য, খবর পেলাম যে আমার আব্বা এক্সিডেন্ট করছে, সবাই যা দেখি যে আমার আব্বার মালাটা যে এই জায়গা পর্যন্ত হারিয়ে গেছে।
ও মানে এটা আসলে যে গলার, প্রিয় শ্রোতা আপনারা বুঝবেন না সে কারণে বলা হচ্ছে এটা, এটাকে কি বলে আপনাদের আঞ্চলিক ভাষায়? গলার উপরে জায়গাটা আসলে থুতনির নিচে, এটা খুবই সেন্সিটিভ একটা জায়গা, এখানে এখানে গিয়ে বাঁশ বেঁধে আছে।
বাঁশের মাথাটা এরকম
চোখা
চোখা ছিল, মাঝখানে বাঁশ থাকে তো,
ওহো
ওটা ওটা খুটি গেছে আর কি।
আচ্ছা আচ্ছা,
বাঁশের মালাতে এরকম ঝুলিয়েছিল আব্বা।
ওহো,
আমরা গেলাম, মা গেল, যা দেখো এই অবস্থা, সব শোয়ার অ্যাক্সিডেন্টের মধ্যে অবস্থা। বাড়ি নিয়ে এলাম, গ্রাম ডাক্তার আছে তাকে নিয়ে এলাম, ওষুধপাতি কিছু দিল, এবং যার কাজ করছিল মামা হ্যাঁ সম্পর্ক, ওনারা চিকিৎসা পাতির টাকা দিছে। তারপরে অসুস্থ হওয়ার পর থেকে পরে আবার একখানি হয়েছে। আর আব্বা যে আলাদা হয়ে গেল, ওই সময় আমি বাজার করতাম, আমাদের আধা সারা আটা বা এক সারা আটা আনতাম
বাজার থেকে,
বাজার থেকে এক মাইল রাস্তা হারিয়ে যেতে হয়, তা আটা আনতাম বা আধা কেজি চাল আনতাম বা এক কেজি চাল আনতাম, ওই ভাই গায়ে বাদাম বেচে আমি
বাদাম বেচে টাকা দিই
বাজার যেতাম। আবার আব্বা যে কাম করতো আলাদা খাইতো, আব্বা আমার টাকা দিত যে আমার এক পয়সা আলে আনো, আমি আনতাম বাজার করে আসতে, পেট তো খুব খিদে আমার, কাম চলে না সবসময়। তো আব্বার এক পয়সা চাল থেকে এক মুঠ বা দুই মুঠ চাল নিয়ে কাঁচা যাবে খেতাম, বাজার থেকে আসতে এক মিল আসতাম ঘাটি আসতে হয়, আটা যে আনি আটাও কিছু করে খাইতাম,
কাঁচা আটা,
কাঁচা আটা। তারপরে মিষ্টি আলু আছে না বাজারে, হয়তো পয়সা কম থাকলে মিষ্টি আলু এক কেজি বা দেড় কেজি দুই কেজি নিয়ে আসতাম, আসতে তিন চারটি আলু কাঁচা খাইতাম যে আমার পেট টাকা ভরুক। তারপরে এক পর্যায়ে বাসাতে আসি, ওই ভাগ করি করে রুটি রুটি দেয় খাই, তা তো আমার পেট ভরে না। তো এক পর্যায়ে আমি করলাম আব্বা শেভ করতো, ওই বিলের নিলাম কাছে, বিলের নিয়ে বাজার যাই, একটা কাগজ নিচে আছে, বাজার ঘুরে আসতে ওই রাস্তার পাশে কলা গাছ আছে না, কলা গাছের ঢাকুয়া কাটতাম, কাটিয়ে ওই ধান খেতে জমির পানি, জমির পানির মধ্যে কলা গাছের ঢাকুয়া আটা নিতাম, জমির পানি দিয়ে গুলেতাম, কাওয়া হতো না, তো কাওয়া করে চুরি করে আমি বাসার ঢোকার আগে একখানে রুগী রাখি যেতাম, নিয়ে বাসার যেতাম, খাওয়া দেওয়ার পরে কয়লা চুলে জ্বালা দেয় খরিদ জাল, পরে চুরি করে আটাটা আনি পোড়া দিতাম আমি, পরে একা খাইতাম যাতে আমার পেটটা ভরে।
প্রিয় শ্রোতা, আজকে যে জীবনের গল্প সেটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, মানে মন্তব্য আসবে না, যখন শুনছিলাম তখন এই শহরেরই কিংবা এই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের কিছু মানুষ কিংবা একেবারে পুরো বাংলাদেশটা জুড়েই অসংখ্য অসংখ্য খাবার নষ্ট হচ্ছে এবং সেগুলো অক্ষত অবস্থায় কোনো কোনো ভাবে ডাস্টবিনে চলে যাচ্ছে, কিংবা আমি আপনি সবাই মিলে সেটা করছি, অথচ এই যে শিশুর শৈশবটা আমরা শুনছি, যখন আমরা খাবার নষ্ট করি তখন ওই শিশুটার সামনে আমাদেরকে যদি দাঁড় করিয়ে দেওয়া হয় আমাদের মানসিক অবস্থা কেমন হতে পারে। আমি কিবরিয়া নিজেও এর বাইরে না, আমার মনে হয় যারা আজকে শুনছেন হেলো ইট 920 শ্রোতা প্রত্যেকেই তাকে তারা নিজেরা নিজেদের জায়গা থেকে একটু চিন্তা করুন যে এই যে অতিরিক্ত খাবারগুলো আমরা নষ্ট করি বা প্রতিনিয়ত আমরা খাবারগুলো ফেলে দেই, প্রয়োজনের অতিরিক্ত খাবার বা প্রয়োজনের অতিরিক্ত টাকা দিয়ে আমরা খাবারগুলো খাই, এর একশো ভাগের এক ভাগও যদি এদের কাছে যায়, এই শিশুদের কাছে যায়, পুরো দেশটার চেহারাই পাল্টে যেতে পারে। আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, মাত্র তিন মিনিটের বিজ্ঞাপন বিরতি, একটু পরেই ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আজকে আমাদের জীবনের গল্প বলার জন্য আছেন মোহাম্মদ তারামিয়া, তারামিয়াকে যদি আপনি দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক তিন মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। আচ্ছা, ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা, হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি, দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ অ্যাক্টিভ জিগ মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ।
ঘড়ি দেখ, কয়টা বাজে হিসেব আছে?
কেন, রাত 10টা।
উফ, তবুও তুই বলছিস ফেয়ারনেস ট্রিটমেন্টের কথা, এত রাতে কোন পার্লারটা খোলা আছে?
শোন, এখন থেকে ঘরে বসে রাত জুড়ে চলবে নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
কিভাবে?
এলো ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট, এটি ত্বকের 5 তর্ক ফিরে পৌঁছে আপনার সেলগুলো উজ্জ্বল করে আর নতুনের মতো করে তোলে, ফলে রাত জুড়ে আপনি পান ডাবল অ্যাকশন ফেয়ারনেস। নতুন ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
Close Up presents Hello 8920, Close Up, the closer দ্য বেটার।
প্রিয় শ্রোতা, তিন মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আমি আরজি কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আমার সঙ্গে জীবনের গল্প নিয়ে আছেন এখানে মোহাম্মদ তারামিয়া। তারামিয়ার কাছে ফিরে যেতে চাই, তবে তার আগে বলছি আপনি যদি আপনার জীবনের গল্প আমাদের এখানে বলতে চান সেক্ষেত্রে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ফোনের মাধ্যমে। আমাদের ফোন নম্বরে ফোন করে আপনার জীবনের গল্পের সারাংশটুকু বলবেন এবং বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে, আর আপনার সেল নম্বরটি অবশ্যই স্পষ্ট করে দেবেন। আমাদের এখানে ফোন করার নম্বরটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। আর তারামিয়াকে দেখতে চাইলে, তারামিয়ার সঙ্গে যোগাযোগ করতে চাইলে, কথা বলতে চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাওয়ার পরে আপনি পেজটি পাবেন আরজি কিবরিয়া নামে, এবং আরজি কিবরিয়া নামে যদি আপনি সার্চ দেন তাহলে আপনি অসংখ্য পেজ পাবেন, যে পেজটিতে কেবলমাত্র 7.5 লাখের কাছাকাছি মেম্বার রয়েছে বা ফ্যান রয়েছে, সেই পেজটি হচ্ছে আমাদের হ্যালো 8920 পেজ। ওকে প্রিয় শ্রোতা, আমরা চলে যাচ্ছি তারামিয়ার কাছে, যেখানে আপনি ছিলেন। আপনি বলছিলেন যে ওই আটার গোলাটা পোড়া দিয়ে
খেতেন,
তারপর
এরম প্রায় প্রায় আমি করতাম। এবং মিষ্টি এনে আনলো, আমি আলাদা তখন আর কাঁচা খাই না, কলা গাছের চিপে চেপে বাসার ঝাড় গাছ রাখি যেতাম। পরে যার চোখ ভালো আগুন ওটা যে পোড়া দিতাম, দিয়ে পরে আমি একা একা খাইতাম। ধীরে ধীরে যখন বড় হলাম তখন কামলার দাম আমাদের আটানা, বড়রা প্রায় 1 টাকা, তো আটানা দিয়ে আমার পোষাচ্ছে না। তারপরে আমি ধীরে ধীরে, এক মিয়া ছড়া জমিতে ছিল আগে, ওদের 12% জমি আদি করতাম, তো ওই ধান যে কাটি আমরা দুটা ভাগ দিতে হয় জমির মধ্যে। তো মিয়া এসে বয়স্ক লোক তো চতুর্দিক দিয়ে ঘোরে কোনটার ধানের পালা বেশি দেখা যায়। আমি ছোট তো আমি আবার বলি বানরের মতো ঘুরতে আছে, আব্বু কাছে আছে। তো মিয়া খালি হাসে, আমি তো বুঝি না ছোট মানুষ বলছি। তো আমার আব্বা করতো কি, ওই ভাগ করে মিয়া করতে এই ভাগ নামার দিতা দেও, তো ওই ভাগটা আমার বাদ থেকে কমপক্ষে 1.5 কিলো যাবে মিয়ার বাড়ি। কামলা নিতাম না আব্বার, আমি ওই আটি বান্ধেছি। আমার বড় ভাই তো গাড়ির বাদাম বেচার সময় পায় না। আব্বা খুব অসুস্থ ছিল, গ্যাস্ট্রিক ছিল, পরবর্তীতে বয়স্ক বয়স ছিল, গ্যাস্ট্রিক ছিল, ব্যথায় ব্যথায় খুব অসহ্য হয়ে গেছে। ধীরে ধীরে আব্বা 4-5টা আড়ি মাথাত করে নিয়ে বাসার যেতে আমার বাসার, আর আমি ওই মিয়ার ভাগটা ওনার ভাগটা নিয়ে বাঙ্কে আসেন, বাঙ্কে বোঝেননি আপনি?
বাঙ্কে মানে হচ্ছে আমি যেহেতু বুঝি যে ওটাকে
আড়ি দুই মাথা নিয়ে
বাইং বলে, আমাদের
বাঙ্কে বলি
আমরা, আপনার বাঙ্কে বলেন।
তো এদিকে 4টে এদিকে 4টে আড়ি নিতাম, নিয়ে মিয়ার বাড়ি যেতাম, কমপক্ষে 1.5 কিলো যেতে হবে। পাতার পাথরের মধ্যে বিভিন্ন ধান কাটছে, নাড়া ঘরের মধ্যে পাও লাগে যেত, কামলে একা একা আমি টিপলে দিতাম, কমপক্ষে ভাগে পড়তো 100, 200, 300, 400, 500 আটি পরে ভাগে। তো যদি পাও লাগে যায় কি করি, আমার হাঁটতে পারি না, পায়ে বল পাচ্ছি না, তা আমি ধানের বাটা আস্তে করে থুয়ে খানিক থেকে দম নিতাম, নিয়ে আবার যাইতাম। এরম করে সারাদিনে ওই মিয়ার ভাগটা আমি পৌঁছাতাম বাড়িতে,
100-150 আটি
জি একাই। ওই ধানটাই আবার মিয়ার বাড়ি করা লাগে কি, একদিন রাখিয়ে আসলাম, রাখি আবার পালা দিয়ে আসতে হয় বাড়িতে, একা পালা দিয়ে আসলাম, দিয়ে আবার ওটা কুপে দিতে হবে। ওই নিজে যা কুপে দিতাম, মিয়া আসি বারবার কয়ে ধান ধান থাকে না, ধান ধান থাকে না,
কুপে দিতে হবে মানে কি, ধান ওই যে
ধানটা
আটি বাড়ি দিয়েছে দিতে হবে। হ্যাঁ,
এবং ওই ধানটা যদি আটি লম্বা হয় তাহলে মিয়া ওটা বিক্রির জন্য রাখি দিত, আর যদি আটি একটু খাটো হয় তাহলে আবার গরু দিয়ে খসাই দিতে হবে, মারাই গরু দিয়ে আবার ওটা পালাতে তুলে দিতে হবে।
এখানে অনেক শ্রোতাই আছেন যারা হয়তো বা বিষয়গুলো বুঝতে পারবেন না। আমরা বিশ্বাস করি যে মাটির গন্ধ, গ্রামের মাটির গন্ধ সবার শরীরেই আছে, বিশেষ করে ঢাকা শহরে যারা বসবাস করেন, কিন্তু অনেকেই হয়তো বা বুঝতে পারবেন না। একটা ধান যখন হয়, ধানটা হওয়ার পরে সেই ধানটা কাটতে হয়, আপনারা নিশ্চয়ই জানেন আটি অবস্থায় থাকে, এখন হয়তো অনেক আধুনিক যন্ত্র বের হয়েছে, এবং একটা নির্দিষ্ট পরিমাণ ধান গাছ মিলে একটা আটি হয়, সেই আটিটা বাড়িতে নিয়ে যেতে হয়। নিয়ে যাওয়ার পরে সাধারণত এখন দেখা যায় যে মেশিনের সাহায্যে ধান ছড়ানো হচ্ছে, কিন্তু সেই সময়টাতে, যে সময় কথা উনি বলছেন, সেখানে সাধারণত যেটা হতো, হয়তো চকি থাকতো, চকির উপরে কাঠের গলিও থাকতে পারে, চকিও থাকে, চকির মাঝখান দিয়ে ওই যে বাঁশের ইয়ে দেওয়া দেওয়া, খুব প্রচন্ড পরিশ্রমের কাজ, কাঠের গলির উপরে ধানগুলো বাড়ি দিতে হতো আটিগুলো, এবং তারপরে যে খড়টা বাস্ত, এটা কিন্তু খড় খুব সহজে হতো না, এটাকে দিয়ে মারাই করতে হতো গরু দিয়ে, এবং তারপরে ওটা শুকাতে হতো। আমি যদি, তার আগে বোধহয় একটা প্রসেস আছে, আটিগুলো বোধহয় একটু পালা দিয়ে রাখতে হতো বেশ কিছুদিন যাবৎ, যাতে আটিগুলো বা খড়গুলো পচে যায়। আমি কি ভুল বলেছি?
সেটা ইরিয়াটি,
ইরিরাটি
ওঠা
জমিতে শুকানো হতো। ওকে, তার মানে বুঝতেই পারছেন যে কতগুলো কাজ, এই সবগুলো কাজ আপনি যার জমিগুলো নিতেন, 12% জমি, খুব বেশি জমি না,
ওই 12%,
এই 12% জমির অর্ধেক ধান এগুলো করে একবারে তার গলায় তুলে দিয়ে আসতে,
ধান একবার উড়িয়া বের তুলে দিয়ে আসতে হবে।
এবং এই কাজগুলো আপনি 10-12 বছরের বাচ্চা
আমি করছি একা,
আপনি করতেন এগুলো?
তখন আমি মনে মনে বলতাম 12% জমি আমার থাকতো, ভাগও দিতে হতো না, এত কষ্ট করতে হতো না।
12% জমি অনেকে হয়তো শতাংশ হিসাব বুঝবেন না, আমি যদি ভুল না করে থাকি তাহলে এটা 4 কাঠার মতো হয়। কাঠার হিসাব যারা বোঝেন তারা বুঝবেন যে আসলে কত ছোট একটা জমি। আচ্ছা, এই 12% জমিতে কতটুকু ধান পেতেন আপনারা?
দেড় মন
ভাগে দেড় মন সব মিলে তিন মনের মতো ধান হতো, দেড় মন পেতেন, ছয় মাস পরে অপেক্ষা করে, ছয় মাস লাগতো ধান উঠতে।
ছিল না
এই দেড় মনে চাল হতো সর্বোচ্চ এক মন চাল
খাইতাম। কিছুটা বড় হওয়ার পরে আমাদের গ্রামের আশপাশ মানুষ আমাদের এখানে এলাকার কাজ শেষ, ওই বগুড়া যাবে কাজে, ওদের সাথে আমি আলাপ করলাম যে আমি বগুড়া যাবো। ঠিক আছে, আব্বা তো যাবার দেবে না, আমি কাশি আছে না, কাশিতে ওদের আলাদা ভাবে দিয়ে দিই। আমি চুরি করিয়া আমার লুঙ্গি এখানে একটু ভুলে গেছি।
বলেন বলেন।
মা মারা যাওয়ার পরে আমাদের ওই বস্ত্র ছিল না তেমন একটা খুব একটা।
মাকে মারা গেলের মধ্যে?
হ্যাঁ, মা মারা গেছে, দুই বছর পর মারা গেছে। মা মারা গেছে, আমি পাশে ছিলাম, আবার এর ভিতরে আমি মাদ্রাসায় পড়াশোনা করতাম, আমাদের বাড়িতে এক মুক্তব ছিল, ওখানে আমি আরবি পড়তাম, মা বাজি দেখতে আমি কোরআন শরীফ সবক নিয়েছি। তখন আমাদের বড় বোনের বিয়ে বড় হয়ে বেশি দেখতে হয়েছে এবং মেজ বোনটা আর কি, মা বাজি দেখতে গরিব ঘরে বিয়ে আছে, এখনো তারা অসুখী, খুবই গরিব। বড় বোনের নাইর আনছি মেজ বোনটা, এর মধ্যে কোরআন শরীফ পড়ে আমি আমার যেতো ভাই আছে ওনার বাড়িতে গেছি, ওনাদের ঢেকি আছে, আমার বড় বোন যা ভাড়া বানতেছে ওখানে, মানে এর মধ্যে খবর গেলাম আমার মা মারা গেছে। আমি কোরআন শরীফ পড়ে আসলাম মার কাছ থেকে, আমার মা মারা গেল, আমি দেখি ঘটনা সত্য, মারা গেছে। খালি মনে মনে ভাবি এখন আমি দেখে গেলাম কোরআন শরীফ পড়ে গেলাম, পাঁচ সাত মিনিট হবে, কিভাবে মারা গেল। মাও ভাইয়ের মতো সুখী সুখী, মারও টিবি রোগ হয়ে গেছে, চিকিৎসা করছে কিন্তু কাজ হয়নি। আর বড় ভাই যে মারা গেছে না, এখন মনে করতেছে আমার কি, ওনার টিচাররা সবাই যাতে দেখতে পারে, যা টিচাররা ওনারা চিঠি লিখে দিত যে অমুক স্কুলে যাও, আমি বলে দেবো না, কিছু সাহায্য মাঝে দেয়নি, যাওয়া কেটা আছে, আমি আছি বাড়িতে। ওই বয়সে আমি চিঠি নিয়ে যাইতাম স্কুলে, স্যার কাছে সালাম টালাম দিয়ে বলতাম যে আমার টিচার পাঠাইছে আপনার কাছে, কিছু সাহায্যের জন্য বড় খুব অসুস্থ। তাই ভাই তো মারা গেল, এবার মা মারা গেল দুই বছর পরে। তো পরে আমার পরের বছর ছিল না, ছোট্ট একটা শর্ত এনে দিত আব্বা আমার, তখন নিলামি প্যান্ট বেসত এখানে, ওই একটাই প্যান্ট, আমার প্যান্টের পকেট ছিল না। তা আমি এবার করছি কি, ওই কেনা দিয়ে পকেট কাটিয়ে সুই দিয়ে সেলাই করতাম এখানে, সেলাই করিয়ে তখন ওই খেসারি কালাই করতাম আমার দেশে, খেসারি কালাই, বুট কালাই, পেটের তো খিদে আমার বেশি, কালাই তুলি তুলি খাইতাম, কাঁচা কালাই সিঁড়ি সিঁড়ি পকেট ভরাইতাম। তা আমরা চা সার ঘর চা সারা এগুলো করে তেলে নিয়ে আমার সাথে খুব ঝগড়াঝাটি করতো
এই কালাই তোলার জন্য,
আব্বার সাথে ঝগড়া করতো, আমার মারত চা সারা, কিন্তু ঘরে ভাত খাইতো আমার, আব্বার তিন ভাই ছিলেন, শুধু আমরাই করি, কিন্তু কোনোদিন আমার মনে পড়ে না, আগে দেখিনি যে একদিন বলে ভালো না খাইয়া আসো, এই ভাতটুকু ছেলে ঘরে দেন বা ডাক দিয়ে খাওয়াবে তা খাওয়ানি, কিন্তু আমার আশেপাশে যারা আছে ওরা বুঝতে থাকছি, মা পরের দিন সকালবেলা চলে যেত আমার আব্বার বাড়ি কাছে, কিন্তু আমার বাড়ি বলতে ভাবি আমার ছেলেগুলো না খাওয়া আছে, ওরা করতে একশো চাল বা আধা চাল দিতে এরকম।
সেই মা মারা গেল?
জি মারা গেল। তারপরে
বস্ত্র নেই আপনার?
বস্ত্র নেই, একটা প্যান্ট ভিজাইলে আর পরার বয়ে নেই। তখন আমার মনে আছে এখন শেখ মুজিবের একটা কম্বল দিয়েছিল আমার আব্বা,
ওই সময়টাতে কথা বলছেন আপনি,
যে কম্বলটা দিছিল আমার মনে আছে, কম্বলটা পুরো ছিঁড়ে গেছে।
কিভাবে পেল?
ইউনিয়ন চেয়ারম্যানে দিয়েছে।
আচ্ছা, মানে সেই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতায় ছিলেন।
জি জি।
ওকে ওকে।
এই কম্বলটা কিছুদিন ইউজ করার পরে ছিঁড়ে গেছে।
আচ্ছা আচ্ছা।
ছিঁড়ে যাওয়া একটু পার্ট বাই পার্ট, ওই গোসল করি একটা প্যান্ট, গোসল করে ভিজে যায় প্যান্টটা, তখন আমি ওই কম্বলটা ছিঁড়ে পরতাম, আবার দেশে তখন হাডুডু খেলা হতো, দাঁড়িয়ে বান্ধা খেলা হতো, ওই শিলকাপ দিয়া সবাই খেলা দেখতে, আমি খেলা দেখতে যেতাম, তাই কম্বল পরে যেতাম, শরম করছো আমার খুব। ওই এক পর্যায়ে ওই বগুড়া কামে যাবো আমি এটা ভুলে গেছিলাম, আবার না বলে গেছি আমি চুরি করি ওদের সাথে, যতদিন আমি কাজ করলাম 300 টাকার কাজ করছি চুক্তিতে, ওখানে যারা দেখেছি আমি তো ছোট, তখন ওরা চুক্তি নেয় বিঘা কত আমার সাথে যারা আছে, দেখি যে 10 দিনে আমার 300 টাকা কাজ করছি, সমান ভাগ দিত আমাকে, ওরা কোনো কাজ সেট করতো না।
আচ্ছা আচ্ছা।
তো 300 টাকা কাজ করলাম আমি
কয়দিনে?
10 দিনে।
10 দিনে
আবার খাওয়ান।
আচ্ছা।
আর ওখানে আবার বড়তে গেছি না, ওখানে ওরা খালি বাকি ঢিস ভরে খাবার দেয়, সকালবেলা পানি ভাত দেয়, দুপুরের ভাত, রাত্রের ভাত। তা আমাকে বাড়ি এলাকা করলে আমি ছোট তো সবার থেকে, ও আমাকে আবার 2-3 দিন দেখতে আমাকে স্পেশাল আমাকে ঘরের মধ্যে নিয়ে খাওয়াইতো।
আচ্ছা।
ওরা খাইতো বারান্দায় বসিয়ে, তা আমাকে বলতে দেয় তারা তুমি এদিকে আসো, যে আমাকে ভেতরে ওনার সাথে বসিয়ে আমাকে খাওয়াইতো, মাংস খাওয়াইতো, ভালো ভালো খানা খাওয়াইতো। দুই দিন আমাকে এরকম খাওয়াইছে, তোমার কে গেছিল শুনতো আর কি, যে এরকম গরিব আমরা কিছু নাই, মা মারা গেছে, ভাই মারা গেছে, কামে যাচ্ছে। এরপরে বাড়িতে আসলাম, আসি দেখি আমার আব্বা, আমার বাড়িতে আমাদের বাড়িতে বাউরা শরিক তো অবস্থাশালী লোক আছে, ওনার মধ্যে বছর হিসেবে আমার চাকরি ঠিক করছে,
চাকরি
এক বছর থাকতে হবে তাদের মধ্যে,
মানে এটাকে ওই যে বছর চুক্তি কামলা দেওয়া বলে,
কাম হাল চাষ করে যে।
জি।
আমাদের দেশে চাকর বলে।
জি। বছরে হয়তো 2000 টাকা দিত, 2500 টাকা,
2000 না।
কত ছিল আপনার?
150 টাকা
বছরে। 150 টাকা এক বছর কাজ করে দিবেন, 150 টাকা,
150 টাকা
আর তিন বেলা খাওয়াবে,
তিন বেলা খাওয়াবে, কাপড় চোপড় দেবে।
ওকে।
আব্বা বলে আব্বা এটা কেমন করলেন, থাকো তিন বেলা তো ফেরবার খাবার বাবা। আব্বা কইত আমি কিছু কইতাম না তখন। আর বড় ভাই তো বাদাম বেচতে আছে, পরে বাদাম বাদ দিয়ে ইয়ে নিছে পানের ডালা নিছে, পান বেচতে আছে গাড়িতে। আমি চাকরি করি, হালসাস করি, তিন বেলা খাওয়ান। তো ওখানে আমার ভাবি আর সম্পর্ক ভাই ভাবি হয়, ভালোই ছিল মোটামুটি, খাওয়া দাওয়ার কোনো সমস্যা ছিল না। কিন্তু এই যে যখন আউশ ধান হয় না, আগে আউশ ধানে যখন হালসাস করতাম পায়ের আমার এটা পর্যন্ত খাওয়া হয়ে যেত। যে ভাইয়ের মধ্যে চাকরি করতাম উনি টিচার, স্কুলের হাই স্কুলের টিচার, উনি খুবই ভালো ব্যবহার করছে আমার সাথে, কোনো সমস্যা নেই। তো ওই ঘাও হতো আবার রাত্রে হলে ওই খেয়ার জড়ো করে ধুমে দিয়ে স্যাক দিতাম পায়ে। এরকম এক বছর গেল, একবারের সাথে আমি থাকবো না। আমার সেই ভাই নাম দুলা মাস্টার, উনি যা আবাদ হচ্ছে চাষা বলে কি তার আমি আর একটা বাসার মাগ দেন। ও সরি প্রথম বছর যে গেল না, তো ওই বললাম আমার বাসের থাকছি, যে বাসের ইয়ে উপরে থাকছি, প্রথম বছর চারিকে দেড়শো টাকা, পঞ্চাশ টাকা আব্বা নিছে আর একশো টাকা ছিল। এক বছর শেষ করার পর ওই টাকা দিয়া আমি ডাইরেক্ট গেছি গাইবান্ধা,
গাইবান্ধা শহরে।
জি, তিরিশ টাকার কাঠ কিনছি তখন চৌকি বানাবো, কারণ ওই বাঁশের হাতে লেবরে থাকবো না।
মানে বাঁশের উপরে আপনাকে থাকতে দিয়েছে, ওটাকে কি বলে বাঁশের চলটা নাকি যেন
ঘন ঘন এরকম ফাঁকফাঁক,
বুঝতে পেরেছি,
দিয়ে বাতি করে দিয়ে ওর চাড়া দিত,
ওই চাটায়ের উপর থাকতে দিত
আমরা। আমার বাড়ি সোজা কিন্তু এক কিলো হবে আরকি রেল লাইন, এবং স্টেশন হবে এক মাইল পরে, আরো দূরে যেতে হয়। আউট সিগন্যাল আছে আমাদের বাড়ির সামনে একটু দূরে, তো ওখানে আউট সাইড আছে গাড়িটা, থামছি, তো ওখানে আমি নামে নিছি। আর আমাদের বাড়ির সামনে কিন্তু পুরাটা মাঠ, জমি আর জমি, বর্ষাকাল আমাদের ব্যাত বাঙালিরা ধান গাড়ি আরকি, লম্বা হয় পানি, যত পানি লম্বা তত তালে তালে লম্বা হয়ে যায়
ধান।
হ্যাঁ, এইখানে পানি, এই ফোনে এক কলের রাস্তা। পরে আমি পানির মধ্যে সত্রে হাঁটি নিয়ে গেছি, কোন রিক্সা টিক্সা নিয়ে নি, এই কাঠ টানি নিয়ে গেছি।
এক বছরের পরিশ্রম,
পরিশ্রম বাড়ির জন নিয়ে উঠলাম। উঠার পরে দেখি আমার এলাকা উড়াত মুড়াত সব ওই ধানের পাতার ধার আছে না, ধার দিয়ে আমার এলাকা কাটা গেছে জায়গায় জায়গায়। পরে মিস্ত্রি নিয়ে এসে বানিয়ে দিল। আর আমার খরচ হয়েছে তখন দেখছি আমি সত্তর টাকা চকিটা খরচ হয়েছে, চকিটা হয়ে গেল। তারপর আর এক বছর চাকরি ঠিক করলো আব্বা, আমার ওই দুলে ভাই ছাড়ে না, কি করবো আব্বা, আর একটা বছর থাকো, তাহলে পরের বছর কত দিবে? ও নিজে বলতেছে চাচা এবার তার মেয়েদের আমি তিনশো টাকা দেবো। আব্বা আর কোনো আপত্তি করলো না, পরের বছর তিনশো টাকা। তিনশো টাকা চাকরি করি, কিন্তু ওই যে আমার খুবই ইয়া, যে আমার খাওয়ানটা নিয়ে তিন বেলা খাই, আমার স্বাস্থ্য মাস্থ মোটামুটি ভালো হলো। হ্যাঁ, আব্বার ইচ্ছা যে ও চাকরি করবে, তিন বেলা বুক ভরে খাবে, টাকা দিয়ে কান্না দিক। তারপরে চাকরি করি, ওখানে আবার ইয়া ফিরি সুখ ভাবি করে ডাকি দিলে ভাই, নাম হলো দিলাম মাস্টার। দেশ গ্রাম তো অবস্থা ছিল, লোক তো নাস্তা সবসময় ঘর থাকতো, আবার আম কাঁঠালের গাছ আছে, যখন যেটা মনে চায় নিজের মতো, যখন যেটা মনে চায় ওটা আমি খাসি। আবার ভাবি বলতে তার আমি কিছু খালি খা, কাজও করছি খুব, আমি দিন নেই রাত নিয়েছি ধান পুরে চোদ্দ পনেরো বিঘা জমি ওনার, সব নিজে করতাম। আমার ধান শুকিয়ে আনলে ভোরবেলা রাত সাড়ে চারটায় উঠিয়া ওই যে ফিরে যেতাম কাঠের উপরে। আর এই বছর শেষ করলাম, করি আমি ধরবো একটা ঘর দরজা, আগে আমাদের বাঁশের দরজা ছিল, বুকলাম কপাট বানাবো, কপাট বলে আমাদের দেশে দরজা বানাও। গেলাম গাইবান্ধা, চৌকের মুখে যা আছে সব নিয়ে এলাম, নিয়ে এসে কপাট বানালাম। আমার খরচ হয়েছে কপাটে একশো পঁচিশ টাকা তখন। এই চৌকি কপাট করলাম, ঘর খেরে রয়ে গেল। তারপরে ধীরে ধীরে ওই যা চাকরি করলাম আমি, এক বছর শেষ হয়ে গেল আর চাকরি করলাম। ওদের মধ্যে যখন কামলা গেছেন দিয়ে এখন ফুল দাম আমার কামলার দাম, ওদের যদি দেড় টাকা তা আমারও দেড় টাকা, তখন ফুল কামলার দাম হয়ে গেল আমার কামলা দিই। আমার কামলা চলে খুব, বুঝি থাকি না। এক পর্যায়ে আমি কামার করবো না, একটা সাইকেল কিনলাম আমি, তখন একটা পুরান সাইকেল কিনলাম আমার পাশে ব্যবসা, সাইকেল কিনে ব্যবসা করবো। দেখি যে আশপাশে অনেকে ধানের ব্যবসা করে, ধান সেদ্ধ করিয়ে চাল করিয়ে বিক্রি করে। আমার কাজিন আছে আশপাশ ভাই আছে, ওরা ব্যবসা করে, সাথে সাথে ভোরবেলা গান্ধে নিয়ে যায়, নিয়ে ভাঙিয়ে ওখানে পাইকারি দিয়ে আসে, তার মধ্যে সঙ্গে দিয়ে দিয়ে আসি। আমার তহবিল ছিল না, তো অল্প করে নিয়ে যাই, কিছু লাভ হয় আর কি। আর মেজো বোনটা আমাদের বিয়ে দিছি, আমার বাড়িতে থাকতাম, আমাদের সংসারে কোনো পাকের লোক ছিল না। তো ওই বোনটা আমার সেদ্ধ সেদ্ধ করে দিত, আর মাঝে মধ্যে পরে স্বামীর বাড়িতে যাইত, সবসময় এটা থাকা হয় না। পরে আমি ধরলাম একটা সুপারির ব্যবসা, তিস্তা পার হয়ে বড় বাড়ির হাট কয়ে সুপারি ব্যবসা ধরলাম, ওই বড় বাড়ির হাট থেকে সুপারি নিয়ে আসি, আনি আমাদের এখানে পাইকারি দেই, দিয়ে মোটামুটি কিছু থাকে। আমার আবার চাষতো ভাই আছে বাড়িতে, একটা কাম করছিল কি লাইন করে প্রেম করে বিয়ে করছিল, আমি যার মধ্যে কামলা গেছিলাম চাকরি করতাম, এদের একটা বোন ছিল প্রাইভেট পড়াইতো, করে দুজনে লাইন হয়ে গেছে, দুজনে ভাগছে, যার জন্য ওই সময় কেসে আমাকে আসামি করছিল, ওদের চাচাতো বাপ ভাই বাপ ছেলেকে আসামি করছিল, আরো চাচা এবং চাচাতো ভাই আসামি করছিল। নির্দেশিত আমরা খালাস হয়েছে, জজ কোর্টে নিয়ে সাক্ষী দিয়েছে যে আমি নিজে আসছি, নির্দেশিত আমরা খালাস হয়ে গেছি। শুধু আমরা হাজিরা দিতাম আর চোখ নিয়ে খেলাইতাম, ছোট ছোট তখন আমরা তো বেশি বড় না, জজ তো দেখে খালি খালি তারিখ দিয়ে দিই। পরে নির্দেশিত খালাস হয়ে গেছি, পরে ওরা চাকর রাখছে,
তো ওরা সাগর বলে কি তখন যে ওই যে ওর মেয়ে আমার চাচাতো ভাই লাইন করে বিয়ে করেছে, ওদের বাবা ছিল, আমাদের অবস্থা তেমন নাই। আমার তখন ছোট মুন্ডা ছিল বয়স 10-11 হবে, তখন ওরা কয় যে আমার ওদের মেয়ে নিয়ে গেছে, ওরা ওদের চাকরে বলে আর কি যে তার আর বোনকে আমরা নিয়ে আসবো। তখন শুনি আর মাথা গরম হয়ে গেছে, কয় কিরি চাকরে কয় আমার বোন বিয়ে করে নিয়ে যাবে। তখন মানুষদের ভয় করলাম আমি, তখন আমি কাজিন আছে সাথে পাশে বললাম ভাই বোনকে বিয়ে দিতে হবে। তখন বোন দেখলো ছেলে দেখার পরে, ছেলে দেখার পরে নাই কাজ ভালো জানেছি, এরা দেখলাম যে মোটামুটি কাজের লোক আর কি, বিয়ে দিয়ে ঠিক হলো। 700 টাকা দিতে হবে আর বিয়ে দিতে হবে,
700 টাকা যৌতুক হিসেবে।
যৌতুক হিসেবে 700 টাকা কোথা থেকে দেবে, আমার তো জমা টাকা নাই। তখন আমি একবার করেছিলাম কি 1,500 টাকা লোন নিয়েছিলাম, মানে সপ্তাহে সপ্তাহে 30 টাকা কিস্তি দিতে হয় আর সঞ্চয় 2 টাকা। আমাদের ওখানে গ্রুপ করছে, গ্রুপ করার পরে আমি গ্রুপে ঢুকছি। তারপরে গরু কিনছিলাম, একটা বাছুর গরু কিনছিলাম, তখন গরুটা বিক্রি করিয়ে ওই বোনের ডিমান্ড দিলাম 700 টাকা।
প্রিয় শ্রোতা, আরো একবার বিরতি নিতে হচ্ছে আমাদের এই জায়গাটিতে। আজকে আমরা যার জীবনের গল্প শুনছি, তারা মিয়া হচ্ছে তার নাম, তার যে জীবনের গল্প সেটাকে মূল্যায়ন করার দায়িত্ব একেবারে আপনার হাতে ছেড়ে দিয়েছে। আমি তো একেবারে বলতে পারি টোটালি স্পিচলেস। এই জীবনটাকে অনেকেই কাছ থেকে দেখেছেন। আমাদের এই ঢাকা শহরে অনেক মানুষই ফুটপাতে বসবাস করে, অনেক মানুষই ডাস্টবিনের ময়লা তুলে খায়, অনেক শিশুই ফুল হাতে আপনার গাড়ির পাশে ঘুরে বেড়ায়। এদের শৈশবটা তারা মিয়ার শৈশবের চাইতে কোনো অর্থেই আলাদা না। এরাও এরকম নিদারুণ কষ্টে কোনো না কোনো জায়গা থেকে এসছে, কোনো না কোনো পরিবার থেকে এসছে। কিন্তু সবাই কি তারা মিয়ার মতো শেষ পর্যন্ত তারা মিয়া যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন সেই জায়গাতে দাঁড়াতে পারবে বা পারছে? প্রশ্ন আসলে সেটাই। কিন্তু তারা মিয়া এখন কোথায় দাঁড়িয়ে আছেন এবং কি অবস্থা তারা মিয়া, সেটা আমরা জানবো একেবারে গল্পের শেষের দিকে গিয়ে। আমরা গল্পের যে জায়গাটিতে রয়েছি সেখানে বেশ কিছুক্ষণের জন্য আমরা বিরতি নিতে চাই। আমরা 12:06 সংবাদের পরপর আবারও ফিরে আসছি। আপনারা যদি তারা মিয়াকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক 12:06।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। আচ্ছা ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ। কারণ অ্যাক্টিভ জিল মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো ক্লোজ আপ।
খেলো যদি বন্ধু হবে, কখনো কখনো জড়িয়ে তুমি এগিয়ে যাবে। যদি খেলো তবে ডাব আছে তো কোনো ক্ষতি নেই, এলো চুলে তুমি তো হারাবে, লুকোচুরিতে দুষ্টুমিতে থমকে যাবে। উঠো আয়না দেখো কত সুন্দর তুমি।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পরপর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে, এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে শাকিল, আরজে লবিব, খালিদ এবং লোবান। আর তারা মিয়ার জীবনের গল্প আজকে আমরা এখানে উপস্থাপন করছি। তার জীবনের গল্পে আমরা ফিরতে চাই, তবে তার আগে বলছি প্রিয় শ্রোতা, আপনি যদি মনে করেন আপনার জীবনের গল্প এখানে প্রচার করা উচিত এবং আপনি বলতে চান আপনার জীবনের গল্প লাখো মানুষের কাছে, তাহলে চলে আসতে পারেন আমাদের হ্যালো 8920 তে। এখানে আসার জন্য নিয়ম হচ্ছে আপনি আমাদেরকে ফোন করে আপনার জীবনের গল্পের সারাংশটুকু বলবেন, তারপর আপনি আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি অবশ্যই স্পষ্ট করে বলে দেবেন, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলি 9115668। যারা হয়তো দীর্ঘদিন যাবত ফোন করছেন এবং অনেক বেশি ফোন করার পরে হয়তোবা হতাশ হয়ে গেছেন, তাদেরকে বলি প্রিয় শ্রোতা, আমাদের এখানে ফোন করার সংখ্যা এত বেশি যে অনেক সময় আপনার কাছে হয়তোবা আমরা পৌঁছতে পারিনি। আমরা রিকোয়েস্ট করছি এই অর্থে যে আপনার জীবনের গল্প গোটা সমাজকে নাড়িয়ে দিতে পারে এবং আমাদের এবিসির শ্রোতাদেরকে অনেকখানি আন্দোলিত করতে পারে পজিটিভ অর্থে। সুতরাং আপনার জীবনের গল্প শুধুমাত্র আপনার নয়, এটা আমাদেরও একটা অনেক বড় সম্পদ। সেই জায়গাটি থেকে আপনাকে রিকোয়েস্ট করব, হতাশ না হতে আপনি চেষ্টা চালিয়ে যাবেন, আমরা নিঃসন্দেহে আপনার সঙ্গে যোগাযোগ করব। আর আরেকটি বিষয় সেটা হচ্ছে আপনি চাইলে ফেসবুকের মাধ্যমে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমাদের এখানে এসে ফেসবুকে মেম্বার হয়ে হ্যালো 8920 সম্পর্কে যাবতীয় আপডেট এবং টিম মেম্বার হয়ে যেতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা যেটা বারবারই বলছি facebook.com/hello8920। আমি আরো একবার বলছি facebook.com/hello8920। এখানে গেলে আপনি পেজটি পাবেন আরজি কিবরিয়া নামে, ওই পেজটিতে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন, যে পেজটিতে এই মুহূর্তে প্রায় 7.5 লাখের কাছাকাছি মেম্বার রয়েছে। আমরা ফিরছি তারামিয়ার কাছে, যেখানটাতে আপনি ছিলেন যে গরুটা বিক্রি করলেন, তাও সেটা নেওয়া ছিল এক ঋণ নিয়ে এবং সেটা আপনি বিক্রি করে দিয়ে আপনার বোনের যৌতুক দিয়ে বিয়ে দিলেন, 700 টাকা
দিলাম।
জি, তারপর
দেওয়ার পরে আমাদের তখন পাকশা করা মানুষও নাই ঘরে, তা আমার মেজো চাচার মেয়ে,
জি,
নাম ফরিদা পারভিন, আর ওরা তিন বোন দুইবার বিয়ে হয়ে গেছে, ছোট স্কুলে পড়াশোনা করতেছে প্রাইমারিতে, তখন ও আমাদের সাথে পাক শাক করে দিত। আব্বা আমার অসুস্থ হলো বেশি, বড় ভাই পান বেচতে বেচতে আমার চাচারা ঢাকার চাকরি করতো, তো ওই চাচা আমার বড় ভাই কানছে, এই যে স্টেডিয়ামের সঙ্গে 24 তলা বিল্ডিংটা আছে না, এই বিল্ডিং যখন প্রথম করে তখন বড় ভাই ঢাকাতে আনছে,
ওকে,
আনিয়ে ওখানে পিয়ন পোস্টে চাকরি নিয়ে দিছে,
পিয়ন পোস্টে,
জি, ভাই দিত আমার মাসে 200 টাকা, তখন আমি ধীরে ধীরে কামলা দেওয়া বাদ দিতেছি, দিয়ে ওই আরো মানুষের আশপাশে জমি কিছু আদি নেই নিয়ে হালকে নিয়ে আবাদ করি, কারণ দেখা যায় 25 মন 30 মন ধান পাই আমি আদি করি, মানুষের জমি আদি করিয়া নিজে পরিশ্রম করতাম বেশি, দিন রাত ওই পানি নিতে হয় কারেন্ট দেয়াল দিয়া, সেলো মেশিন থেকে আমার আবাদ খুব ভালো হয়, সব চাইতে প্রথমবার 12 শতাংশ আদি করলাম না, করার পরে আবাদ ভালো হয়, তারপরে আমার আরো চাকরি করছিলাম ওদের জমি নিয়ে আমি আদি করি,
ওকে,
আমি খুব খুশি যে দুইবার ধান তুলছি আমি, তখন বন্যা ঘন ঘন আসত বর্ষাকালে, তখন ইরি ধানটা উঠেলাম, আমন ধান লাগাই, হাল কিনিয়া বেসন কিনিয়া লাগাই, আমার আবার জমি বলতে কিছু ছিল না, বীজে ফেলাম এটা কিন্তু আমার ছিল না, আমি সারি করতাম, আমি দুলে ভাই করি, দুলে ভাই আমাকে একটু কাঁচলা দেন না, বেসন ফেলাম, তো আবার না করতো না, ওদের গরু দিয়ে আমি চাষ করে নিতাম, আমার কোনটা না করতো না, তখন আমি কামলা দেওয়া বাদ দিলাম, নিজে নিজে আবাদ করি, করি আমার মোটামুটি ভালো চলতেছে, ভাই কিন্তু মাসে 200 টাকা দেয় আর আমি আবাদ করতেছি, করতে করতে আমি 3.5 বিঘা মধ্যে আবাদ করছি,
ওকে,
আদি করি এটা মানুষের জমি।
প্রিয় শ্রোতা, এখানে একটু নোট করতে চাই আপনাদেরকে, 3.5 বিঘা জমি কারো কারো কাছে কিছুই না, একেবারেই খুব কম অঙ্ক, কিন্তু লক্ষ্য রাখবেন যে মানুষটি জীবনের গল্প বলছে তার কাছে 3.5 বিঘা জমি কতখানি, কারণ সে পুরো পরিবারে 8 জন সদস্য, সেই সময়ে 7 থেকে 8 বছর বয়সের একটা ছেলে, তার বাবাকে দেখছে যে পুরো পরিবার সারা বছর কাজ করে 1.5 মন ধান জোগাড় করতে পারত, 12 শতক জমি আদি, আদি নিশ্চয়ই আপনারা বোঝেন সেটা এক ধরনের লিজ নেওয়া বলে, বর্গা বলে, যার আসলে জমি তার কোনো পরিশ্রমই থাকবে না, সব পরিশ্রম বীজ সবকিছু হচ্ছে হলো যারা ওই জমিটা বর্গা নেবে তাদের, এবং সে জমির বদৌলতে অর্ধেক জমি, অর্ধেক ধান বা অর্ধেক একেবারে সুযোগ সুবিধা, এবং সবচেয়ে বড় অর্ধেকটাই সে নিত, এবং শুধুমাত্র নিত না, তার গোলায় গিয়ে ওটা তুলে দিয়ে আসতে হতো, সবকিছু রেডি করে দিয়ে আসতে হতো। সেই মানুষটা এখন 3.5 বিঘা জমি আদি করছে এবং ওই অল্প বয়স থেকে খুব বেশি দূরের ডিস্টেন্সে না, তার জন্য কিন্তু এটা রীতিমতো ভয়াবহ রকমের চান্স। সুতরাং 3.5 বিঘা জমি যদি আপনার কাছে কোনো ব্যাপার না হয়ে থাকে, এই মানুষটির কাছে বা ওই সময়ের কাছে অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তারপর
আমি দুটা ধার বাড়াতাম,
ব্যার অনেকে বুঝতে পারবেন আসলে, ডোলা
ছাড়াই দিয়ে,
ডোলা ডোলা বলে ধানের ডোলা,
হ্যাঁ, দুটা ছাড়াই দিয়ে বাতি দিয়ে বান দিয়ে গোল করতাম, ছোট ছোট করতাম আমি, 25-30 মিনিট ধান দেন, দুটা করে ভরি যায়,
মানে আপনার দুটো শুনতে ভালো লাগতো,
তাই ভালো
লাগতো।
এর মধ্যে আমার ওই মেজো চাচার মেয়ে প্রাইমারি পড়াশোনা করে এবং আমাদের পাঠশাক করে দেয়,
জি,
যখন ধান তোলা শুরু করলাম তখন আর ওই চাচা চাচিটা আমার সাথে বাজাবাজি কম করে, তখন তাই বুঝি কিছুটা, পাক করে দেয় সবসময়, দেখ পর ধীরে ধীরে ও বড় হইতেছে আমি বড় হইতেছি, আমি মনে মনে আর ভালোবাসতাম, মনে মনে ও জানে না,
আচ্ছা আচ্ছা,
আমার ভাই চাকরিতে আসলো, এক পর্যায়ে আমার আব্বা খুবই অসুস্থ, আমার এক খালা ছিল বললো যে মেহের বড় ভাই নাম মেহের, ডাক নাম মেহের, ভালো নাম হাফিজ, হাফিজ ওকে বিয়া করাও। আব্বা আবার খুশি হয়, বড় ভাই বিয়া করালো, ছোট্ট মেয়ে একবারে 11 বছর হবে, এরকম 1 বা 2 পর্যন্ত পড়াশোনা করছে আর কি, গরিব ঘরের সন্তান, খুবই সুন্দর চেহারা, পরীর মতো চেহারা, কিন্তু ভাই সারি করতো, মেয়েটাকে আমরা তুলে দিত না, ওরা পরে তুলে দেবে, ছোট তো, তার আমার চাচাতো বোনটা আমার পাকশাক করত, আমার খুব ভালো লাগতো চেহারাটা, ওর নাকে একটা জায়গা ইয়ে ছিল, বলে একটা ইয়ে দেনা মেয়েরা কি নাম জানি,
নাকফুল
ফুল না, এখানে ছিদ্র করে দিতে একটা গোল করি, এটা পুরো একটা গোল হয়ে থাকে,
নলক
নলক মনে সুন্দর দেখা যেত আমার কাছে এটা।
আচ্ছা ঠিক আছে,
এত সুন্দর লাগছে আমার কাছে, তাই মনে মনে ভাবি যে আমি ফরিদাকে বিয়ে করবো, তোমাকে কিছু বলি না আমি, এক পর্যায়ে পাকুরি দেয় আব্বা আমি এবং ফরিদা তিনজনে বসে খাই, ও আমার মধ্যে খায়, তখন চাচার মধ্যে আর নাই, আমার মধ্যে খায়, আমার মধ্যে স্কুলে যায় থাকে, একটু দরকার করার যায়,
ওকে
একই জানি না তো।
উনি আসলে কে ছিল, আপনার চাচাতো বোন ছিল?
জি জি জি,
আপন চাচাতো
বোন, চাচাতো বোন,
আচ্ছা
মেজ চাচার মেয়ে,
আপনার সমবয়সী?
না না না,
আপনার ছোট,
আমার থেকে অনেক ছোট ছিল,
ওকে, পড়াশোনা
করতে আমি ছোট, ও প্রাইমারি পড়তেছে,
আচ্ছা
দেন 3 বা 4,
আর আপনার চাচা কি করত?
টিউশনি করতে এবং হাটের খাজনা তুলত।
আচ্ছা ওনার ছেলে মেয়ে কয়জন ছিল?
ওরা 2 ভাই 3 বোন।
সবচেয়ে ছোটটাই কি আপনাদের এখানে রান্না করে দেয়?
সবচেয়েটা বড়দিনের বিয়ে হয়ে গেছে, একবার যে আমার খুব ভালো লাগে, মুখ দিয়ে যে কবো এটা আমার সাহস হয় না, একদিন আমার বড় ভাই তো বিয়ে করালো, ভাবি তো ছোট, নতুন বিয়ে করার পরে আসছি, বেড়াতে যাবো আমি একাই যাবো, আমার চাচি বলে তার আমি ফরিদাকে নিয়ে যাবো সাথে করিয়া, তারপর ছোট চাচার মেয়ে আছে একটা অরে সমানে মশাদা নাম, ছোট চাচি করতেছে মশাদাকে নিয়ে যাও, মজ্জালা দুইজন, আমার ইচ্ছা যাক নিয়ে যেতে, আমি কিছু জিজ্ঞেস পাতি করবো, দুইজন নিয়ে কেমন কি করবো আমি চিন্তাই পাই না, এখান থেকে আমার আবার 6 মাইল যেতে হবে ট্রেনে, আবার 6 মাইল যেতে হবে রিক্সায়, তো পয়সা পাতি আমি হিসেব করি চলি, এখন ওই ধান ব্যবসার টাকা বা ভাই 200 টাকা মাসে দেয়, এই তো আমার আয়, তো রিক্সা ভাড়া অনেক লাগবে, আমি না মশাদাক নিয়ে দাদা মানে আমি ফোর দেখলা যাক, কয়েকটা দুজনে গেলে কি সমস্যা কি, রিক্সাতে কেমন বসবো 3 জন মানুষ, তো শেষ আমি নেই নেই ভাবির জন্য কিছু তেল সামান কিনলাম ওই সময় নিয়ে গেলাম, ট্রেনে গেলাম এখান থেকে 6 মাইল রাস্তা গাইবান্ধা স্টেশন গেলাম, ওখান থেকে রিক্সা নিলাম, তার মনে মনে খুব শখ যে বলি আমি তো ভালোবাসি, তো না আমার সাহস হয় না, তো একবার যেমন গাড়ির সাথে হাত দেই না তাও সাহস হয় না, আরো নাকি আমি যাইতেছি, আরো নাকি যাইতেছি, করতে করতে 6 মাইল রাস্তা গেলাম, তালার বাড়ি পৌঁছিলাম, যা তালার বাড়ি খাওয়া দাওয়া করিয়া রাত থাকলাম, থাকিয়া পরের দিন আমার তালার বাড়ি থেকে আর 2.5 মাইল ফাঁকে আর বোনের বাড়ি, বড় বোনের বিয়ে হয়েছে সর এলাকা, তো নদীর বান আসে না, বান্ধে হাঁটিয়ে যেতে হয়, চাষি বলে দিয়েছে ফের দোষের বাড়ি দেখিয়ে আসো যাবো, তো হাঁটিয়ে যাইতেছি, মনে মনে খালি ভাবি ভাই যে বলি এই মুখে আনি ফিরে আবার সাহস হয় না, এমন বাস জায়গা গেছি না, আমার খুবই লজ্জা করে, কেমনি কি করি বলতে পারি না, করতে করতে আর বড় বোনের বাসাতে পৌঁছিলাম, যা হলো না, তো ওখানে যা বড় বোন পাকশাক করতেছে আমাদের জন্য, আমরা দুজন ঘরের মধ্যে এমনি যে লুডু মুডু খেলি, মুভি যে কথাও বলবো বা গায়ে একটু হাত দেবো, এই সাহসটা আমার।
ফরিদা কোন ক্লাসে পড়তো সময়?
তখন ক্লাস 3 বা 4
পড়তো। আপনার চেয়ে বয়সের পার্থক্য কতটুকু ছিল?
অনেক ছোট ছিল,
মানে কত বছরের পার্থক্য ছিল?
কমপক্ষে 6-7 বছর হবে,
6-7 বছরের হবে, ওকে।
রাত থাকলাম ওখানে, পরদিন আবার ওর বোনের থেকে তালাবাদ আসলাম, তখন মনে মনে বলি যে বলি হোক, আবার সাহস হয় না, পরদিন আবার রিক্সা সামেলে আসতে হবে, মনে মনে খালি প্ল্যান করি, কিন্তু আমার কলজা কাঁপি ওঠে, কি কয় না কয় আল্লাহ জানে, রিক্সা জাতির গায়ের বুঝে হাত দেবো, মনে মনে খুব প্ল্যান করি কিন্তু পারি না, এমন অবস্থা হয়েছে আমার গাও কাঁপি ওঠে, পারি না, করতে করতে গান্ধা টাউনে আসলাম, আসি ওই দিন আবার ট্রেনে আসবো, যে ট্রেনটা ফির লেট, কমপক্ষে 9টা বাজলো ওখানে গাইবান্ধায়, রাত 9টা ট্রেনটা আসলো, আসি আমাদের বাদিখালি স্টেশন নামলাম, আমি আবার স্টেশন থেকে আমাদের বাড়িতে 1 মাইল হাঁটে যেতে হয়, রাস্তা আছে এবং জমির আল দিয়ে গেলে ফার হয় আর কি, এই যাইতেছি জমির আল দিয়ে যাইতেছি, মনে মনে কই যে খারাপ করে কিছু কই, অরে ওই ওই অবস্থা আমার,
পারলে না বলতে,
পারলাম না, এক পর্যায়ে বাড়িতে গেলাম, ওই যে আমি চাকরি করতাম 2 বছর ভাবি হয়, তখন মোটামুটি উপযুক্ত, আমি উপযুক্ত হয় উপযুক্ত, এটা ভাবির বললাম, ভাবি বলে এটা কথা বলে কি, তা আমার তো ফরিদা খুব ভালো লাগে, তা আপনি আমার সাথে ডাক দিয়ে আলাপ করে দেখেন তো কি কয়ার মতটা জানি, বিয়ে করে বলে হে ভাবি যা ডাকে নিয়ে গেছে, আমি টের পেলাম ডাকে নিয়ে যেতেছে ভাবি, ঘরের মধ্যে আমি খালি বাড়ি দিয়ে রাউন্ড দিতেছি, পরে যখন বের হয়ে আসলো, আগে যেমন হাসি খুশি ছিল ওই হাসি খুশি নাই, আমি বলে কাম হয়েছে, আজ পাক করে দেওয়া হয়ে গেছে, আজ আমাদের আজ খাওয়া হয়ে গেছে, ওই আংনাত গেল পরে ভাবি করলাম, ভাবি কি অবস্থা, কয় আমি খালি কয় এটা হয় ভাবি, এটা হয় এটা হয়, ভাবি তুমি ইয়া করো, আর একবার আর ডাক দিবে, যায় ভালো করে জানবে এটা কি কয়, ভালো মত মত নিবে, কয় আজ না 2-1 দিন যাক, তাই বার হাত গেল, ওই আবার মাগরিন আমাদের আগে দিয়ে আমাদের চাল টাল বা পাতিল নিয়ে আংনাত পাক করতে বসতো, তো ওই দিন আর পাক করতে বসে না, তাই মনে করলাম যা যা পাক করা হয়ে গেছে, আমি আবার যে ভাবি যে কয়েছে আমি অজানা হয়ে রয়েছি, আমি জানি না, ভাত চড়াস না ফরিদা, চড়াবে ওলা
তুই তুই করে বলতেন,
হ্যাঁ
ও আপনাকে কি বলতো,
ও তুই তারা ভাই করি করতো,
আচ্ছা উপন্যাসের ক্যারেক্টার দেখছি। ওকে বলেন। হ্যাঁ তারপর
কেন ফেরদে ভাত ফাক করিস না? ভয় করবো এলা পরে দেখি ধারি বাতিল নিয়ে পাক করতেছে, মন খুব ভার। পরদিনে দাঁড়াবা আবার ডাকনে যা বলছে, ভাবি ডাকনে যা করছে তো খালি ওই কথাই। এক পর যাই ভাবি বললাম, ভাবি বলে কি তুমি না চাষির ডাকি কন তো চাষির মতটা কি? চাষি ডাকি ভাবি করছে, তার আমি এরম বিয়ে করেছে ফেরদে, আপনার মতামত কি? চাষি বলছে লেগে থাকলে হবে,
মানে ভাগ্য থাকলে হবে।
চাষির মত পাইয়া গেলাম। এই পর্যায়ে আমার দাদারা তিন ভাই ছিল, ছোট দাদার ছেলে আমার চাচা সম্পর্ক, ওনার শ্বশুর আসি আমার আব্বাক ধরেছে, তারা মেয়ে বিয়ে করাও ঘটকালি করতে আছে, আব্বার সাথে আসি আলাপ করেছে যে ঘটকালি করবে বিয়ে করবে আমাকে। আমি আবার রাজি না, আমি একটু আরো উন্নতি করবো আমার ইচ্ছা। কেন দেখি ঘটকে মানুষ আনছে আমাকে, আব্বা আব্বাটা ওয়াদা নিয়ে মানুষ আনছে, পাঁচ সাত মানুষ আসছে বাড়িতে। তা আমি আর করছি আমি ঘুরে ঘুরে যাবো, আমি সোজা যাবো না,
মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে যাবেন।
হ্যাঁ, যাতে আমাকে না পছন্দ করে এরা। ওই লঙ্গি পরি শার্ট গার্ড দিয়ে গেছি, খুঁড়ে খুঁড়ে যাইতেছি, যাচ্ছে এটা একটু কমা যেন ঠান্ডা লাগতেছে একটু বেশি।
এসি ঠান্ডা লাগছে আপনার? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি।
তারপরে খারে খারে গেছি যে তারপরে আমার পছন্দ, আর জানাই ভালো আমি ঢং করতেছি। আমার ঘটক আমার নানা, তো ওই চাচা শ্বশুর নানা ঘটক, ও তো সবকিছু ওদের বলছে। আর তখন আমি পাঁচ হতো নামাজ পড়ি, আরবি পড়ি, সংসার করি। এর মধ্যে গেলে একটা বড় ভুলে গেছি আমি, আর বড় ভাই যে বিয়ে করালাম না, এবার চাকরি করতে তো এক মাসে ছুটি নিস বাড়িতে যাবে। আমি বাড়িতে আবার তাবলিগে যাওয়ার রেডি আছি, তিন দিনের জন্য তাবলিগে যায় না দেশে, আমি বাড়াবো তিন দিনের জন্য যাবো আর কি। এর মধ্যে ভাই যা খারা কই যাবে আমি তাবলিগে যাবো, তাবলিগে যাওয়া না তুই ইয়া কর, আমি এক মাস ছুটি নিয়েছি, আমি বলে এসেছি তোর কথা, তুই যা মানে বদল চাকরি করবি এক মাস
ওইখানে
এই বঙ্গভবনে, এটা বঙ্গভবনে কাজ করছি কনকর তখন।
জি,
এটা এরশাদের আমলে মনে আছে।
ওকে,
এরশাদ সাহেব আমি এক লিফটি বঙ্গভবনে তিন তলায় উঠছি।
আপনার জীবনের সবচেয়ে মধুর অভিজ্ঞতা একটা অভিজ্ঞতা,
একসঙ্গে উঠছি। তাই আমি তো ঢাকায় আছি না, আমি যাবো কিভাবে? কয়েক ট্রেনে তো উঠবি, উঠি একবার অপার চার ট্রেন যাবে না, কমলাপুর যা নামবি, নামিয়া জীবন বিমা ভবন আছে না,
জীবন বিমা ভবন, হ্যাঁ
ওখানে ভাই থাকতো, ওখানে যা থাকবি। আর ওখানে ভাইয়ের রেজিস্ট্রেশন ছিল শামসু পিয়ন, ওখানে বলিয়েছি সব, ও তোকে নিয়ে যা দেখা দেবে কোথায় কি করতে হবে। তা আমি কি করবো, হঠাৎ করি আসলাম এক মাসের জন্য ঢাকা, এক মাস তৈরি করছি আমি। এক মাস তখন বেতন ছিল আমাদের, ভাইয়ের বেতন ছিল 660 টাকা, কিন্তু আমি এক মাসে চাকরি করলাম, আমি এক মাসে 350 টাকার কাপড় চোপড় কিনে জুতা কিনছি এবং 1300 টাকা বাড়ি নিয়ে গেছি।
কিভাবে?
এটা 660 টাকা বেতন, আবার ওরা একটা সাইট অ্যালাউন্স দেয় মাসে মাসে, এটা ভাই আমাকে শুধু ভাই 200 টাকা দিত মাসে, ওরা নাস্তার টাকা দিত সকালে 1000, বিকালে 1000। এটা আমার ভাই কিন্তু সিনিয়র ছিল, আর ওর অ্যাসিস্ট্যান্ট শামসুর নাম, ভাই যাওয়ার পরে ওগুলো বাজার সাথে করে, আমি তো নিউ গুলি সানে চিনি না। তো ওই বাজার সকালে দিকে নাস্তা নিয়ে যায়, কমলা আপেল টাপেল হাবি যাবে নিয়ে যায়, লাঞ্চের সময় চিকেন ফ্রাই নিয়ে যায় সারে করার জন্য, বিকেলে আবার সমুচা মমুচা এলে নিয়ে যায়। আমি জীবনে দেখিনি দেশগ্রামে, এখানে আসিয়া তিন এক মাস চাকরি করছি, তো ফলমূল খাই, আবার ওই বাসা যায় ভাত খেতে পারি না, অফিসে বেড ভাড়া থাকে আমার। আমার স্টোর কিপার আছে ওখানে, দুজন লোক আছে, ওনারা গুলাই তারা মেয়ে বলে কি তোমাকে শামসু কত করে দেয়?
শামসু আপনার বড় ভাই?
না,
শামসু
ভাই সহযোগী আর কি।
আচ্ছা, শামসু আপনাকে কেন দিবে? শামসু কত করে?
দুজনে তিনের কাজ করতেছি।
আচ্ছা,
আমি তো নতুন ভাই, দেখা যাবার এখন সিনিয়র হয়ে গেছে।
আচ্ছা,
স্টোর কিপারে বলতেছে দুইজনে যে তার আমি তোমার শামসু কত দেয়? না, আমাকে টাকা দেয় না, কিছু টাকা দিবে আমাকে। কয় ওরে বলবি যে ডেইলি 20 টাকা দিতে হবে।
কোথেকে টাকা আসবে এটা জানে না?
না,
আপনি জানেন না?
না, আমি জানি না।
আচ্ছা,
না দিলে খালি খালি মুখ দিয়ে কবা, কাল থেকে বাজার আমি করবো, আমার কইতেছে স্টোর কিপার দুজনে।
ওকে, তার মানে বাজার থেকে টাকাটা মারে যে কোনো ভাবে?
জি জি জি।
আচ্ছা আচ্ছা,
আমি ভয় কই না যে চাকরি থাকে কি না থাকে কি জ্বালানো একটা। আমি তো কিছু চিনি না, শুধু জীবন বিভাবন আসি আর বঙ্গভবন যাই, গুলি সঙ্গে আমি হারা যাবো এমন অবস্থা। তারপরে ও করলাম শামসু ভাই বলে কি তুমি আমাকে টাকা দাও না কেন, 20 টাকা করে দিবা, ওদের কথা মতো কইতেছি। তো ও আবার মেয়ে টাইমের কথা কইতো, দাদু ভাই 10 টাকা নি, 10 টাকা নি না, জোর দেয় না আর, 10 টাকা আমাকে দিতে, এটাই আমার লাভ। তারপরে যে সারারাত দুপুরে চিকেন ফ্রাই খানা, চিকেন ফ্রাই বুঝলাম এসে কিছু মুরগির
জি
মাংসের পোলা টোলা বিরিয়ানি টেনি দেয় আর কি। সারা কালা চামচ দিয়ে খাইতো, অর্ধেকও খায় না, অর্ধেক প্যাকেট সহ গ্রামের মধ্যে ফেলে দিই। আমি ফেলে দিই একদিন, কেশের সাপেলে দেখছে আমার খাতে মন চায় কিন্তু খাই না, সারা কি বলে না বলে মানুষ ব্যাপার না,
মানে অর্ধেকটাই আপনার খেতে মন চেত
চাইতো।
জি,
কেশের সাপেলে দেখছে আমি ফেলে দিতেছি, তার আমি তুমি ফেলেছো কেন? এলে তো হাফিজে খাইতো,
বড় ভাইটা খেতে
তুমি ফেলাও কেন, তুমি খেতে পারো না এগুলা? তখন আমি ক্লিয়ার হয়ে গেলাম, তখন আমি ওই যে খাই সারাদা, কিন্তু একটু কানির থাকে কাটা চামচ দিয়ে খাইতে পারো, হাত দিয়ে খায় না, ইঞ্জিনিয়ার সাহেব তো সবাই তো খাই, তখন আমার টাকার বাসে আমার হাত খরচা কিছু নাই, কারণ বিরিচের পান বিড়ি কিচ্ছু খাই না আমি। তা আমি দেখলাম যে এক মাসের মধ্যে আমাদের মালিক উনি খুশি হয়া ধারাম গেটে একটা চাইনিজ খাওয়াবে আমাদের অফিসের স্টাফ। তা আমি তো পিএনের মধ্যে অফিসের স্টাফের মধ্যে আছি, তো এই ফারাঙ্গট গেলাম, এটা কি যেন হোটেলে নিয়ে গেল, এই জীবনে আমার চাইনিজ খাওয়া। তারপরে চাইনিজ খেলাম, চোদ্দ জন গেছি আমরা, ইঞ্জিনের সব আমরা সব চোদ্দ জন গেছি, চোদ্দ জনে চোদ্দশো টাকা বিলাইলো। ওখানে সারা চার দিয়ে গিয়া ইংলিশ লেখা সব দেখেছি, গ্লাসের মধ্যে হলুদ শালুক কাপড় থাকে, লাল
কাপড়,
আমি কেমনি খাই আমি জানি না। তারপরে ওরা যাবে, আমি পিছি পিছি আছি, আমি ড্রাইভার সাথে বলছি কিভাবে খাই, মুরগির রোশ নিচ্ছে কি আস্তা মুরগি ভাজাটা কিভাবে খাই বুদ্ধি পাই না। দেখেছি ড্রাইভারের সাথে হাত দিয়ে ভাজি, সারা চামচ দিয়ে মাথা ধরে মাথা দিয়ে কাটা চামচ দিয়ে খাইতেছে, আমাকে কাটা চামচ দিচ্ছে আমি খাইতে পারি না। তারপরে আমি হাত দিয়ে শুরু করছি, পোলা টোলা খেলাম, খুব খেলাম। তারপর খাওয়ার পাতে পেপসি টেপসি দিল ওরা, এর নাম চাইনিজ, সুন্দর খানা হয়েছে। খাওয়ার পরে আবার আসলাম, এই আমার সাথে শামসু পিয়ন আর আমি দুজন হাঁটিয়ে হাঁটিয়ে আসলাম ফারাঙ্গত থেকে। আমি আসি খালি চিন্তা করি যে কি খেলাম, জীবনে খাইনি আমি। তারপরে এক মাস তো আমার টাইম, বাড়ি যেতে হবে, ভাই আসবে। তারপর আমি ভাই থাকতে বাড়িতে গেলাম, আমি বাদ যায় আমি ১৩০০ টাকা, আমি গৃহী হয়তো কবেন, আমি গুলিস্তান মার্কেট এই হকার আছে না, এখানে শখের প্যান্ট কিনছি, শার্ট কিনছি একটা, এবং জুতে কিনছি এক জোড়া, ওই যে ব্লু কাপড় সাইড দিয়ে সাদা ব্লু কাপড়, আমার মনে নেই, পড়লে আমার খুব একটা হাই ফাই দেখা যায়। প্যান্ট কিনলাম আর শার্ট কিনলাম, ১৩৫০ কিনছি আমি, এবং ১৩০০ টাকা ক্যাশ টাকা বাড়ি নিয়ে গেছি। যাওয়ার ভারে ভরে বাদ দিয়ে বাড়ির যে আমি টাকাটা আব্বার হাতে দিলাম, যে আব্বা দেখো ভাই যে চাকরি করে ওইটাই মাসে ২০০ টাকা, আর আমি এক মাস খাইলাম ১৩৫০ কাগজ সবর কিনছি এবং ১৩০০ টাকা আমি নিয়ে এসছি। আব্বা মহা খুশি। তখন থেকে আমার প্ল্যান যে আমি ঢাকায় যাবো। এর মধ্যে ওই ভাই বিয়ে যে হয়েছে না, ৫,০০০ টাকা যৌতুক নিচ্ছে, নেওয়ার পর ওই জায়গাটা দিয়ে জমি আলাদা বন্ধক রাখছে, বন্ধক বলছেন তেমনি, ওই জমি আবার আমি আদি করি, আদি করি এই আবার ফির অর্ধেক ভাগ নেয়
আপনার বড় ভাই।
জি, আমি তো ভাবি না, আমার ভাবি আব্বা আমি সংসারের মধ্যে, ওই সংসারের মধ্যে মাঝে মাঝে ছুটি যায়, কিন্তু ভাবি কিন্তু বাহার বাড়িতে উঠিয়ানা হানি তারে, কিন্তু জমির বন্ধ রাখছে, জমির ভাগ আমাকে দেবেন না, আমাকে আব্বাকে জমির ভাগ দিতে হবে অর্ধেক। তাই আমি বললাম আব্বা জমি আমি করি, আমার তো দাম আছে, আমার কি ভবিষ্যৎ, ও যে জমি ভাগ নেয় আমার কি থাকে, আমি তো আলাদা করে কিছু করে চাই না। আব্বা কয় কি করবো আর, বিয়ের যৌতুক নিশ্চয় ওর জমি যদি ভাগ নেয় তো কিছু করার আছে। তখন আমি করলাম কি, তাহলে আমি আমার আলাদা ব্যবস্থা করতে হবে। আবার এর মধ্যে আবার ভাই করতো কি আমার সাথে, আমি ওর প্লেটে ভাত খেতে পারতাম না, ওই যে কদিন আগের কান্দালা থালা ছিল না, কান্দালা প্লেট সবসময় আমি ভাত খেতাম। তো ভাই আমাকে মাঝে মাঝে টিটকারি করতো যে চারি নিয়ে বসছে এত ভাত খাই, মাঝে মাঝে আমাকে ছুটি দিলে বলতো, আমার খারাপ লাগতো খুব, ভাত বেশি খায়। পরে কিছুদিন পরে ভাবি কুটি আনা হয়েছে, আর ফরিদা কিন্তু আছে আমার এখানে। পরে
আপনার বিয়ের কথা হচ্ছিল, আপনাকে ঘটকালি করছিল,
আমার যে ঘটক না না আলাদা দিয়েছে, আমাদের তরফ থেকে দেখতে যাবে, দেখতে যাবে, তো আমার আব্বা অসুস্থ যাবে না, ভাই তো নাই, আশেপাশে কয়েকজন গেছিল দেখতে, তো আমার ইচ্ছা আমি ডিমান্ড নেব না, এটা আমি আগে বলে দিয়েছি, বিয়ে তো করবেন রাজি না, যদি হয় যদি পছন্দ আমার ডিমান্ড নেবেন। আমি আমার কাজিন গেছিল, এই আমার মিলের লোক আর গিয়েছিল একজন, বলে দিয়েছি ওখানে যা কি জানি পেঁয়াজ লাগাইছে, ডিমান্ড ডিমেন্ড সোনা দানা নিয়ে পেঁয়াজ লাগাইছে, মেয়ে আর দেখানি চলে এসছে, আমি ওর যাক ভাঙছে ভালোই এসছে, বিয়ে করবো না আমি। পরে নানা আসে, নানা আসিয়া আমার কাছে থাকে, থাকে থাকি বুঝে তারা মেয়ে বিয়েটা করলে ভালো হতো, বিয়ে করলে না, তাহলে নানা ওরা যা ঘুরিয়ে এলো মেয়ে দেখতে পারলো না, তো মেয়েটা আমাকে একমাস দেখাতে পারবেননি, এর মধ্যে কয়েক মাস চলে গেছে, হ্যাঁ দেখাতে পারবো। এর মধ্যে আবার ওই ওই নানায় ওই যে ফুরিদের কথা বললাম, ওরও একটা ছেলের ঘর নিয়ে এসছে, একই ঘটক, আমার চাচাতো ভাই দেখতে যাবে, তা আমি বললাম যে তাহলে একখানে তো রবি করলে আমার চাচাতো ভাই, রবি করলে রবি আমি একটু যাই, এইভাবে কয়েছে স্পেশাল দেখাবো, দুজনে ফুরিদের ঘর দেখিয়েছি, আমার মেয়েটাকে দেখিয়েছি, ওই আমার সাইকেল কিনছিলাম, সাইকেল নিয়ে গেছি, আর ওই জুতোটা নিয়ে গেছি আমি ঢাকাতে, জুতোটা কিনছিলাম, জুতোটা খুব শখের জুতো আমার, যা সরাসরি আগে নানার সাথে আগে আলাপ হয়েছে যে কিভাবে যাবো, বলে যে ঠিক আছে আমার বাসাতে আসবি, আসি ওখান থেকে মেয়ের বাড়ি নিয়ে যাবো, নানার ভাত গেছি, নানার বাসা গিয়ে মেয়ের পাশাপাশি বাসা নিয়ে গেল, নিয়ে যাওয়ার সাথে দেখি যে আমার সাইকেল ঘরে উঠেছে, ওরা আলাদা ঘরে উঠেছে, আর চাষা ভাই আমি ঘরের মধ্যে, আবার নানা এবং মেয়ের বাপ চিনি না তো আমি, জীবনে জানি এবারে, কিন্তু আমি এই প্রথম যাওয়া, আলাপ সালাপ করতে আছে যে ছেলেকে আমরা জাতি দেবো না, বেড়া বাসায় বেড়াতো, বেসার ফাঁক শোনা যায় ছেলে জাতি দেবো না বিয়ে না হলে, আমি ফাঁকে ফাঁকে শুনি, বেড়ার ফাঁক দিয়ে শুনি, তা রবিল ভাই কি অবস্থা, বেড়া করতে আসছে, দেখি কি করা যায়, করতে করতে রাত হয়ে গেল, বিকেলে গেছি তো রাত হয়ে গেল, আর আবার খাওয়া দাওয়া আয়োজন করছে, তো আমি থাকবো না, ফরিদের ছেলে দেখতে যাবেন না, রবিল ভাই কইতেছি, দেখি কি করা যায়, সন্ধ্যার সময় আবার ফরিদের ওখানে গেলাম, এখানে ফাঁক না খায়া ওই একটু ফাঁকে বাসা, ওখানে দেখলাম, ওখানে ছেলে দেখলাম, দেখে ওরা সময় আমি খাওয়ালো, খাওয়া চলে এলাম, তো আমি সাইকেলে যাওয়ার সময় নেবো, সাইকেল ওরা দেয় না, সাইকেল থেকে আমাদের হাঁটি যান, ফরিদের ছেলে দেখে আসি, এখানে আসলাম, আসি খাওয়া দাওয়া করলাম, করার পরে রাত ১০টা বাজে ১১টা বাজে, কোনো গানা ঘুরে চলতে আসে খালি, আমি মেয়েও দেখতে পাচ্ছি না, কোনো কিছু কোনো খোঁজেই নেই, খালি কানা ঘরে চলতে আছে যে বিয়া পরে ছাড়ি দেবো। তা আমি তো আচ্ছা যেতেছি মনে হয় আমার সাথে কইতেছি রোলে কি করা যায়, এটা যেভাবে শুনতে কইতেছে শোনা যায় চুপ থাকতে কি করা যায়। এরকম করতে করতে আজকেন থাকলে আমরা দুজন, থাকার পরে পরদিন ওই অবস্থা, আমি যে পালাবো ওরা করছে কি দেশে পাঁচ সাতজন পোলাবান আছে এই ঘরের মধ্যে, আমি রাত্রে থাকছি না, টেবিল উপরে তাস নিয়ে হেরকেন জালে কারণ তো নাই, তাস খেলেছে টেবিল উপরে নিয়ে, এখানে পাশে বেড এখানে শুয়ে রয়েছে, আমি আর ঘুম ধরে না, যার মুরগি যাবো হঠাৎ খাল্লো প্রথম দিন রাত্রে খাইলাম, আমার স্বাস্থ্য ভাই খাল্লো খায় ওই রাত্রে আস্তে আস্তে ভাই বাড়ি চলে গেছে ঘটক সহ আমাকে একা থিয়া।
আপনাকে রেখে আসলো কেন
এটা জানি না আমি, আমি বললাম রবিউল ভাই কই কয় ভাড়া তোমার বাড়ি চলে গেছে কেন গেল, হয়ে গেছে আবার আসবে, নানা চলিয়েছে ঘটক নানা চলিয়েছে রাত্রে রাত দশটা এগারোটা পার হয়ে গেছে, ওই মধ্যে আমার বাড়ি থেকে ওই বাড়ি হবে কমপক্ষে সাড়ে চার রাস্তা হবে হাঁটিয়ে চলিয়ে আসছে, আর আমার সাইকেল দেওয়া আলাদা ভাড়া থইছে, আমি রাত্রে দেখি যে টেবিল তাস খেলতেছে হেরকেন জ্বালাইয়া, আমার রাত আলো থাকলে ঘুম ধরে না, আমি বাড়ি জব করেন নক করতেছে না আপনি ঘুমেন, সবাই পোলাবান আমি চিনি না মহলার পোলাবান অনেক, তারপরে টয়লেটে আমাদের দিকে পিছিয়ে পিছিয়ে যায়, তখন আবার বর্ষাকাল ছিল শ্রাবণ ভাদ্র মাস হবে, রাস্তা একটা আছে পানি থেকে পানি থেকে করতেছে, আর বাইরেও দেখে পোলাবান বসে রয়েছে, আমি চিন্তা আমার তো পাহারা দিচ্ছে আর দেখা যায়, আমি তখন এটাই ভাবে নিলাম হেরকেন যদি অপ করছে তাসলে বন্ধ করতেছে না, আর আমি রবিউল ভাই কই ওরা বাদ গেছে আবার আসবে আসলে পারে তোমরা তুমি যেতে পারবা, তো এই এবার বাতাসি কইছি কি না না এবং আমার চাষ ভাইটা বলছে তার আমি বিয়ে না করলে আসে না, আমার আব্বা কইছে আব্বা তো পুরো সংসার তখন আমার হাতে আমি যা কই তাই, আব্বা ভাবছে হয়তো মেয়ে পছন্দ হয়েছে বিয়ে করি আনবে আনুক আমার কোনো আপত্তি নেই, ওখানে আমাকে আটক করছে ওরা বাড়াতে দেয় না, বাথরুমে গেলে আমার পাহারা দেয় ওরা দেখতেছি, আর মেইন উদ্দেশ্য আমার জুতা জোড়া এবং সাইকেল আমি বলতে পারতেছি না,
ও জুতা জোড়া আটক করেছে আপনার,
জুতা ঘরের চোখের তলে আস জুতা পড়লে একই যাও, জুতা পরে আমি সাইকেল থুয়েও আসি তা আমার জুতা জোড়া আমি ছাড়তে পারতেছি না,
মানে আমি যেটা বুঝতেছিলাম যে আপনি চাইলে পালাতে পারতেন কিন্তু আপনি সাইকেলের মায়া আর জুতোর
মায়া ছাড়তে পারি না, আর পালামো যে রাস্তা একটাই কিন্তু ওরা পাহারা থাকে সবসময়।
প্রিয় শ্রোতা, দিস ইজ দ্য স্টোরি অফ লাইফ, আমরা ঠিক এই জায়গাটা থেকে ফিরতে চাই, একজোড়া জুতোর মায়া একটা সাইকেলের মায়া, ইচ্ছে করলে উনি পালাতে পারতেন হয়তো বা কোন একটা উপায় বের হতো, কিন্তু এই কষ্টে কষ্টে উপার্জিত একজোড়া জুতো এবং একটা সাইকেল তার জীবনের সবচেয়ে শখের জায়গা, এটা ছেড়ে তিনি আসতে পারছেন না, এদিকে তাকে নিয়ে পরিকল্পনা হচ্ছে যে তাকে বিয়ে দিয়ে দেওয়া হবে এবং যে মেয়েটিকে সে দেখেননি হয়তো বা শখের বসে সে মেয়েটিকে তিনি দেখতে এসেছিলেন কিন্তু দেখতে এসে দেখতে পারছেন না, কি হবে শেষ মুহূর্তে আমরা জানতে চাই মাত্র চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, আমি আর জি কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে, আর আপনি যদি আজকের এই তারা মিয়া আজকে যিনি জীবনের গল্প বলছেন তাকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920, আমি আবারও বলছি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক চার মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। আচ্ছা ধরুন একজন মানুষ তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা, হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি, দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ অ্যাক্টিভ জিং মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত, শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ।
ঘড়ি দেখ কয়টা বাজে হিসেব আছে,
কেন রাত দশটা,
উফ তবুও তুই বলছিস ফেয়ারনেস ট্রিটমেন্টের কথা, এত রাতে কোন পার্লারটা খোলা আছে,
শোন এখন থেকে ঘরে বসে রাত জুড়ে চলবে নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট,
কিভাবে
এলো ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট, এটি দকের 5 স্তর গভীরে পৌঁছে আপনার সেলগুলো উজ্জ্বল করে আর নতুনের মতো করে তোলে, ফলে রাত জুড়ে আপনি পান ডাবল অ্যাকশন ফেয়ারনেস, নতুন ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
I'm Active Zinc Mouthwash এবং Microshine Crystal সমৃদ্ধ নতুন Close Up Deep Action দুজনকে আনে কাছাকাছি আর রাখে একসাথে বহুক্ষণ কারণ Close Up আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত শুধুমাত্র একটি টুথপেস্ট নয় এ হলো Close Up
Close Up presents Hello 8920 Close Up The closer, the better
প্রিয় শ্রোতা চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে আমি আরজি কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও এফএম 89.2 আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজি শাকিল খালিদ লোবান এবং আরজি লাবিব আর আজকে যার জীবনের গল্প আমরা এখানে শুনছি তিনি হচ্ছেন তারা মিয়া তারা মিয়ার কাছে আমি আবারও ফিরছি তবে তার আগে বলতে চাই আপনি যদি মনে করেন হ্যালো 8920 তে এসে আপনি আপনার জীবনের গল্প বলবেন তাহলে আমাদেরকে ফোন করবেন 9115668 এ আবারও বলছি 9115668 এই নম্বরে ফোন করে ওখানে আপনি তিন মিনিটের মধ্যে আপনার জীবনের গল্পে সারাংশ বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে আমাদের টিম মেম্বাররা আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং মনে রাখবেন এখানে কিন্তু ফোনটি স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করা হয় সুতরাং আপনি যেটা বলবেন সেটা এখানে রেকর্ড থেকে যাবে এবং আমরা সেই রেকর্ড শুনে আপনার সঙ্গে যোগাযোগ করব চলে আসতে পারেন ফেসবুকে আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920 আবারও বলছি আপনি যদি আরজি কিবরিয়া নামে সার্চ করেন খোঁজ করেন তাহলেও পাবেন কিন্তু লক্ষ্য রাখবেন যে পেজটিতে কেবল 7.5 লাখের কাছাকাছি মেম্বার রয়েছে সেই পেজটি হচ্ছে হ্যালো 8920 পেজ আমাদের অতিথিকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস তার অনেকগুলো ছবি ওখানে দিয়ে দেওয়া হয়েছে আপনি চাইলে দেখতে পারেন কমেন্টস করতে পারেন প্রশ্ন করতে পারেন এবং সে নিশ্চয়ই এগুলো তার কালেকশনে থাকবে আমরা তাকে দিয়ে দিব আর যারা জীবনের গল্প শুনে হ্যালো 8920 শুনে জীবনে কোনো ভালো কাজ করেছেন উৎসাহিত হয়েছেন কোন ধরনের কোন উদাহরণ কাউকে রাখতে দেখেছেন তারা আমাদেরকে ফোন করে বলতে পারেন কি কাজ আপনি করেছিলেন 9115668 এটাই হচ্ছে নাম্বার আপনাদেরকে আমরা বিশেষভাবে হ্যালো 8920 তে হাইলাইট করতে চাই ওকে যেখানটাতে আপনি ছিলেন যে একজোড়া জুতোর মায়া এবং একটা সাইকেলের মায়া ছাড়তে পারছেন না যে কারণে আপনি ওখানে রাতে থেকে যাচ্ছেন এবং আপনি আসতে পারছেন না এদিকে পায়তারা চলছে আপনাকে যেভাবে হোক বিয়ে দিয়ে দিবে তারপর
আমাদের বাড়িতে এসে বলছে যে তারা মেয়ে বিয়ে না করলে আসবে না ওখান থেকে তখন আব্বা তো আর কারা কিছু ছিল না আব্বা মনে কাছে হতে পারে ওই সময় আমার বড় ভাই বাসা ছিল পরে বলো না তারা আমি এই কাম করতে পারে না বড় ভাই কাছে করতে পারে না এটা ওই বিশ্বাস করেনি আমার শাশুড়ি এটা হারামিটা করছে আমার সঙ্গে এবং না না তিন দিন ওখানে ছিলাম আমি আমার গার্জিয়ান তরফ থেকে আসে নাই তিন দিনের মধ্যে ওরা ওদের নিজের মুরগি পালে মুরগি মাংস রান্না করে দেয় দিলে হবে কি আমার পেটে খানা আসে না রাত্রি সারা রাত ঘুমাই নিয়ে আমি পালাবো যে ওরা তাস খেলে ঘরের মধ্যে টেবিলে ভরে নিয়ে আয় হেরকিন জালে থাকে এবং রাস্তায় একটা আছে বাড়িতে বের হয় রাস্তার মধ্যে তো ওরা কয়েকজন বসে বসে থাকে টয়লেটে যাই টয়লেটে বেশি বেশি ওরা যায় আমার আর সত্যি তুই পানি তারপর পরের দিন সকালবেলা জুতে তোরা পড়ছি আমি আমি জানি যে নানা আমাদের বাড়ি গেছে পরে নানা বাড়ি যাবো যাতে দেয় না ওদের বাড়ি থেকে নানা বাড়ি কোয়ার্টার মাইল ফাঁক হবে যাওয়া হবে না তো নানা এখানে আনতেছি আমরা জুতে বললাম জুতে খোলালে আমার ক্ষতি দেয় না এরকম করে আর তিন বেলা আমার খাওয়া দিয়েছি প্রচুর খানা দিয়েছি কিন্তু আমি খেতে পারি না বুধবারে গেছি বুধবার বৃহস্পতিবার শুক্রবার দিন জুম্মার নামাজ হয় ওদের বাড়িতে মসজিদ আছে তো মসজিদে নামাজ পড়তে গেছি
This track was downloaded from FusionBD.com.
ওরাও গেছে সাথে তো মসজিদে নামাজ পড়িয়ে বারে দেখি যে আমার ওই যে চাষা আমার শ্রোতাদার ছেলে যার শশুর ঘটক আমার চাষার ভাইরা আমাদের বাড়িতে আসতে থাকে মাঝে মাঝে চাষার ভাইরা মসজিদে বেরোচ্ছে চাষা পায়া আমার কান্দন মনে হয় আমি নিজের সুরে লোক পাইছি ওই চাচাক পায়া হাত ধুয়ে টান দিয়েছে চাষা আমার বাসা কোথায় আমার বাসা চাষা আমার আমাকে আটকে দেখছি তিন দিন হলো এরকম করতেছি চাষা কালকে বাবা থামো কি আছে তোমার কি তুমি এখানে কেন আমার মনে এই হলো যে আমার গাজির পাশে আমি সাজার ভাড়াটা মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতো এই যে করেছে আমার সাথে ওবারে যে আমি হাট ফেলা অবস্থা অজ্ঞান হয়ে গেছি আমি হাট ফেলা অবস্থা দেখি মাথা পায়ে জানি দিল আর এবং গ্রামের মহিলা বোঝেন নাই সব পালা হয়ে গেছে ওরা এমন কেন ছেলে যদি বিয়ে দেয় বিয়ে সংসার না করে তোর করি কেন বিয়ে দেয় মেয়েটাকে দিয়া আশপাশ মহিলারা কইতে আছে ছেলেটার কি অবস্থা হয়ে গেছে কতদিন আটকেছে আমার মনে হলো যে আমি নিজস্ব একজন লোক পাইছি এইরকম হয়েছিলাম আমি আরো জন পানি ধরে ঠান্ডা হলাম আমি
দেখি যারা যা খারাপ হয়েছে সবগুলো সন্ধ্যাগুনে যায়, ওইবার চাষার ভাড়া বেদ গেছে, যা বলতেছে তুমি যে এখানে কথাগুলো বললা, এইবার যদি শুই ফেলে যাই ওরা শুইটা আমাদের বাড়িতে দিয়ে আসবে। আমার চাষার ভাড়ার সামনে বলতেছে তুমি কোথায় কি বলতেছো, চলো কি করবো। আমি নিরুপায় হয়ে আবার ওদের সাথে আসলাম। আসিয়া পরে খবর পেলাম যে নানা আসলে বলছে যে আমার বাড়ি থেকে গার্জেন আসতেছে। মেয়ে কিন্তু আমি দেখিনি, মেয়ে দেখা খুব চেষ্টা করছি তিন দিনের মধ্যে ফাঁকে ফাঁকে, মেয়ে দেখতে পারিনি আমি স্পেশাল ভাবে আগের মধ্যে ব্যায়াম গান করবো ভালো কি মন্দ একবার আমি দেখতে পারিনি। কই রাখছে আর জানে, তার বাড়ি থেকে গার্জেন আসলো ওই চাষা, আমার গার্জেন মেইন বলতে হয় যে ছোট দাদার ছেলে যে চাষা যা শশুর ঘটক আমার, ওই গেছে সাথে আর আশপাশে কিছু বলা নিয়ে গেছে, যাওয়ার সাথে চাষার হাত ধরে কানি চাষা এই অবস্থা আমার রাখছে চাষা। আপনার মতো বয়স হবে কয় এই বিয়ে যদি না হয় সবগুলো গেছে সয়া ফেলাম বাড়ির। আমার চাচার সামনে বলতেছে চাচা শুনিয়ে কয় যে তারা মিয়া বলে কি বিয়ে আগে পড়াই তারপর যাহাই হবো। তখন আমি আর কিছু বলতে পারতেছি না, চাষাটা কেমন হবে বিয়ের পরে কি করবে, পরে যা হয় আগে বিয়ে পরাই কোচ না সয়া ফেলাবো দেখি আর কি করে বিয়ে পরাই আগে এই রেডি করো বিয়া চাষা আমি বলতেছে। এর মধ্যে ওই যে ফরিদা ওর বিয়ে হয়ে গেছে ও জানো না আমি ভালোবাসি কিন্তু আমি জানি ভালোবাসি মনে মনে বাঁচতাম। এর মধ্যে ওর বিয়ে হয়ে গেছে তিন দিনের মধ্যে, এদিন আমার আর খবর নেয়নি গাবি দেখি ওই ছেলের সঙ্গে বিয়ে হয়ে গেছে, নানা ঢারামি করছে আমার সাথে। পরে এরা আসলে আর বিয়ে আমার বিয়ে পড়াও করতে করতে রাত দশটা এগারোটা বাজি গেল, দেখে মেয়েরা পেন্টেন করিয়ে সামনে আনছে, আমি ছিলাম আমার দাদারা ছিল আর কয়েকজন গেছিল ওরা ছিল, পছন্দ করে অপছন্দ কি বিয়ে তো করতে হবে, তা আমি তো আবার পাশে পাতি নিয়ে জানি তেমন খরচ দেবে কে, তারপরে বিয়ে পড়াবে আমি কিছু দিয়ে পাচ্ছি না, আমি তাছাড়া কিছু নিয়ে যাই নাই। পরে রাতের হলুদ কাপড় টাপড় লাগে না আমার করে দিন, তুমি পরিচিত দোকান আছে দোকান ধরে নিয়ে এলে করে থেকে যা চাঁদা করে নিয়ে এলে আল্লাহ জানে। পরে আমার গোসল করাবে না, আমার জেঠা শ্বশুরের ছেলের ছেলে সম্পর্ক ভাতি যায় আর কি, আমার কাদা মারি দিয়ে গোসল করাবে, কাদা মারি দিয়ে গোসল করাবে, তাদের কাদা মারি দিয়ে কয় কি আনছো বিয়ের জন্য, আমি তো রেডি হয়ে যাইনি যে বিয়ে কি কিনে যেতে হবে, আমি স্পেশালি দেখেনি দেখাবে বলতে নিয়ে গেছিল এই কাদামের দিকে শুরু করালো। মনটা আমার আরো ছোট হয়ে গেল তখন, এটা কোনটা হলো, মানুষ বিয়ে সাজি গুজে যায় মাথায় মোটুক দিয়ে যায় রিক্সা নিয়ে যায় গাড়ি নিয়ে যায়, আমার কপালে এগুলো আসছিল
প্রিয় শ্রোতা। প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু সুন্দর স্বপ্ন থাকে এবং সেই স্বপ্নগুলো ছোটবেলা থেকেই তৈরি হয়, বিয়ে তার মধ্যে একটা স্বপ্ন এবং সেই স্বপ্নটার সৌন্দর্য প্রত্যেকটা মানুষের অন্তরেই অনেক বড়, আর সেই বড় স্বপ্নটা যদি এভাবে ধূলিসাৎ হয় সেটা যে কতটা কষ্টের হতে পারে। আমরা হ্যালো 8920 তে সবসময় গল্পের একটা ধারাবাহিকতা বজায় রাখি, যিনি বলেন তাকে আমরা রিকোয়েস্ট করি যে আপনি যে সময়ের গল্পটা বলছেন সেই সময়টা অনুভব করুন। আজকে যে ভদ্রলোক এখানে বসে আছেন তারা মিয়া, তিনি ওই সময়টাকে অনুভব করছেন, তিনি ওই বয়সে নেই, তার বয়স এখন 50 ঊর্ধ্ব, কিন্তু তার জীবনে বিয়ের যে ঘটনাটি সেটা সেই সময়ে বসে তিনি অনুভব করছেন এবং যে কারণেই তিনি আজকে হাউমা করে ভাবে কাটছেন। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, কারণ আপনার বয়স অনেক বেশি হয়েছে, আপনার হার্টে হয়তো বা সমস্যা হবে, আপনি অনেক পরিশ্রম করেন, আমরা জানি যে আপনি যে কাজ করেন সেটা অনেক পরিশ্রমের কাজ, আপনি একটু সহ্য করে সাধারণভাবে একটু নর্মালি বলার চেষ্টা করেন প্লিজ। তারপর
বিয়ে হলো, পরে একটু হলুদের বিয়ে দিয়েছে আমার গায়ে দিয়েছে কাদামাটি দেওয়ার ধোয়ার পরে আবার একটু হলুদ দিয়েছে ওরা দেখছি। এবার বিয়ে পরালো ওরা, এবার তেমন ইয়ে নেই কাবিন কয় না কি কয় দেনমোহর বান্ধে যে দেনমোহর হলো 50,001 টাকা। আমার চাচা সবকিছু করতেছে, যা আমি তো কথাবার্তা কিছু বলি, মেয়ে মেয়ে আনছে, মেয়ে দেখলাম সব মেকআপ করা, ওই মতো বোঝা জানে রাতের বেলা তো গ্রামের বের কারণ নেই। বিয়ে পরালো, পরানোর পরে ওরা চাচারা থাকলো সবাই, আমার কোনো কথাবার্তা নেই। আমি শেষ একবার বিয়ের পর না চাচা বললাম, চাচা তেমন কি করবে বিয়ে তো পড়াল, চাচা চাচার নানা ঘটক না কয় কি করবো, যা আবার হয়ে গেছে চুপ থাক। আমি আর
আপনি একটু নিজেকে কন্ট্রোল করুন, আহ আপনি নিজেকে একটু কন্ট্রোল করুন, আপনি কন্ট্রোল করে বলার চেষ্টা করেন, কারণ না বললে আপনার শারীরিক অবস্থা খারাপ হলে আমরা তো সামনের দিকে যেতে পারবো না। আমরা বুঝতে পারছি প্রত্যেকটা খুব কষ্টের ব্যাপার, কিন্তু সামনের দিকে তো আমাদের যেতে হবে।
স্যার সাহেব বললো যে কি করবো, যা আবার হয়ে গেছে।
তারপর
তখন আমরা কিছু করার থাকতেছে না, কয়ারা সবাই পরের দিন চলে এলো, আমি থাকলাম। বিয়া উঠিয়ে আনবে কেটা, কি করবে কেটা, ওগুলোর কোনো খবর নেই আমার। খালি বুক বুক মতো বই থাকি, কোনো কথাবার্তাও কই না, হাঁটাচলা করি। আমি তার পালানোর কিছু সুযোগ দরকার নেই আর, বিয়ে তো হয়ে গেছে, খাই দাই খাওয়াই আর আমার খাওয়ার রুচি আর আসে না। পরে আমার নানার বাড়িতে হাঁটি হাঁটি গেলাম সকালবেলা, নানা আমাকে না ভর্তা ভাত থাকে দেওয়া তো খাবো। যেই নানার বাড়ি গেছি, ফিরে আবার আর কয়েকজন গেছে আমার সুযোগ বাড়ি থেকে, এখানে গেছো কেন? বলে আমি নানার কাছে আসছি, একটু ভর্তা ভাত খাবো, কেন তো খালি মাংস দিয়ে ভাত দেয়, আমাকে খাতে ইচ্ছা না ওগুলো। পরে নানা কয়েক ঠিক আছে, তুমি ভর্তা ভাত খাবি, থাক, এর আমাকে ভাত খাতে দেয় নেই, আমাকে নিয়ে আসছে জোর করিয়া।
আপনার শ্বশুর কি করতো?
হাল চাষ করতো, আর মুছিয়া আমার সম্বন্ধে মুছিয়া ছিল একজনই, এই কাজ বাজ কারণ ক্লাব টেলাবে থাকে চন্ডা গুন্ডার মতো।
ও এই কারণে ওনার পাওয়ার
লোক আছে,
বুঝতে পেরেছি। তারপর
নানার থেকে আমার নিয়ে এলো, এখানে আসলাম, আসিয়া দুপুরে গোসল বললাম কোনো খবর নাই, খাই দাঁড় থাকি, ঘুরি থাকি। বিকালের দিকে আমার সম্বন্ধীর বউ, ওই মুছার বউ বলছে, তারা মিয়া আমি তো বিয়ে হয়ে গেছে, তুমি এত চিন্তা করো কেন, বুক সাহস করো। তাহলে ভাবি কি সাহস করো, আমি বিয়ে নিয়ে আর ভাবনা বাড়ি, কোন বুক নিয়ে বিয়ে বাড়ি নিয়ে যাবো আমি। কয়ে আমি ঘরে শুয়ে রয়েছি, আমার সম্বন্ধীর বউ আমার ওই ঘর দিয়ে ঘরটা টানি দিয়ে গেল, আমার ওই দরজা লাগে দিল, নাম হলো মা পূজা। কাছে যা শুইলো, আমার আবার কথা জোরে জোরে হয়, তখন আমি জেরা শুরু করছি যে আমাকে এভাবে বিয়ে দিল কেন, আমাকে এভাবে আটকে বিয়ে দেওয়া না হলো কেন, আমি যদি পছন্দ, আমি দেখতে যে পছন্দ হলে আমি বাইরে থেকে যাবো, সাজি গুজি রিক্সাতে আসি বা গাড়িতে আসি, আর মোটুক মাথা দেবো, ওই চাদর মোড় দিয়ে নাকত রুমাল দিয়ে যায়, আমার একটা শখ ছিল, এটা আমাকে পূরণ করে দিল না কেন, আমার কাদা মারি দিয়ে গোসল করালো কেন, আমার শখটা মারি করলো কেন। তখন ওই বুঝে তো ওরা ঝুড়ি পড়তো, নামাজও পড়তো, আমি কোন ছবি নামাজ পড়ি, আমার নানা ওদের এটাই বুঝিয়েছে যে কোন রকম বিয়েটা পড়ার ফেলে সারাসারি হবে না, ও ছেলে নামাজ পড়ে নাকি পরে, কোরআন শরীফ পরে, মেয়ে নামাজ বন্ধ পরে, নানা এটাই বেশি বলছে ওদের, আমার আইডিয়া করতেছে এটা, যার জন্য ওরা এই কামটা করছে, যেটা করতেছে যে আমাকে বিয়ে দিল কেন, মেয়ে করতেছে যে কি করবে, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। তখন আমার বিবেকটা নাড়া দিল যে ঠিকই তো, তারপরে কথা জোরে জোরে হইতেছে, তারপরে এরম করে দিল কেন বিয়ে, আমার যেটা শাড়ি করেছে সমুদ্র বুক করেছে, জামে কম সাউন্ড আসতে করুক, গলার জোর কমে, আর সমুদ্র এসে করেছে, তারা মেয়ে গলার সাউন্ড কমাও, তোমার শাশুড়ি ঘোরাঘুরি করতে আছে। আর অনেক জেনারেটার করলাম ঘোরাঘুরি, বউ যখন নরম সুরে কথা করতেছে যে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না, তখন মোটামুটি একটু নরম হয়ে আসলাম। তারপরে বড়দিন আর বিয়ে আনবে আমার বাড়িতে, আমার গাজিয়ান থেকে আসতেছে না আর, খালি সমুদ্র বেগে তার আমি বুকুত বল করো, নিয়ে যাবে না বিয়া, ভাবি আমার শক্তি নেই বিয়ে নিয়ে যাওয়া। পরে দেখছি ওরা ছয় সাতটা রিক্সা ঠিক করছে, করিয়ে আমিও জানি না, আমি জানি যে হয়তো আমাদের পাঠিয়ে দিবে রিক্সা করি, আমরা আগে আগে পিসিপি রাত্রে বিয়ে আমাদের বাড়িতে নিয়ে গেছে ওরা। আমার ভাই আবার খবর পাইছে যে বিয়াসকে আনতেছে, যোগাযোগ নানার মাধ্যমে লোক মারফত, আল্লাহ জানে, তোর মোবাইলে ছিল না, ভাই কইছে যে যদি বিয়া আসে রাস্তা থেকে তারা মেঘনামে নিয়ে আসবো, ওই বউ বাস উঠতে দেবো না, তারা মিয়া রাজি থাকে না। বিয়ের সময় তো আমার সবাই গিয়েছিল, কান্দাকাটি করছে, আমি জানছি, সব জাতির ভাই সব জানছে, তো ভাই এই বেলা নিয়ে আসে পোলাপান ঠিক করে রাখছে। আর ওরা ওটা খবর পাইছে, পায়ার পরে ওরা 10-12 জন এলাল ভাইনি, কিছু কিছু এত রিক্সা আমি নিজে করতে পারি না, নিয়ে ওরা চলে আসছে। আসার বাড়িতে আসলাম, আমি এবার লোক মারবো, ভাই কইছি যে ভাই যা আবার হয়েছে, ভাই চুপ থাকতে দরকার নেই, ওখানে মনে নরম হয়ে গেল আমার। রাতও 11:30 নিয়ে আসছি আমি, মানুষ ভাঙিয়ে আসলো রাতও, তারপরও পরের দিন সকালবেলা ভাই গ্রাম ভাঙিয়ে আসতেছে লোক আমার বাড়িতে, মেয়ে গিয়ে ছেলে গিয়ে ঘুরে কি, তার আমি আর বউ দেখে আসি, সবাই দেখে যায় আর ঘুরে ঘুরে যায়, আমার কোনো কথাবার্তা নেই, খাওয়া দাওয়া কিচ্ছু ভালো লাগে না। আমি ওই কদিন আমি কাবু হয়ে গেছি একবারে, তারপর ভাই আমাকে বলতেছে তার আমি খালি কয় একবার যে না আমি কিচ্ছু কই না, বউর মতো থাই, আমার যেটা তো ভাই আছে, ও বলছে তারা ক, আমি ভালো মন্দ কোনো উত্তর দেই না, সবাই দেখে দিয়ে যাইতেছে, ওরা কইতেছে আর কি, কারা আমি কি বিয়ে করি আনলো, আমার এক মামা আছে সম্পর্ক, কয় মামু এই বউ কোথেকে বাজি বের করিস মামু তুই। তখন আমি আশপাশ অন্যান্য ভাই ভাবি আছে না কত, দেখি আর মনটা খুব ছোট হয়ে যায় আমার, এটা কি করলাম আমি। তারপরে বিয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে ওরা কিছুদিন পর নিয়ে গেল, আমি আর যাই না, না যাও নে, ওরা আবার আসে এখানে, যাও না কেন, বলে যাবো হনে, ঘটক আসে আবার যাতায়াত সম্বন্ধী আছে, নিজের সম্বন্ধী আসে নাই, যাতায়াত সম্বন্ধী আসে ঘটকের সাথে, তারা মেয়ে যাও না কেন, তাহলে যাবো যদি আল্লাহর হুকুমে ওইদিন যাবো। ভেড়া বাপ কাছে কি করবো, বিয়ে হয়েছে, নানা বুঝে আর কি, বিয়ে হয়েছে কি আল্লাহর হুকুম, গাছের পাতা নড়ে না। বলে হয়েছে ঠিক আছে, বিয়ে আল্লাহর রকম হয়েছে হয়েছে, তা আল্লাহর রকম হবে, আল্লাহর রকম হলে আমি চলে যাব। আমি এভাবে বলতেছি, এরম চার পাঁচবার আর আসা যায়, এরম চলতেছে, আমি আর যাই না। এরম করতে করতে ওরা অনেক দরবার করছে বাড়িতে আসিয়া, জানা কেন ছেলে জানা আমার গার্জিয়ান তরফ থেকে আব্বা তখন আরো বেশি অসুস্থ আব্বা। তারপর যে আব্বা বললো তারা মেয়ে বিয়ে করছে, তারা মেয়ে জানি ব্যাপারে আমি কিছু জানি না। আব্বার সব কথা, ও যদি ভালো লাগে আনবে, ও যদি খারাপ লাগে তো সেটাও বোঝে। আমি ওর হ্যাঁও জব দেবো না, নাও জব দেবো না। তো ওরা মিটিং এ আসছিল, আসার পরে একবার ফাইনাল মিটিং এ আসছে, তারা মেয়ে কি করবে। তা আমি মিটিং এ থাকি না, দরবার অনেক হয়ে গেছে কয়েকবার, আমি থাকি না। শেষে আমি মিটিং এ থাকছি, সাড়া করেছে তারা মেয়ে কি করবে। আর আমি স্বর্ণ এক দিকে ওই মেয়েকে এক দিয়ে দিলে আমি নেবো না, আমার রুচি হয় না। ডাইরেক্ট বলে দিচ্ছি, আমার রুচি হয় না ওই স্বর্ণ একদিকে মেয়ে এক দিলে আমি নেবো না। তখন আমার চাষারা বলছে যে, ওদের বলতে দিচ্ছে দেখো তোমরা তো গাছের গোছ ছাড়িয়ে আগালা যা ধরছ, আমরা তো ছেলে বুঝাতে পারতেছি না, তো আমাদের কিচ্ছু করার নিয়ে জায়গায় ওরা চলে গেছে। আমি এক বছর দেখার পরে আমি তালাক দিয়ে দিই, কাজের অফিসে যায় গাড়ি কাগজ পাঠাইছি, ও আসছে তখন আমাদের বাড়িতে আসে না, আমার যেতে তো ভের বাড়িতে আসছে, আসি বলছে এরকম তারা আমি তালাক দিয়ে হেলাইছে। আমাকে একটা পায়জামা পাঞ্জাবি দিয়েছিল ওরা, সেই পায়জামা পাঞ্জাবিটা নিবার এসছে দিয়ে দিছি। দেওয়ার পরে তখন আমি ভাই বললাম যে ভাই আমি আর দেখে থাকবো না, কি জন্য বন্যা, তখন আর বন্যা প্রচুর হতো, আমার ধানের সময় বেসন কিনি গাড়ি আবার বন্যা খায় আছে, তিন চার বাগের গাড়ি হাল টাল কিনিয়া যেটুকু গাড়ি থাকে না। তখন ভাই বললাম, ভাই বলে কি আমি সরি একটু ভুলে গেছি আমি এখানে, কিন্তু ভাই এর মধ্যে আমি ঘন হয়ে গেছি, ভাই আমাকে ঘন করে দিছে, ওই যে জমি মধ্যে গেছে, জমি জন্তু যৌতুক থিয়া এই জমি ধান ভাগ নাই, ওই আমি দিতে চাই নাই, ভেনা হয়ে গেছে, আমি ভাত বেশি খাই, এটাও বলছে ভাই তুমি ভাত বেশি খাইস, ভাই কিন্তু ভেন। তখন আমি আরো ঈদে বেশি করি করতেছি, ঈদিন যেটুকু পাই ওই বেচা কিনে করি, আমি আমন ধান গাড়ি বোনে খাওয়া যায়, আবার বেতন কিনে হাল কিনি গাড়ি বোনে খাওয়া যায়, পোষাতে পারতেছি না আর, তুলের সব শেষ। তারপরে আমার বিশ ফেলেনি কাঁচলা নাই, একজন একটা কাঁচলা বেচবো আট শতাংশ জমি, পাঁচশো টাকা শতক ঠিক হলো। তো আমি এবার ধান যেটুকু পাইছি বেচছিলাম, তখন আমার জোড়া গাই ছিল, একটা জোড়া গাই দুটা গাই ছিল, চার হাজার টাকা দাম মিললো। ধান এবং গাই বেছিলাম আমি একটা পঁচিশশো টাকা, গাই বাসি সহ পঁচিশশো টাকা বেছিলাম, আর ধান বেছে চার হাজার মেকআপ করে দিলাম জমি এলাক। দেওয়ার পর আমার দলিলের টাকা নেই, দলিলের টাকা আমার বীজ ছিল না, বীজ ফেলার জমি ছিল না, মাসের জমি আদি করি কিন্তু বীজ ফেলার জমি ছিল না।
আচ্ছা আচ্ছা,
এটা আমার খুব দরকার,
আট শতাংশ জমি,
জি
পাঁচশো টাকা শতক,
ওটা হাই দাম তখন।
আচ্ছা,
এই জন্য চার হাজার টাকা দিলাম। দেওয়ার পরে আমি ভাই কলাম, ভাই আমি ঢাকা যাবো, বাড়িতে থাকবো না, কারণ বন্যা আবার লাগাই আর খাওয়া যায়, পোষাইতেছে না। তো ঠিক আছে আয়, তো আমাকে অ্যাড্রেস দিয়ে দিয়েছিল শিবেগাগি ফ্যাক্টরি, শিবেগাগি ফ্যাক্টরি আছে ওষুধ কমে চারাগালি এই পাশে। তো এই ফ্যাক্টরি ভাই তখন দাঁড়িয়ে করে, ওখানে আমি অ্যাড্রেস দিয়ে ওখানে আসলাম, আসি দেখি যে কোম্পানির তখন লোক নেয় না, কর্ণাটার আছে না, কর্ণাটার বিল্ডিং এর গাতে ঢালাই মেলাই করে, এই কর্ণাটার কামে দিছে আমাকে চল্লিশ টাকা হাজিরা, খোরাকি দেয় বিশ টাকা, আর বিশ টাকা মাস শেষ বা এক মাস দেড় মাস পরে দেয় ওরা। তা আমি মোটামুটি এখানে পাঁচ সাত দিন কাম করলাম, করার পরে বাংলা মোড় তিনটা বিল্ডিং একখানে আছে দেখছেন হাতগিরি ভাই, ওখান থেকে আমাদের কর্ণাটার নিয়ে এলো, কিছু লোক নিয়ে এলো, এখানে ঢালাই হবে।
ওকে,
আমি সাথে পড়ে গেছি এখানে, যে আমরা আসলাম আসি মনে যে আমার গরু পেয়েছে এরা, এই বড় বড় করাই এরম ভরে ভরে দেয়, আমি তো জীবনে টানি নাই আগে। পাঁচ দিন কাম করছি এক জায়গায় আমি ঢালাই টানছি, পাঁচ দিনে আমার এই আঙুল বলে এই লোকের মাথা রক্ত বেড়ে গেছে, করাই ধরতে ধরতে সমান সিঁড়ি বা যাওয়ার আগে সিমেন্টের ইয়ে তেলে খায়া লাগছে আমার এই আঙুল। তখন আমি ভাত খেতে পারি না, এখানে ম্যাসের খানা দেখলে খেলে আলু আমি ঝোল দিয়ে আমার রুচি হয় না খেতে, পছন্দ না ম্যাসের পাতটা, খাইতে পারি না। পাঁচ দিন আমার মারা গেল, আমার সাহা গেল এখানে, আর হাতের এই দুই হাতের এই দুই লোক আমার শেষ, তেনাবান দিয়ে ভাত খাই চামচ দিয়া। তারপর আমি টঙ্গি ফেরত দিলাম ভাইয়ের কাছে, ভাই ওখানে আমার এই হাতের অবস্থা, আমার শরীর খুব খারাপ, আমার সাহায্য গেছে, খানা ভালো লাগে না আমার, শুধু পানি দিয়ে আলু দিয়ে ম্যাচের পাক ভালো লাগে না, আর ওখানে ভাই পাক করতো সুন্দর পাক করতো, আমি খাইতাম দুই ভাই মিলিয়া। তো খাইতে খাইতে ওখানে পরে সিগারেট লোক নিল, সিগারেট ঢুকলাম, তো ওখান থেকে এক সার বদলি হয়ে এলো এই মিরপুর এগারো নম্বর, স্যারে গাড়ি নিয়ে আসবে, স্যার আমার সাথে নিয়ে আসছে, স্যার আমি চলো স্যার সাথে আছি, স্যার আমি এখানে আসবো, এখানে থাকবো, নতুন সাইড তো বেশি দিন থাকা যাবে, ওটা তো সাইড শেষের পথে, তুমি এখানে আসবে, বলে হ্যাঁ ঠিক আছে আসো, কবে দেখ কয়ে এক তারিখ থেকে আসো, এখানে আসলাম, আসি এখানে সিকিউরিটি নিলাম,
সিকিউরিটি গার্ডের চাকরি
চাকরি নিলাম।
কত সালে এটা?
এটা অষ্টআশি পার হবে আর কি,
আটাশির পরে। ওকে, প্রিয় শ্রোতা,
অষ্টআশি পার হয়ে একাশির প্রথমের দিকে হবে।
একাশি কিভাবে হয়? একানব্বই হতে পারে, অষ্টআশি পরে, অষ্টআশি, উননব্বই, নব্বই, একানব্বই,
উননব্বই, উননব্বই, সরি, উননব্বই দিকে হতে পারে।
এটা উননব্বই, আঠাশি, উননব্বই সালের দিকে ঘটনা। ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটিতে ছোট্ট একটা বিরতি নিতে চাই। যে মানুষটির জীবনের গল্প এখানে প্রচারিত হচ্ছে তার নাম হচ্ছে তারা মিয়া। তারা হচ্ছে একটা নক্ষত্রের নাম। তিনি তার জীবনে যে সংগ্রামগুলো করেছেন, যে সামাজিক কিংবা পারিবারিক পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন, এখন পর্যন্ত সেই উননব্বই সালে সিকিউরিটি গার্ড হওয়ার আগ পর্যন্ত যে সময়টা আমরা পেয়েছি, সেখানে তার মুখে আমি যখন সে জীবনের গল্পগুলো বলে যাচ্ছিল, আমি আমি অদ্ভুতভাবে লক্ষ্য করেছি শুধু বেশ কিছু কয়েকটা জায়গায় সে হেসেছে। হাসার জায়গাটার সমস্ত জায়গা, এবং যতবার সে হেসেছে সমস্ত জায়গা জুড়েই আছে পেট ভরে খাওয়ার জায়গাটুকু। এছাড়া বাকি যতটুকু সে বর্ণনা দিয়েছে, সেই বর্ণনার জায়গাটিতে যতবার কান্নার শব্দ এসছে, সেই কান্নার শব্দের জায়গাগুলোতে আছে পারিবারিক প্রতিকূলতা, সামাজিক প্রতিকূলতা। আর এই খাওয়া, এই একটু খেয়েছে, এই একটু পেট ভরে খেয়েছে, এই একটু পেট ভরে খাওয়ার জায়গাতে আমি যতবার তার মুখ থেকে হাঁচি পেয়েছি, এটাই আমাকে অনেক অনেক বেশি আবেগ আপ্লুত করেছে। আমি ফিরতে চাই ঠিক রাত একটার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে, সাইমালটেনিয়াসলি মাঝখানে আমরা কিছুটা বিরতি নিব, একটা বাজার সঙ্গে সঙ্গে আমরা আবারও ফিরে আসছি। আপনারা যদি তাকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক রাত একটায়।
Hello 8920. Close up. The closer, the better. আচ্ছা, ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান, আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি, দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ। কারণ অ্যাক্টিভ জিন মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ।
অ্যাক্টিভ জিঙ্ক মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন দুজনকে আনে কাছাকাছি আর রাখে একসাথে বহুক্ষণ। কারণ ক্লোজ আপ আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ।
শুরু হচ্ছে মেন্টাস মাইন্ড ইট।
আচ্ছা বলতো, বক এক পায়ে কেন দাঁড়িয়ে থাকে?
ধুর, এটা কোনো ধাঁধা?
আরে বল না।
আরে এক পা দিয়ে মাছ ধরতে সুবিধা হয়?
হয় নাই, আর এক পোটালি তো পড়ে যাবে।
মেন্টাস খাও, বুদ্ধির বাতি জ্বালাও।
ঘড়ি দেখ, কয়টা বাজে হিসেব আছে?
কেন, রাত 10টা।
উফ, তবুও তুই বলছিস ফেয়ারনেস ট্রিটমেন্টের কথা, এত রাতে কোন পার্লারটা খোলা আছে?
শোন, এখন থেকে ঘরে বসে রাত জুড়ে চলবে নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
কিভাবে? এলো ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট। এটি ত্বকের 5 স্তর গভীরে পৌঁছে আপনার সেলগুলো উজ্জ্বল করে আর নতুনের মতো করে তোলে, ফলে রাত জুড়ে আপনি পান ডাবল অ্যাকশন ফেয়ারনেস। নতুন ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
অ্যাক্টিভ জিঙ্ক মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন দুজনকে আনে কাছাকাছি আর রাখে একসাথে বহুক্ষণ। কারণ ক্লোজ আপ আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ।
শুরু হচ্ছে মেন্টাস মাইন্ড ইট।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920। ক্লোজ আপ, দ্য ক্লোজার, দ্য বেটার।
প্রিয় শ্রোতা, সময় এখন রাত একটা, আমরা সবাই চলে এসেছি আবারও ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আর জি শাকিল, খালিদ, লোবান এবং আর জি লাবিব। আজকে তারা মিয়ার জীবনের গল্পে আমরা একেবারে শেষের দিকে রয়েছি, আমরা সে জায়গাটিতে যেতে চাই। তার আগে যেটা বলছি, যে আপনারা যদি তাকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। facebook.com/hello8920 ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। আচ্ছা, ফিরি আপনার কাছে, আপনি 89 সালের দিকে সিকিউরিটি গার্ডের
স্যারের সাথে আসলাম, টিকা ভাড়া নিয়ে মালসানোর সারের বাসার দিয়ে বললাম, স্যারে বলে ঠিক আছে তুমি 1 তারিখে আসো। আজকে আমি সিগারেট চাকরি নিলাম, বেতন ধরলাম আর 1200 টাকা। করতে করতে এর সাথে সময় গন্ডগোল লাগছিল, এই সময় দেখি যে গার্মেন্টসের মেয়েরা রাত 12টায় বা 2টায় ছুটি হতো, তা এখানে আমাদের টিনের বেড়া বাউন্ডারি করা ছিল, কনেকশন বিল্ডিং তো সাথে রাস্তা মিরপুর 11 নম্বর সাথে এর সাত নগর একটা ইয়া আছে, ওখানে যে কলোনি করে দিয়েছিল সম্ভবত, ওখানে সন্ডাগন্ডা বলা পানা আছে। দেখি রাত্রে মেয়েরা ছুটি হতো, হলে পরে মেয়ের হরকে আমাদের বিল্ডিং এ আনতো,
মানে যে বিল্ডিংটা কনস্ট্রাক্টেড বিল্ডিং তৈরি হচ্ছে এই বিল্ডিং এ
নিয়ে আসতো। আমার কাছে খুব খারাপ লাগতো, একদিন আমি রাগারাগি করছিলাম যেভাবে তোরা মেরে নিয়ে আসো কেন। তো ওরা আমাকে করলো কি, বাটাম আছে না কাঠ, ওর তার গাটা এরম 3-4টা মারা আছে, ওটা ভাগ্য ভালো সিধে পাকে ছিল না, পিস পাক আমাকে সমানে বাড়ি দিল কয়েকটা। তা আমি চিল্লাছিলি, আমার সাথে আর ছিল শহীদ নাম ছিল, ওরা গেল যা মস্তানের নাম হলো কাজল বাবু, কাজল হলো মেইন, সে ওই গার্মেন্টস ছুটি মেয়ের আনতো ওখানে, মেরে আসতে চাইতো না। ওরা আবার করতো কি, একজনে যা ধরবো মেয়ে আসতে চাইবো না, আর 5-7 জন ধরবে, এই কি আছে, চলচল তোকে আগে দিয়েছি, চলচল আগে দিয়েছি, পরে আমাদের বিল্ডিং মধ্যে ঢুকে তো এরকম করে সারা রাত রাখতো ওরা। এটা আমার কাছে খুব খারাপ লাগত। ওরা আমাকে বলতো তারা ভাই আসেন না, আমি যাবো না। ওরা রাত্রি দেখি ওরা মাংস দিয়ে ভাত আনছে হোটেল থেকে, আনিয়ে আমি এটা খাওয়াই তোর রাত্রে, এরা মনে হয় দেখেছি আমি। তারপরে আমি মনে হলো যে চাকরি ছাড়া নাকবে কি করা যায়। এরপর দেখি ওই মাস্তানার বড় ভাই একটা আছে, রাত্রে ওই বাস মেয়েরা ঘুরে না এলেনি, রাত্রে আনাগোনা করতে আছে ভেতরে, আমাদের ফ্যাক্টরির ভেতরে যায়, কিছু বলতে পারি না। অফিসার বলি আমরা অফিসার ওখানকার মাস্তান খোকানাম, পুরো এলাকার মাস্তান খোকানাম ওরে রাখি দিল সিকিউরিটির সর্দার হিসাবে, বেতন নেয় যাতে ওরা না আসে, যেন খোকা যখন আসে আসি হ্যাঁ শুরু করে দিচ্ছে, আবার খোকা গেল আর আবার আসি পরে, তাহলে বেতন নেয় ওই কাম ঠিকই হইতেছে, এরকম চলতে থাকলো। শেষে একদিন ওই কাজলের বড় ভাই রাত্রে আসছে, আমি ডিউটি করি, তা আমার খালি বলতেছে তারা ভাই ইয়া করেন চা নিয়ে আসেন টাকা দিই, না আমি চা আনতে যাব না, আর মেয়ে একটার সাথে না আমি যাবো না, কি আকাম করে না করে আর যাবো না আমি। আমি চাইনেরও জানি আমি আছি, আমার ডিউটি টোটাল রয়েছি আমি, তারা চলে গেছে অনেক রাতে চলে গেছে, যাওয়ার পরে দেখি যে আমাদের রড ছিল বাইরে এরকম পেছানি পেছানি রড মোটামোটা, দেখি যে রাস্তার এই পাশ সাথে আর বাসা, দেখি রড নিয়ে যায় আর ঘরের মধ্যে কিছু মাথা ঢুকছে আর কিছু রডের মাথা রাস্তায় আছে, শুয়ে রয়েছে আর ওড়ে না। আমি তো নাইট করি সকাল 6টা ডিউটি শেষ করে যে আমার ভেতরে থাকার ব্যবস্থা নিয়েছে, সাটার মাটার বেঁচিয়ে থাকি আমরা, তো ওই মরে গেছে শুনলাম।
কে মরে গেছে?
ওই যে কাজলের বড় ভাই।
ওকে,
আমার রাত্রি বলছিল তারা ভাই আমি আজকের দিনটা আসি কালকে থেকে আর থাকবো না।
কে বলছিল এটা?
কাজলের বড় ভাই মস্তানি।
আচ্ছা,
ওরা খুব বড় মস্তান ছিল না, কিন্তু মাঝে মাঝে আসতো, কিন্তু কাজল হলে বড় মস্তানি,
মানে কাজলই মেরে ফেলে ওখানে?
না কাজল না, কাজলের বড় ভাই,
কাজলের বড় ভাইকে ওখানে মেরে ফেলা হয়।
নিজে পরবর্তীতে প্রথম জানলাম যে মরি আছে, আমি তো বিজনেস শুরু হয়েছে, আমার সাথে ডাকলে তারা বলে কি রাত্রি নাইট করছে একটা রড সহ ঘরের মধ্যে আছে, মরে গেছে,
মানে নিজে নিজে মারা গেছে।
হ্যাঁ, তা আমার যা বলতে ওরা তো তোক দোষ দিছে যে তারা আমি আমার মাছ রড দিবার দিছে যা, তো আমি তো না, আমি তো নিচ্ছি, আমি তো কোনো অন্যায় করিনি ওদের, বাউন্ডারির বাইরে রড তো যে কোনো মুহূর্তে নিয়ে যেতে পারে ওরা।
ওকে,
তাই আমার 6:30 দিকে খবর পেলাম যে মরে গেছে, কাজলে কইতেছে আমার এক ভাই গেছে ওর ঘরে সবগুলা নিয়ে আসবে মাথা।
কার ঘরে সেটা?
যে মরে গেছে ওর ছোট ভাই কইতেছে যে আমাদের যারা সিকিউরিটি আছে সবগুলো মাথা নিয়ে যাবো।
আচ্ছা,
ওরা যা করি তারা ভাই এই ঘটনা ঘটেছে, বলে ভাই আমি তো জানি না ব্যাপারে, রড নিয়েছে আমি তাও জানি না, আর আমি তো কোনো অন্যায় করিনি ওদের, ওদের সাথে অন্যায় করে আমরা চলতে পারবো না। তখন পরেবার এলে কি ডাক্তারি পরীক্ষা করে না,
পোস্টমর্টম
করে না, আমি আবার আমার স্টুকি আদার সাহেব ওনার রাজশাহী, উনি সকাল সকাল আসতে অফিসে 7টার দিকে আসে, তো ওনার সাথে আসি বসলাম, স্যার এই ঘটনা আমি তো কিছু করি নাই, এটা রড নিজে মরে গেছে কি করা যায়, উনি আবার ফোন করিয়া ইঞ্জিনিয়ার স্যার জানালো, স্যারে বললো যে তারা মিয়া কও ও কিছুই দেখে নেই, স্টুকি আদার সাহেব বলে দিল যে তুমি তারা মিয়া এমনি বলে যদি কেউ জিজ্ঞেস পাতি করে ও যেন বলে যে রড বাইরে ছিল, কোন ভাগে নিয়ে গেছে আমি কইতে পারি না, এরা যেন বলে, আমি তো এমনও দেখিনি সত্য কথা, যেটা রড বাইরে নিয়ে গেছে কি খাচ্ছে না খাচ্ছে, পরে পোস্টমর্টম বাড়ালো যে ট্যাবলেট খায় গলজা বাড়ি মরে গেছে, ডাক্তারের রিপোর্ট দিছে, তোরা আমার কিছু করেনি। কিন্তু এই খবরটা কিভাবে বাড়িতে গেছে, বাড়িতে তখন আমার যোগাযোগ নেই, বাড়িতে ভবিষ্যৎ নেই যাই না, আমাকে ধান্দা দিতে একার যে মাসে যদি 500 কোটি টাকা বসে না 6,000 টাকা টিকবো, এই ধান্দা আমি বাড়ি সেচ্ছি, আমার তো আর আব্বা মরে গেল, খাওয়াও নাই, ভাইয়ের জন্য করে দিছে, আমার 6,000 টাকা টিকবে, আমার খুব একটা আশা, এই নিয়ে তো আমি বাড়ি ছাড়া। তারপরে এখানে জাকির সাহেব আমার ইঞ্জিনিয়ার ধানমন্ডি বাড়ি, উনি আবার হুন্ডায় নিয়ে আসত, আসলে করতে তারা বলে কি হুন্ডেটা মস্ত, তা আমার তুই করি কয় না, আমার খুব পছন্দ লাগে, তারা হুন্ডেটা মস্ত, আমি অন্য একটা ভালো করে মুছতাম। আর মাঝে মাঝে স্যার ওই করতে গেলে তারা বলে কি টাকা নিয়ে নিয়ে যা মুরগি কিনে আনতো, দুই হালি এক হালি করে মুরগি আনতাম, আনিবে স্যার মুরগি আনছি ইয়া কর জব করিয়া স্যারে কয়ে তারা ইলে বাড়া দিয়া যা, আমি স্যারের বাসা যেতাম ধানমন্ডি বাসা যাইতাম।
কোন স্যার এটা?
এটা আমাদের সাইট ইঞ্জিনিয়ার।
আচ্ছা, তার বাসায় যেতেন? হ্যাঁ
হ্যাঁ, ওনার বাসা যাইতাম, যা দেখি ওনার ওয়াইফ ভাবি করে বলতাম, খুব সুন্দর খাবার না খেলে আসতে দিত না, খাবার দিয়ে একদিন চৈত্র মাসে গেছি, দেখি যে ঠান্ডা পানি দিছি বোতলের মধ্যে, আমি তখন ফ্রিজ চিনতাম না, ফ্রিজ কি জিনিস, আমি গেছি তো ভাত দিল ঠান্ডা পানি দিল খেলাম, তো মনে ভাবি ভাই পানি তো ঠান্ডা একা, কইলে ফ্রিজের পানি, তাই মনে মনে ফ্রিজের পানি খুব তো ঠান্ডা, আরাম আরামে খেলাম পানি গুলা, ঠিক আছে এই ফ্রিজের নাম শুনলাম আমি প্রথম। তারপরে একটা ঈদ আসছে, ঈদে আমার ভাই ছুটি যাবে, ভাই ছুটি দেবে না, ভাই আমি তখন একখানে, আমি তো ছুটি যাবো না ঈদের বাড়িতে, আমার তো কেউ যাওয়া লাভ নেই, তো ঈদের আগে আলাপ ফেলাপ হয়েছে, আমি বলছি স্যার কাছে গেলাম স্যার ভাই ছুটি দেবেন না, ওর ছুটি দেওয়া হবে না, ভাই আবার অপরাধ কি ওই বাড়ি দিলে অ্যাবসেন্ট করতো, ও সরি আমি ভুলে গেছি, এর মধ্যে আমি ওই টিনের ঘর দিয়েছি, মানে এখান থেকে সারক কয়ে আমি একটা বাটাম নিয়েছিলাম বড় বড় ওই পায়ের করে না ধারে দেশের গজন কাঠের পায়ের, সাত আটটা সারক কয়েছিলাম স্যার আমি ঘর দেবো পায়ের দরকার নিয়ে যা, তোর যে নিয়ে যা বাসে করে নিয়ে যা বাড়িতে রাখিয়েছে, তখন আমি ঘর দিইনি, পরে দুই ভাই মিলিয়ে ঘর দিলাম একটা, ও ভাইয়ের ঘর দিলাম আগে টিনের ঘর, ভাই দিলাম আমি বাদ যাই নি, কিন্তু যা দেখে যে আমার পারিগুলো সব আর ঘর লাগাইছে। তারপরে চাকরি করতে 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 আমি বাড়ির তিন বিঘা জমি বন্ধ নিলাম,
তিন বিঘা জমি বন্ধ করলেন
ধীরে ধীরে, একবারে না, দশ হাজার টাকা বিঘা, তখন তিন বিঘা জমি আমার 30,000 টাকা ক্যাশ হলো,
আচ্ছা
চাকরি তিন হাজার ক্যাশ হলো, যখন পরবর্তীতে লোক মারা গেল আবার বিভিন্ন গার্মেন্টের মেয়ের নিয়ে এসে নির্যাতন করে সারা রাত, তখন আমার চাকরি করতে ইচ্ছে হলো না, চাকরি ছেড়ে দেবো, ভাই কলাম ভাই এখানে এই অবস্থা, রাত করে এগুলো মেয়ে নিয়ে আসে, তখন ভাই জানে আল্লাহ জানে ফার্ম গেটের কাছে একজন পরিচিত লোক আছে ভাইয়ের, উনি ওনার সাথে আলাপ করছে, উনি আবার পাঠালো আমাকে আতিক সাহেবের কাছে, যখন একটা চাকরি আছে তুমি ওখানে যাও, ওখানে গেলাম, যাওয়ার সাথে আমাকে আতিক স্যার সরাসরি চাকরি দিয়ে দিল গার্মেন্টস বাসাবো, নেওয়ার পরে আমাকে দুই দিনের জন্য দেশে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আমি মেয়ে দেখি নাই, ওরাও আমাকে দেখে নেই, তখন তিন ঘর দিয়েছি নতুন তিন ঘর দিয়েছি, ঘর দেখি যায় ওরা বলছে, আমার চাচারা বলছে যে ছেলেটা কর্মটা আছে, ওর কোন বোনের ঘরে বিয়ে হয়েছে, কোনো আই যাই নাই, ও করে খেতে পারবে, এবং প্লাস আগের বিয়ে যে আমার হয়েছে এটা ওরা কেউ বলো নাই, ওরাও শোনেনি জানে না, তা আমাকে দুই দিনের জন্য নিয়ে গেল বাড়ির যায় শুনি যে আমার বিয়া, তা আমি আবার ধরলাম যে বিয়ে তো আমাকে আগে জানালে না কেন, আমার তো ঘর দিয়ে আমার টাকা পয়সা নেই কিছু নেই, আমি কি দিদি বিয়ে করবো এখন, আর যে ঘটক ওদের বাড়ি গাইবান্ধার আমার সম্পর্ক ভাবি হয়, ভাই বলে ভাবি যে আগে যে বিয়ে করছি এটা তো বলছেন, কয় না তুই চুপ থাক ওটা বলা লাগবে না, বলে পরে কি সমস্যা হবে এটা আপনি কয় না, কয় না ওটা বলা লাগবে না, তুই চুপ থাক তুমি কোনো সাউন্ডই করবে না আমাকে বলতেছে, তারপরে কি করবো আর তোর আমার বাড়ি থাকতে আমার গার্জেন তোর গেলাম মেয়ে দেখতে, যে গিয়া পছন্দ করিয়ে আমাকে আসিয়ার রেখে নিয়ে গেল, যাওয়ার পরের দিনে বিয়ে, আমার আবার হলুদ শখ ছিল না আমার যেটা, ভাবিরা হলুদ দিয়ে গোসল করালো আমার, ভাই কোথায় জানি মুকুট নিয়ে এলো একটা, আবার পায়জামা পাঞ্জাবি আবার চাদর আবার ওই নাকের মাল দিয়ে গেছি আমি, অনেক রাতে গেছি, যাবার ওখানে দেয়া দেখি যে আমি বললাম আমার কি আছে, এরা তো বিরাট এরা কিভাবে বিয়ে দিচ্ছে, মেয়েও দেখে নাই, বিয়ের পরে দেখলাম খুবই সুন্দর, ও মা এত সুন্দর মেয়ে আমি জীবনে দেখে নাই, এবং এত সংসারী, তারপরে আমি বিয়ে যে পরে থুয়ে আসলাম দুই দিনের জন্য, পরে আনে আমার তো তৈলবেলা শেষ ঘর নতুন ঘর দিয়েছে ওই সময়, তখন আমি বলি আসলাম যে আমি বিয়ে উঠিয়ে আনবো দেরি হবে, পাঁচ ছয় সময় সময় দিতে হবে আমাকে, আমি ওয়াইফ বলছি আমার টাকা পয়সা নেই, ওই মুহূর্তে বলছি যে আমি টাকা জমা করে বিয়ে উঠে নিয়ে যাবো, ঠিক আছে ঢাকা দাসি আমি চাকরি করি আর পয়সা খালি জমাইতে আসি, 10,000 টাকা নিচে যাওয়া যাবে না ওই সময়, ওরা যে অনুষ্ঠান করছে এইভাবে আমাকে করতে হবে, তারপর আমি টাকা জোগাড় করিয়া ডেট দিলাম যে আমি অমুক তারিখে আসতে অমুক তারিখে উঠে নিয়ে আসবো, তখন চিঠি পাতার মতন হতো, ডেট অনুযায়ী গেলাম যা নিয়ে আসলাম ওদের, নিয়ে এসে বাড়িতে রেখে ঘুরানি ফিরানি হয়, আবার একবার আনলাম আবার নিয়ে যায় ওরা, তো নিয়ে যা যাই না আনছি আমার ওয়াইফ কইতেছে চলো তো, বল কই যাবো নাম কয় না, আমার ছোট শালী সহ একবারে গেমদা সিনেমা হলে নিয়ে গেছে রিজেক্ট করিয়া, এই একটা ছবি দেখছি আমি বিয়ে করি পর্যন্ত 91 সালেটা হবে, আর কোন ছবি দেখা নেই এর সাথে আমার, মানে আমারও পছন্দ নেই, আমি বারবার করছি চলো ছবি দেখবো যে কেন আজ যাবো না, একটা দেখছি আমি দেখবো না ছবি,
কি ছবি ছিল মনে আছে নাম?
না সেটির নাম ভুলে গেছি আমি,
কারাগার অভিনয় করেছি
ছবিটার সময় মানে রাজ্জাক সাবানা হবে,
আচ্ছা আচ্ছা ঠিক আছে নাম মনে করতে পারছি, ওকে তারপর
এবারে পরে বিয়ে নিয়ে আমার বাড়িতে আসলাম, আসি গার্মেন্টসে আসলাম, আমার মনে মনে ধুকধুকি থাকলো যে আগে যে বিয়ে করছি এরা কেউ জানলো না, ফির বাইর বউ থিয়ে আসলাম, যদি জানে তে সংসার করবো কিনা, আবার ফির যেটা অনেক বিয়ে করলাম এর যে সোনা বড় কিনতে পারবো কিনা, খুব টেনশনে ছিলাম আমি, বাড়ি থিয়েছি যে আমার ছোট বোনটা আবার নাইর নিয়ে গেছে, নিয়ে যায় ছোট বোন আর আমার ওয়াইফ একখানে থাকছে, থাকে সারা রাত এলে গল্প গুজব করছে যে তার আগের বউটি ভালো ছিল না। তখন তো মনে হচ্ছে কিসের আগের বউ, মনে মনে আমার ওয়াইফের খুবই জ্ঞান, এটা শুনতে চুপ মেরে রয়েছে। এই পর্যন্ত আমার শ্বশুর গোষ্ঠী কেউ জানে না যে আমার আরেকটা বিয়ে হয়েছে, শুধু আমার ওয়াইফ জানে। এরপর আমার ওয়াইফ চিঠি দিল যে তুমি আমাকে ঢাকা নিয়ে যাও, আমি এখানে একা থাকতে পারবো না। তা আমি এবার অভাব করলাম ঢাকা আছে পাঁচশো, তখন বেতন আমার 1100 টাকা, 500 টাকা ঘর বার করে চলে গেছি বাড়ি, ওয়াইফ নিয়ে আসবো। যা নিয়ে এলাম আর চাচা বলে যে মৃত চাচা খুব মিল, তখন বউটা থাকতো না খেদমত করে তো তুই নিয়ে যাস, চাচা আমি বাসা ঠিক করে দিয়েছি, এখানে তো ভালো লাগে না, ঠিক আছে নিয়ে যা। আনলাম 31 তারিখে যে মাস শেষ হবে এটা আমি জানি, 30 তারিখে আনি ফেলেছি, আনি আমার সাথে কলিং এর বাসায় রাখলাম, থাকলাম থাকি বউক যে আমি আনলাম ওয়াইফ হোক, আমি বলছি যে আমার চাকরি করতে হবে গার্মেন্টসে, আমার বেতন হলে 1100 টাকা, ঘর ভাড়া দেবো কি তোমাকে, আমি খাবো কি, চাকরি করতে পারবে নি, কয় আমার ক্লাস 9 পর্যন্ত লেখাপড়া, আমি কি চাকরি করবো গার্মেন্টসে, আর তোমার যা লেখাপড়া তাই হবে, তুমি করবেনি, আমি চাকরি করো তো আমাকে নিয়ে যাও, আমার ওয়াইফের কথা প্রথম। আনলাম আনি স্যারের সাথে আলাপ করলাম, স্যার ঠিক আছে একটাকে নিয়ে আসো, আনলাম দিন বেতন হলো 350 টাকা, হেল্পারে দিয়েছিলাম। ও একদিন ডিউটি করিয়া টাউনের মেয়ে তো, একদিন ডিউটি করে যা কয় আমার মাথার মধ্যে এরোপ্লেন ঢুকছে, আমি আর পারবো না, ঠিক আছে বাড়ি থেকে চাল টাল নিয়ে এসছি, চাল শেষ হলে আবার দেশে যাওয়া লাগবে, মানে এই বেতন তো আমার রাখা যাবে না। তো সিন 3 মাস গেল, চাল শেষ হলো, ও বলতেছে আবার আমি চাকরি করবো, তাও আমি দেশে যাবো না, চাকরি করা হবে না, তুমি দেশে যাও, কারণ আমি আবার চাকরি করবো। পরে আবার ডিউটি করছে 14 দিন, স্যার বলে আবার দিলাম, স্যাররা খুব বৈভদ্র, যা কই তাই শোনে, 14 দিন ডিউটি করলো, করার পরে জন্ডিস হয়ে গেল, 350 টাকা পেন, 14 দিনের বেতন পাবে কত, আর জন্ডিস ডেলি দিন গ্যান্ডারের রস খাওয়াই, এটা ওটা খাওয়াই, সকালবেলা করে নিয়ে হাঁটি, এমন একটা অবস্থা, চাকরির দরকার নেই। এর মধ্যে আল্লাহর রহম, কাফরে গাড়ি আইছে, লেবার পাচ্ছে না, স্টোর ইনচার্জ যে আছে অ্যাকাউন্ট অফিসার সবই উনি করছেন দায়িত্ব, তো বলে তারা মিয়া কাপড় উড়ে দাও, বলে একটা করে কত করে, একটা করে 5 টাকা, এক রোল উড়ে দিলে 5 টাকা, তখনকার আমলে ভালো তো টাকা নগদ না বাকি, নগদ দেবো, মনের আনন্দ উঠেই কাপড় উঠে দিলে দেখি আমি ফিল্ম স্যার জিগলে, তারা মিয়া 1 সপ্তাহ পর জিগলে কত পেছো, ফিল্ম স্যার এবং কাটিং মাস্টার, আমি 1 সপ্তাহ দেখছি আমি 1500 টাকা পাইছি,
বাবা
মাসে আমার বেতন 1100 টাকা, আর 1 সপ্তাহ কাজ করি 1500 টাকা, নগদ টাকা, নগদ দিলে না হলে করবো না, এটা আলাপ, ঠিক আছে নগদ দেবো কাম করো। তা আমি এবার করি কি, ওই এরকম চলতে থাকে, আমি 1500 পার হবে মালটা আনছি, মালটা আনছি, আমার সাথের লোকে যারা সিকিউরিটি আছে, তখন আমি বাসা নিয়ে থাকি, বাসা নিয়ে যেই আসি ওই যে কুলি আসছে আমার সাথে সিকিউরিটিরা বলছে আমাকে, তখন মনটা আমার ছোট হলো, আমার তুই পয়সা পাইতেছি, আমি তো চুরি করতেছি না। পরে আমি গাড়ি আসলে লেবার গ্রুপ করি কিভাবে, সিএনজি রিক্সাওয়ালা আছে না, ওদেরকে আমার পকেট থেকে টাকা দিই, যে ওদের কাজ করে ওদের নগদ টাকা দিয়ে দিই, আর এখানে যে অ্যাকাউন্ট অফিসার প্রথম তো নগদ দিয়েছে, পরে বাকি থাকছে, বাকি থাকার পরে টাকাটা তোলার পরে আমি ফিরে আমারটা নিয়ে নিয়েছি। এরকম শেষে সব সিকিউরিটি কামড় ধরলো আমার সাথে, অনেক বুড়া ধরে আসলো, তারা গাড়ি দিদি বই থাকে, থাকলে ভাগ দেওয়া আগে পড়াশোনা কাম তো, 1060 উঠেলে 80 টাকা, 1060 যদি নিচ তেলা থেকে দুতলা দুটাই, একটা কাপড় তুললে 5 টাকা, একটা সুদের কারণ তুললে 3 টাকা, এরকম সিস্টেম করা ছিল পড়াশোনা, যে কটা তুললাম ওই কটা বিল বানালাম, এরকম পুরো দায় দায়িত্ব আমার উপরে, লেবার শেষে গ্রুপ হয়ে গেল, আরে বারে 2-4 জন লেবার পারমেন্ট হবে আলু আরা বরাবর, এরকম ওই টাকা পাই, টাকা পাইতে পাইতে খালি আমি আমার ইয়াকে প্রথম থাকি, যতটুকু টাকা পাই আমি কাছে রাখি, আমার সব টাকা ওয়াইফের হাতে, আমি কাছে রাখি না টাকা, শুধু 200-100 টাকা রাখতাম হাত খরচের জন্য, সব ওয়াইফের হাতে। আচ্ছা এরকম কাজ করতে 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 আমার ওয়াইফের কাছে সবসময় টাকা জমা রাখি রাখি, আর ভাই বলি ভাই জমি বন্ধ রাখ, ভাই আমার 98 এর বন্যা হয়েছে না, ওই সময় চাকরি চলি একবারে বেড়ে দিতেছে, তো ভাবলাম ভাই পালিয়ে জমি কিনবো, দেখেন তো তো আবার জমি খোঁজ করে, তা আমি এখানে টাকা দিই বন্ধ রাখি আর প্রথম, এরকম বন্ধ করতে করতে আমি 12 বিঘা জমি বন্ধ রাখছি, 12 বিঘা জমি এবার আমি আজই দিছি 6 মন বিঘায়, আমি কোনো খরচ দেই না, আমার বিঘায় 6 মন করে দিবে, 6 বার 72 মন ধান পাই, এটা একবার
নিলেন হচ্ছে বন্ধক, মানে এক ধরনের খাই খালাসি, যেটা আমাদের এলাকায় এটাকে খাই খালাসি, 12 বিঘা জমি কত টাকা দিয়ে বন্ধক নিলেন,
তখন 10,000 টাকা শতক নিম্ন, আর উপরে 12,000-15,000 পর্যন্ত আছে,
শতক না বিঘা,
বিঘা বিঘা
বিঘা বলেন সেটাই বলছি, তাহলে 12,000 টাকা বিঘা হলে তাহলে তো আপনার প্রায় 1,00,000 টাকার উপরে,
হ্যাঁ তখন আমার ধীরে ধীরে এটা একবার না পর্যায়ক্রমে আসছে,
12 বিঘা নিয়েছেন আপনি,
12 বিঘা জমি দিয়েছি আমি,
এবং এটা তো আলটিমেটলি বছরে খুব অল্প করে পরিমাণ করে শোধ যায়, তার মানে বন্ধ
না না শোধ যায় না,
শোধ যায় শোধ যায় না,
ওখানে ক্যাশ ক্যাশে থাকবে, এবং নিম্ন তারে 2 খণ্ড দিতে হবে,
নিম্ন তারে
2 খণ্ড, মানে আমন এরি দুটো দিতে হবে, আর যদি টাকা দেন আপনি রিটার্ন তখন আমি জমি নিতে পারবেন,
মানে তাকে 2 ফসল দিতেই হবে, আপনি টাকা রিটার্ন দিলেও 2 ফসল দিতে হবে, তাই কি,
আমি জমিটা বন্ধ রাখলাম আপনার টাকা দিলাম, আমি কমপক্ষে 2টা ফসল আমার খাতে হবে, আপনি যদি টাকা রিটার্ন দেন আমন বা এরি যে কোনো দুটা ফসল খেলে তার টাকা রিটার্ন দিলে আপনি জমি নিয়ে যাবেন।
আমি টাকা রিটার্ন দিলেও আপনি দুই ফসল করতে পারবেন, তাছাড়া আপনি আমাকে জমি দিবেন না, তাই তো? আমি যেটা বুঝি সহজ ভাষায় যদি বলি সেটা হচ্ছে যে আপনার কাছে আমি জমি বন্ধক দিলাম, ঠিক আছে, ধরেন আমার কাছে টাকা চলে আসছে, টাকা দিলে আপনি জমি আমাকে ফিরাই দিবেন না, আপনি অ্যাটলিস্ট দুই ফসল খাওয়ার পরে তারপরে আপনি আমাকে জমি ফিরাই দিবেন,
চুক্তি থাকে।
তার মানে যত বছর ইচ্ছা আপনি জমি চাষ করেন আপনাকে ওই টাকা দিয়েই আমার আপনার
ওই টাকা দিয়ে
নিতে হবে। তার মানে বুঝতে পাচ্ছেন প্রিয় শ্রোতা এটা কোন ধরনের সিস্টেম আমরা ঠিক জানি না, কিন্তু
এখন আমাদের সিস্টেম আছে,
এখন ওই সিস্টেমই আছে আপনাদের এলাকাতে। তার মানে বুঝতে পাচ্ছেন জমির হিসাব নিকাশের ব্যাপার স্যাপার গুলো সেই প্রাচীন মান্ধাতার আমলের, কিন্তু আমাদের তারামিয়া এখন প্রচন্ড লাভে আছেন। ওই অর্থে যে সময়ের গল্প সে বলছে, বারো বিঘা জমি সে বন্ধক নিয়েছে, তার মানে বারো বিঘা জমির টাকা সে ইনভেস্ট করেছে এবং বারো বিঘা জমির সে ফসল পাচ্ছে, এবং এই জমিগুলো নেওয়ার পরে সে আবার বর্গা দিয়েছে। বর্গা দেওয়ার পরে তার যেটা হয়েছে যে প্রতি বিঘাতে ধান চাষ হোক আর না হোক ছয় মন করে ধান দিতে হবে, তাই তো? শর্ত এটাই ছিল, মানে শর্ত তো এটাই ছিল, বন্যায় খেলেও আপনাকে দিতে হবে না খেলেও দিতে হবে,
ইরির সময় ইরির সময়টা আমন অর্ধেক,
রাইট? তার মানে ছয় বরং বাহাত্তর মন করে ইরির সময়টাতে আপনি বাহাত্তর মন ধান পাচ্ছেন।
জি জি জি।
ওকে, তার মানে বুঝতে পারছি আপনার প্রচন্ড সচ্ছল অবস্থা, আপনি এটা শহরে থেকেই করছেন?
জি জি, জায়গা থেকে,
বাড়িতে যাওয়ার কোন দরকার
না, না না।
ওকে, তারপর?
এবং ওই বাহাত্তর মন ধান পাই, আমার একসাথে চালে আমার খাওয়া পারে না,
সব বিক্রি,
সব ভাই বিক্রি করে, বিক্রি করে ভাই যদি জমি কেউ বেঁচে বা কেউ বন্ধ রাখে তুমি রাখো, পরে জমি বেঁচে ভাই আলাপ করে আমার সাথে, জমি তিনটা জমি ভাই দল করে দিয়েছে আমাকে, আমি যাইনি দেখতে।
আপনি জমি কেনা শুরু করে দিলেন?
শুরু করে দিলাম, প্রথম জমি কিনলাম হলো 11%,
ধানি জমি,
ধানি জমি।
ওকে,
এটা ভাই দল করে দিয়েছে
আমার জমি যখন কিনলেন তখন শৈশবের কথা মনে ছিল যে
১২% জমি, আমি মনে মনে ভাবতাম যে যদি 12% জমি নিজে থাকতো তাহলে মানুষ ভাগ দেওয়া লাগতো না, এখন আমি প্রথম 11% জমি কিনলাম, মনে মনে খুশি আমি, এবং ওই জমিটাতে কিনছি গ্রামের মধ্যে হাইস্ট দাম দিয়া, তাতে আমি জমি পাই না।
কেন জমি পান না?
আমার থেকে টাকার লাভ বেশি আছে না কত গ্রামে, কাস্টমার তো এদের কাছে যায়। আমার তো
কত করে শতক কিনলেন?
আমি তখন পুরতে কিনেছিলাম 1,000 টাকা শতক,
1,000 টাকা শতক,
আরো কম ছিল 700-800-900 টাকা শতক ছিল,
কিনলেন 1,100। তারপর
আর ঢাকাতে যে আমি মাল লোডার লোড করি, ওই কাছে টাকা দেই, আমার এখানে খায়া দাও মাসে 2,000-5,000 টাকা থাকে, বেতন হলো আমার 1,100+ ওভার টাইম ছিল, এবং মাল লোডার লোড করছি, করে দেখি যে মাসে আমার নিম্ন হলো ওই সময় 15-16-14,000 টাকা আমি করি। আমি সচ্ছল ভাবে ডাকাত খাইছি, এবং এবার ওই যে ফ্রিজের কথা বললাম, ফ্রিজের পানি খাইছিলাম, আমার ওই টাকা বাড়িয়ে দিলে ফ্রিজ কিনে নিয়ে আসো, আমি রাগারে ফ্রিজ কিনবো কি করতে, ফ্রিজ কিনবো ওই টাকা দিয়ে আমি জমি বন্ধ রাখবো, কত আমি ফ্রিজ নিয়ে আসো, টাকা দিলে বার করি 20,000, আমি খুব খুশি, কি এত টাকা বই, আমি টাকা কামাই করে তার কাছে দেই।
আপনি হিসাব রাখতেন না?
না 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 না, যখন আমাদের বিল সপ্তাহে বেশি দিত, যা পাই নিয়ে যা হাতে দিয়ে দিতাম তারে, আবার এর মাঝখানে আবার যখন ফ্রিজ কিনলাম, আমি ফ্রিজ কিনি মাছ আর থেকে কিনি, আমি একবারে 1,500-1,600-2,000 টাকা মাছ কিনি, আবার আমার প্রিয় খাদ্য হলো সজনা, কারণ পাইকারি 5-10 কেজি সজনা নিয়ে গেছি ফ্রিজ কেনার পরে, তা আমরা ওই কোথায় এত সজনা কি করেন, বলে আমি সজনা খাবো, প্রতিদিন পাক করতাম, আমার জন্য সজনা আমি খুব পছন্দ করি এখনো। তারপরে ধীরে ধীরে এরকম জমি বাড়তে থাকলো, তো ভাই তিনটা জমি দলি করে দিয়েছে শুধু আমার নামে 1,100 শতক, এবং ওর ভাই আর পাশে 1,100 শতক ছিল, ওটাও দিয়ে দিল ভাই আমার কাছে, যার জমি নিল ওর ভাই আবার ওই
তার ভাই বিক্রি,
মোট জমিটা 20% ছিল, ওই জমিটা আবার তখন পরবর্তী দাম বলে 2,000 টাকা শতক, প্রথম নিলাম 1,000 টাকা শতক, দাম বাড়ি গেল, তারপরে আবার জমি বেচতেছে, আমি গেছি সেবার দলিল করতে নিজে, যাই আমি আগে আমার ওয়াইফের নামটা দিছি, রিপা বেগম, আমার ওয়াইফের নাম, রিপার নাম দিয়েছি প্লাস আমার নামও দিয়েছি, আমার ভাই ফাঁক নিয়ে যা কইতেছে এটা কি করলো, বলে কে, তুই বইয়ের নাম দিছিস কে, বলে বইয়ের নামে দেবো না, কি হয়েছে আমার দুটা ছেলে, ভবিষ্যতে ছেলেরা তো মা হোক ভাত কাপড় নাও দিতে পারে, তখন জমি নেকি দিলে ওরা এত আদর করবে মা হোক, আমার এটা তখনকার জ্ঞান এটা আর কি, বউ চলে যায় তখন কি করবো, আমি সংসার করি সেটা আমি বুঝি, আমি যাবো সংসার করতেছি আমি বুঝি না আমার বউ কেমন, এরকম করতে যত জমি কিনছি আমি এই পর্যন্ত 126% জমি কিনছি,
126,
জি,
12% জমির স্বপ্ন সেটা এখন পর্যন্ত 126%
জমি কিনছি, এবং টাউনে গাইবান্ধার আমার বাড়ির টাউন থেকে 6 মাইল ফাঁকে গ্রামের মধ্যে, টাউনে আমি 5% জায়গা কিনছি, এটা 2000 সালে কিনছিলাম 18,000 টাকা শতক, এখন এটা কমপক্ষে 2,500,000 টাকা শতক, এটা আমি বাড়ি করছি এখন নিজে, আমার এই গত মাসে বাড়ি প্লাস্টার কমপ্লিট করে আসছি।
আপনার ছেলে দুটো কি করে, ছেলের বয়স?
ছেলে বড়টা ঢাকা ছিল, এসএসসি পাস করছে আমার সঙ্গে ছিল, 4.44 পাইছে ইন্টারমিডিয়েট পাস করলে, ওখানে 4.7 ধরে পাইছে ইন্টারমিডিয়েটে।
আর আপনার ছোট ছেলে?
ছোট ছেলে এখন বর্তমানে তৃতীয় স্থানে আছে সেভেনে, আর ফাইভ পরীক্ষা দেওয়া ছিলাম আমি, বোর্ড থেকে বোর্ড পরীক্ষা দিচ্ছে, GPA 5 পাইছে,
GPA 5 পেয়েছে
ছোটটা।
এই হচ্ছে আপনার দুই ছেলে, এই আপনার পরিবার, আর্থিক সচ্ছলতা সবকিছু মিলিয়ে আপনি এখন এরকম আছেন, এই হচ্ছে আপনার।
এবং আমার বিয়ের বয়সে আমার ওয়াইফের সাথে একদিন যদি ঝগড়াঝাড়ি বাজি থাকে বা কোন খারাপ মনোভাব থাকে, কোনোদিন বাজাবাজি হয়নি, আমি খুবই সুখে আছি, আমার ওয়াইফের ছবি আছে দেখে দেখতে পারেন,
না আপনার ছবি, আপনার ওয়াইফকে আপনি অনেক রেসপেক্ট করেন, অনেক ভালোবাসেন, এটা আমার খুব ভালো লাগছে। আপনি যতবারই বলছেন মুখে অনেক হাসি নিয়ে বলছেন, ওয়াইফ আপনার কাছে অনেক সুখী,
যেটা সুখী
আলহামদুলিল্লাহ,
আমরাও সুখী, আমিও সুখী।
ওকে, আমি একটু বলি, সেটা হচ্ছে যে আপনি এখন কমপ্লিটলি একটা হ্যাপি ম্যান, অনেক সুখী, আপনার কথা শুনে বোঝা যায়। এই যে জীবনটা পার করে এসছেন, আপনি তো কখনো ওই শৈশবে যখন একদলা আটা চুরি করে রাখতেন খাওয়ার জন্য, ওই শৈশবে স্বপ্ন দেখেছেন যে আপনি আজকের এই অবস্থানে থাকবেন?
হ্যাঁ, আমি আমার ওয়াইফকে সবই বলছি আমি।
না সেটা ঠিক আছে, কিন্তু আপনি কি স্বপ্ন দেখেছেন যে আপনি আজকে যে জায়গাটায় আছেন, এত ভালো অবস্থানে থাকবেন? আপনি কি ছোটবেলাতে এরকম মনে হচ্ছে কখনো?
হ্যাঁ, ছোটবেলায় মনে মনে আশা করতেন তো যে আমি বড় লীলা করব। আল্লাহ আমার কাছে, আমি আল্লাহর কাছে 12 শতাংশ জমি চাইছিলাম, আল্লাহ আমাকে 126 শতাংশ জমি কিনা তৌফিক দিয়েছে আল্লাহর কাছে আমি, এবং আমার লিসেনার যারা আছে সবার কাছে আমি দোয়া চাই। আল্লাহ আল্লাহ দোয়া ছাড়া কোনো কাম হয় না। সৎভাবে চললে আমি দেখতেছি আল্লাহর কাছে আমি যা আছে আছি তাই পাইছি। তাছাড়া ঝগড়া করতো আমার সঙ্গে, তখন মনে হয় ভাইতে যদি আল্লাহ আল্লাহ বাড়ি থাকতো, একবার তাহলে ঝড়াঝড়ি লাগে, তাহলে আমার আলাদা বাড়ি করে চাবো।
বাড়ি
সাত দিয়ে বাড়ি করছে, চিনে ধরো না, ওয়াল করিয়া সাত দিছে, এবং বাথরুম টাইস
মনে হয় না যে মাকে যদি রাখতে পারতেন।
হ্যাঁ, মনে হলে আমার চোখের পানি আসে, তো মার কথা মনে হলে আমার চোখের পানি আসে, এবং ওইভাবে আমি সব বলি। আমার আব্বা আম্মা দেখে যেতে পারেনি এগুলো, ভাই আজ আমার জমি মানসিক করে, আমি একদিন আমার জমিগুলো করতে পারিনি, সব মানুষ কেনার পর থেকে মানসিক করতেছে, ভাই করে মানসিক করে।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে তারা মিয়ার জীবনের গল্প। আমরা সবসময় একটা কথা বলে থাকি, হ্যালো ইট 920 আপনার জীবনের কথা বলে। এই সমাজে আমরা যাদেরকে আইডল ভাবি, আমরা যাদেরকে সামনে রেখে সামনের পথ চলতে চাই, তারা অবশ্যই আমাদের চোখে অনেক সম্মানী ব্যক্তিত্ব, কিন্তু সেই সব আইডলের সংখ্যা সারা দুনিয়াতে এতই বেশি কম যে আমাদের মতো শতকোটি মানুষের সেই আইডলের জায়গাতে পৌঁছার স্বপ্ন সারা জীবন স্বপ্নই থেকে যায়। কিন্তু একজন তারামিয়া হওয়া কি সম্ভব নয়? যারা তারামিয়ার মতো অবস্থানে আছেন, কিংবা তারামিয়ার চেয়ে একটু ভালো অবস্থানে আছেন শৈশবে, কিংবা যদি বলি যে তারামিয়ার চেয়েও খারাপ অবস্থানে আছেন, তারা তো তারামিয়া হতে পারেন। তারামিয়া সম্পূর্ণরূপে এখন একজন সুখী মানুষ। এই সুখী মানুষ হবার জন্য আমি শুরু থেকে শেষ পর্যন্ত যেটা দেখেছি সেটা হচ্ছে অনেস্টি, সততা, সারল্য এবং পরিশ্রম। সে চাইলেই অন্যায় করতে পারত, সে চাইলেই দুই নম্বরই করতে পারত, এবং সেই জায়গাটিতে তার যে সারল্য, তার যে সততা, বারবার একটু কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়া, সেই সারল্য এবং অগাধ বিশ্বাস সৃষ্টিকর্তার প্রতি আজকে এই জায়গাটিতে নিয়ে এসছে। 126 শতাংশ জমি নিয়ে বাংলাদেশে বসবাস করছেন অনেক মানুষ যতটা হ্যাপি আমি বলতে পারি, হলফ করে 126 শতাংশ জমি নিয়ে তারামিয়াকে আমি, যে তারামিয়াকে আমি এখানে দেখেছি, সেই তারামিয়া অনেক 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 বেশি হ্যাপি। এবং এই 126 শতাংশ জমি কিন্তু শুধুমাত্র 126 শতাংশ নয়, এই 126 শতাংশের যে জায়গা তারামিয়ার অন্তরে সেটা কোটি কোটি টাকা অর্থ দিয়েও সেটাকে মূল্যায়ন করা যাবে না। প্রিয় শ্রোতা, আমরা তারামিয়ার জীবনের গল্পের যে কমপ্লিট স্টোরি সেটা এ পর্যন্ত ইতি টানছি। একটা গানের পর তারামিয়াকে নিয়ে আবারও ফিরে আসব। আর আপনি যদি তাকে দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন।
পোশাকের মতো যদি বদলানো যেত, জীবনের ধারাটাকে পোশাকের মতো যদি বদলানো যেত, তবে কি কারো সুখের অসুখ হতো, তবে কি কারো সুখের অসুখ হতো। জীবনের ধারাটাকে পোশাকের মতো যদি বদলানো যেত, তবে কি কারো সুখের অসুখ হতো, তবে কি কারো সুখের অসুখ হতো। যদি ব্যথার স্মৃতি হৃদয়ের শাখা থেকে ঝরে যেত, ফুলের মতো যদি ব্যথার স্মৃতি হৃদয়ের শাখা থেকে ঝরে যেত, এত মন তাহলে স্মৃতির দাবান হলে কি আর জোত, তবে কি কারো সুখের অসুখ তো, তবে কি কারো সুখের অসুখ তো। হিসেবের খাতাটা মিলে যেত, পৃথিবীতে যদি যাওয়া পাওয়ার হিসেবের খাতাটা মিলে যেত, কারো আশা তাহলে ভাঙনের যাতা কলে কি আর করত, তবে কি কারো সুখের অসুখ তো, তবে কি কারো সুখের অসুখ তো। জীবনের তারাটাকে পোশাকের মতো যদি বদলানো যেত, তবে কি কারো সুখের অসুখ তো, তবে কি কারো সুখের অসুখ তো, তবে কি কারো সুখের অসুখ তো, তবে কি কারো সুখের অসুখ তো।
Close up presents Hello 8920 Close up The Closer
আচ্ছা ধরুন একজন মানুষ তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ অ্যাক্টিভ জিঙ্ক মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ।
খেলো যদি বন্ধু হবে কখনো টেনে কখনো জড়িয়ে, তুমি এগিয়ে যাবে যদি খেলো তবে, ডাব আছে তো কোনো ক্ষতি নেই, এলো চুলে তুমি তো হারাবে, লুকোচুরিতে দুষ্টুমিতে থমকে যাবে, উঠো আয়না দেখো কত সুন্দর তুমি।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 ক্লোজ আপ দ্য ক্লোজার দ্য বেটার।
আচ্ছা ধরুন একজন মানুষ তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ অ্যাক্টিভ জিঙ্ক মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস বারো ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ।
ওকে প্রিয় শ্রোতা, একটা বাজে চল্লিশ হচ্ছে সময়, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, আমি আরজি কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে, এবং আজকে তারামি আর জীবনের গল্প প্রচারিত হয়েছে। এখানে শত শত কমেন্টস আমরা পেয়েছি ফেসবুকে। মোহাম্মদ তৌহিদ লিখেছে, তারামিয়ার জীবন থেকে হয়তো করুণ অবস্থা কেটে গেছে, কিন্তু বর্তমানে বাংলাদেশে এমন হাজারো তারামিয়া আছে যাদের জীবনটা তারামিয়ার শৈশবের মতোই কাটছে, এদের জন্য কি আমাদের কিছুই করার নেই, প্রশ্নবোধক একটি চিহ্ন। বিন্দাস সুফি আমাদেরকে লিখেছে, তারামিয়া আমাদের সোসাইটিতে এক্সাম্পল, আমরা যদি সচেতন হই তাহলে তারামিয়ার মতো কেউ কষ্ট পাবে না। আপনাকে সালাম তারামিয়া, আমাদের সমাজের বিত্তবানরা যদি একটু নজর দিত তাহলে তারামিয়ার মতো কেউ কষ্ট পেত না। হাসান মুরাদ লিখেছে, তারা কাকাকে সালাম জানাই, আমাদের জীবনে খাবার কত মূল্যবান হয়তো আমরা বুঝি না, না বুঝলে কত খাবার নষ্ট করি, বা না বুঝি কত খাবার নষ্ট করি, এরকম কথা। ইঞ্জিনিয়ার বাহাদুর আলম লিখেছে, আঙ্কেল একজন কঠিন সংগ্রামী মানুষ। সীমা খান লিখেছে, তারামিয়া আপনার বাড়ি গাইবান্ধা আর আমার বাড়িও গাইবান্ধা জেলায়, আপনি আপনার জীবনের যুদ্ধে জয়ী, আপনাকে এখানে আসার জন্য ধন্যবাদ, কারণ আপনার কথা শুনে আজকে অনেকে যারা জীবনের সাথে যুদ্ধ করছে বা যুদ্ধ করতে ভয় পায় তারাও সাহস পাবে। আমার পক্ষ থেকে রইল আপনার জন্য হাজার হাজার সালাম। মোহাম্মদ তৌহিদ লিখেছে, তারামিয়ার জীবন থেকে হয়তো করুণ অবস্থা কেটে গেছে, কিন্তু বর্তমানে বাংলাদেশে এমন হাজারো তারামিয়া আছে যাদের জীবনটা তারামিয়ার শৈশবের মতোই কাটছে, এরকম অনেক অনেক খুদে বার্তা আমরা পেয়েছি। বিশেষ করে তুহিন সানমাল লিখেছে, আঙ্কেলকে থ্যাঙ্কস জানাই, আল্লাহ যাহা করে তা ভালোর জন্যই করে, পাস্টের কথা মনে করে দুঃখ করবেন না। অধর আঞ্জুম লিখেছে, ঢাকায় থেকে বাংলাদেশের এই অবস্থা লেশ টুকু আমরা বুঝতে পারি না, মানুষ যে কত কষ্টে বেড়ে ওঠে, তবে তারা আঙ্কেল আশা করছি গল্পের শুরুটা কষ্টের হলেও শেষটা অপূর্ব সুন্দর হবে, আমার মনে হয় আপনার আশা পূরণ হয়েছে। সোহেল খান লিখেছে, তারামিয়ার কথায় চোখের পানি চলে এসছে, জাপরিন নামে একজন বন্ধু লিখেছে, জাপরিন আক্তার মৌ, গল্পটা সত্যি কষ্টের, মানব জীবনে কষ্ট আসবে এবং যাবে সেটাই স্বাভাবিক, সত্যি ভাবি বা এরকম কিছু একটা কষ্টের সময় পার করি তাই অনেক বেশি প্রয়োজনীয়। আচ্ছা, মোহাম্মদ নুরুল আমিন সাদ্দাম লিখেছে, জীবন হল রংধনু সাত রং এর মতো, ক্ষণে ক্ষণে তার রং বদলায়, এটাই হচ্ছে জীবন। এরকম আরো অনেক অনেক কমেন্টস আমরা পেয়েছি, শত শত কমেন্টসে ভরে গিয়েছে আমাদের ফেসবুকের পেজ, আপনি যদি দেখতে চান চলে আসতে পারেন। আর প্রিয় শ্রোতা, সবসময় আপনাকে যেটা বলি যে আপনি চাইলে জয়েন করে কিংবা কমেন্টস করে আমাদের ফেসবুকে আপনি পেয়ে যেতে পারেন ক্লোজ আপের সৌজন্য আকর্ষণীয় গিফট হ্যাম্পার। তো আজকে তার কোনো ব্যতিক্রম হয়নি, বেস্ট কমেন্ট যিনি করেছেন বিন্দাস সুফি, একটু আগে আপনার কমেন্টস পড়ছিলাম, আপনি পাচ্ছেন ক্লোজ আপের সৌজন্য আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবং যারা নতুন জয়েন করেছেন তাদের মধ্যে থেকে সাজিয়া ইসলাম, আপনি পাচ্ছেন এই পুরস্কারটি। আপনাদের দুজনের সাথেই খুব শীঘ্রই আরজে শাকিলের অ্যাকাউন্ট থেকে যোগাযোগ করা হবে এবং আশা করছি আপনারা যোগাযোগ করে পুরস্কারটি হাতে পাবেন। সেটা না হয় হল, কিন্তু তো লিসনারদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে?
আমি আমার লিসনারদের বলতে চাই যে সৎভাবে থাকলে এবং মনের আকাঙ্ক্ষা থাকলে সবকিছু করা সম্ভব।
আপনার মতো যারা আছে এবং যারা এরকম নিদারুণ কষ্টে, আপনি তো বোঝেন আপনি যে কষ্টটা পার করে এসেছেন, কখনো এরকম শৈশবের কোন ছোট ছেলেকে যদি খুঁজে পান বা কোন দরিদ্র মানুষকে খুঁজে পান, আপনি নিজে সাহায্য করেন?
আমি এখন আল্লাহর রহমত, আমার ওয়াইফই কি ঢাকা থাকতো একটা ফকির ভনে ফেরত যায় না, এবং এখন আমি ব্যাচেলারে থাকি, সাবারিলার ফকির বেশি, আমি উপস্থিত ভাষা থাকলে একটা ফকির আমি ফেরাই না খালি হাতে, এখনো সেদিন এক ফকির আছে, বাবা একটা লঙ্গি দেন, আমার পরের লঙ্গি আমি দিয়ে দিছি, আমি গরিব কোনোদিন ঠকাই না, দিয়ে দিচ্ছি পরের লঙ্গি নিয়ে যান, এমনি ভাবে চলি। ফকির আমি কোনোদিন ফেরাই না, সামনে পারলে আমার ওয়াইফও ফেরায় না, ওয়াইফ পাঁচ শত নামাজ পড়ে, আমি পাঁচ শত নামাজ পড়ি, আল্লাহ রহমত
এই হচ্ছে আমাদের তারামিয়া, আমরা তাকে উপস্থাপন করলাম, কিন্তু গত সপ্তাহে যিনি এসেছিলেন তার জীবনের গল্প শোনার পরে আমরা কি ফিডব্যাক পেয়েছি, ফোনে বিভিন্ন প্রতিক্রিয়া পেয়েছি, সেগুলো আমরা শুনব। এবং একই সাথে আমরা শুনতে চাই হ্যালো 8920 তে যারা আসতে চান তাদের কথা, তাদের জীবনের সারাংশের ছোট ছোট অংশ, তারপর আমরা হ্যালো 8920 তে আজকের মতো শেষবারের মতো ফিরে আসব। চলুন শোনা যাক।
আমি চিরামতি থেকে আরমান বলতেছিলাম, লাবণ্যর মর্মান্তিক কাহিনী শুনলাম, এই জন্য ওর সাথে আমি একটু যোগাযোগ করতে চাই যে ওকে যাওয়া আমি সঠিক ভাবে হেল্প করতে চাই।
আমি ওকে হিরো বলছি, লাবণ্যর দুঃখের কাহিনী শুনতে আমার খুবই খারাপ লাগছে, আমি লাবণ্যকে বিয়ে করতে চাই বা কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করতে চাই।
আমি কক্সবাজার থেকে দিয়াউল বলছি, লাবণ্য আপুর জীবনের গল্প শুনে খুবই খারাপ লাগলো, আমি লাবণ্য আপুকে সহযোগিতা করতে চাই।
আমি মোহাম্মদ হাসিবুর রহমান, গত বুধবার যে অনুষ্ঠানটা শুনছিলাম, মেয়ের জন্য একজন পিতা যে আত্মত্যাগ তার সম্মান ধূলিসাৎ করে, ঠিক তার পরের অনুষ্ঠানে আমরা শুনলাম একজন পিতার জন্য মেয়ে তার জীবন যৌবন তার আত্মসম্মান মর্যাদা একদম ধূলিসাৎ হয়ে গেল। আমরা ভিক্ষার জানাই এসব পিতাকে, ধন্যবাদ এবিসি রেডিওকে এরকম অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য।
আমার নাম কালাম, আমি কথা বলি সৌদি আরব থেকে। লাবণ্য আপার ঘটনাটা শুনলাম, লাবণ্য আপাকে বলবো সে অনেক কষ্ট করে বাপ মার ঘরে কোন জায়গায় যেয়ে শান্তি পানে, তার জন্য আমি সৌদি আরব থেকে দোয়া করি সে যেন ভালো থাকে আর সে যেন ওই খারাপ নেশায় ফিরে চলে আসে।
আমি মাসুম, লাবণ্যের জীবনে না পেয়েছে বাবা মায়ের আদর, না পেয়েছে স্বামীর আদর ভালোবাসা, শুধু পেয়েছে প্রতারণা। আমি লাবণ্যকে ধন্যবাদ জানাই এই কারণে যে বাবা ও মা ভাই বোনদের জন্য তার নিজের জীবন উৎসর্গ করে জীবিকা নির্বাহের জন্য তাদের মুখে হাসি ফোটাতে চাই। লাবণ্য তুমি ভেঙে পড়ো না, তোমার জীবিকার ব্যবস্থা তুমি সৎভাবে উপার্জন করবে, আল্লাহ অবশ্যই তোমাকে সাহায্য করবে।
আমি সুমন, যদি লাবণ্য আপুর স্বামী লাবণ্য আপুকে বকশন থেকে ভালোবাসত তাহলে কোনোদিন লাবণ্য আপু জীবনও এই কাজ করতো না। তাই লাবণ্য আপুর জীবনের গল্প শুনে আমার অনেক শিক্ষিত হয়ে গেছে, আমি আজকে আমার বোর কাছে গেছি, আমার বোর কাছে মাস্টার তো আমার বললো মিলে গেছে, তাই আমি লাবণ্য আপুগুলোকে দয়া করে আল্লাহ যেন তার জীবনটা অনেক সুখী করে।
আমি রাজু, লাবণ্য জীবনের গল্প শুনে আমি শকড, আমি একজন পুরুষ, এটা আমার পরিচয় দিতে লজ্জা করছে। আজকে লাবণ্য ঘটনা শুনে আমি আজকে অনেক পরিবর্তন এসেছি, লাবণ্যকে ব্যক্তিগত ভাবে কোটি কোটি ফেরত জানাই এবং দোয়া করি সে যেন ভালোভাবে জীবনযাপন করতে পারে।
আমি সালাউদ্দিন বলছিলাম, লাবণ্য গল্পটা শুনে আমার কাছে এটাই খারাপ লাগছে, ও যা কিছুই করছে ওর ফ্যামিলির জন্য কিন্তু মেয়েটা সারা জীবন ধরে কষ্টই করেছে কিন্তু তার বিনিময়ে ও কিছু পায়নি, সে যদি রাজি থাকে তাহলে আমি তাকে বিয়ে করতে চাই।
আমি তুমি বলছি, যাই হয়েছে সব ভুলে যে লাবণী আপু জানি তার মা ভাই বোন তাদের নিয়ে জানি সুখে থাকতে পারে, একটাই রিকোয়েস্ট লাবণী আপুর কাছে সে যেন আর কোন সময় এই সব কাজে আর না যায়।
আমার নাম মোহাম্মদ কাইয়ুম, আমি লাবণ্য আপুর কাহিনী শুনে আমার জীবনে কিছু পরিবর্তন এসেছে, জীবনে একটা প্রেম আছে পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করি, কিন্তু লাবণ্য আপুর কাহিনী শুনে বুঝতে পেরেছি জীবনটা কি, লাবণ্য আপুর জীবনে যেরকম হয়ে গেছে আমার জীবনে এরকম আসতে পারে, লাবণ্য আপুর মতো যেন আর কেউ না হয় তাই আমি ভুল পথে পা দেইনি।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। আচ্ছা ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা, হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি, দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ অ্যাক্টিভ জিঙ্ক মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত, শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো ক্লোজ আপ।
আমার নাম মোহাম্মদ আবুল কাশেম, আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী, কারো ভিক্ষার পাত্র না হয়ে এ পর্যন্ত এসেছি, আমার দুটি সন্তান এবং স্ত্রীকে নিয়ে খুবই কষ্টে জীবনযাপন করছি, আমাকে দয়া করে হ্যালো 8920 তে আমার জীবনের গল্পটুকু বলার জন্য সুযোগ করে দেবেন।
ছেলেকে নিয়ে অনেক ঘটনা, সেগুলো বলার জন্য আমাকে আমন্ত্রণ করবেন, আমার অনেক কথা যেগুলো না বললেই নয়, আমি অতি শীঘ্রই আপনাদের কাছে আসতে চাই।
আমার নাম হচ্ছে জাহিদ, ছোটবেলাটা কেটেছে অত্যন্ত কষ্টে দুঃখে মানুষের লাস্টের থেকে, এখন আমি মোটামুটি একটা পজিশনে এসেছি কিন্তু মাঝখানে একটা মেয়ের সাথে সম্পর্ক নিয়ে একটা সমস্যা হয়ে গেছে, আমি আপনাদের কাছে আসতে চাই, আমার সাথে একটু যোগাযোগ করেন।
আমার নাম মামুন, আমি খুবই একটা দরিদ্র ঘরের ছেলে, মানে আমার মা নেই, বাপ আবার দ্বিতীয় বিবাহ করে সে আলাদা, লেখাপড়া করতে গিয়ে বারবার হতে পেয়েছে, মাঝে মাঝে মনে হয় যে আমি নিজে আত্মহত্যা করবো, আমার জীবনটা খুব বিপন্ন, এজন্য আপনাদের এখানে অংশগ্রহণ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি।
আমার নাম সুহেল, আমার মার পরপর চারটে বিয়ে হয়, তো আমি মানুষের লাত্থিকতা খাই, উস্কা খাই, বড় হই, তো বন্ধু বান্ধবের সাথে চলিয়া একটা কেস খাই, চুরের মামলা, তো জেল খাটি, তো জেল খাটলেও আমার পরিবার এখান থেকে উঠাই দেয়, এখনো আমি খুব কষ্টের মধ্যে আছি, তো আপনাদের কাছে অনুরোধ আমার দুঃখ গুলো শেয়ার করতে চাই।
মোহাম্মদ রবিন, আমরা জুতা তৈরি করি, আমাদের যে কি কষ্ট, সারা রাত্র কাজ করি, অনেক রিস্ক এই কাজের জন্য, অনেক অনেক কেমিক্যাল ব্যবহার করা হয় যেগুলা অনেক ঝুঁকিপূর্ণ, এই সমস্যাগুলা আমি আজকে বলতে চাই, আমাকে যদি আপনি সুযোগ করে দেন।
আমি শাকিলা বলছি, আমি আমার লাইফ সম্পর্কে আপনাদের কাছে কিছু শেয়ার করতে চাই। আমি একজনকে অনেক বেশি ভালোবাসি, তাকে নিয়ে আমি আপনাদের কাছে আমার লাইফ সম্পর্কে বলতে চাই আর কি।
মোহাম্মদ রাশেদুল ইসলাম বলছি, আমি 17টি মিথ্যা মামলার আসামি ছিলাম এবং আমার জীবনে অনেক ঝড় অনেক কষ্ট আছে, আমি এগুলো আপনাদের অনুষ্ঠানে বলতে চাই।
আমি রুবি আক্তার, আমি শুধু আমার জীবনের কাহিনী নয়, আমাদের ছয় ভাই বোন ছয়জনেরই জীবনে খুবই দুঃখ, খুবই কষ্ট, আমাদের জীবনের কাহিনী, দুঃখ কষ্টের কথাগুলো আমরা এবিসি রেডিওর মাধ্যমে বিশ্বের মানুষকে শোনাতে চাই।
আমার নাম মশমত মারফাক্তার, আমি একটি অসহায় মেয়ে, বিগত 4 বছর ধরে টিউমার এবং হার্ডি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন চিকিৎসা করেছি, যদি আপনি সুযোগ দেন তাহলে FM 89.2 তে আমার সত্য ঘটনাগুলো বলতে চাই।
আজকের মতো শেষ হয়ে যাচ্ছে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। খুব তন্ময় হয়ে শুনছিলাম যে আকুতিগুলো এখানে আমাদের এখানে এসছে, সবাই জীবনের গল্পগুলো বলতে চায়। 5 থেকে 10 সেকেন্ডের এক একটি কল, প্রত্যেকটি কলই আমাদের হার্টকে অনেক বেশি টাচ করে যাচ্ছিল। শুধু এটুকুই বলতে চাই, হ্যালো 8920 আপনার প্ল্যাটফর্ম, আপনার জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম। হতাশ হবেন না, সামনের সপ্তাহে হয়তো এদের মধ্যে থেকেই কোনো একজন বন্ধু সুযোগ পাবে, আপনারা অপেক্ষায় থাকবেন। আপনাদের সবাইকে আমরা চাই হ্যালো 8920 অনেক অনেক বেশি ভালো থাকুন। আজকের মতো হ্যালো 8920 টিম মেম্বার আমি আরজে কিবরিয়া, আরজে লাবিব, আরজে শাকিল এবং সবার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভরাত্রি, এবং একই সাথে প্রত্যাশা রাখছি আগামী বুধবার আবারও ফিরে আসার জন্য ঠিক রাত 11:20 কোন একজন বন্ধুকে সাথে নিয়ে। ভালো থাকবেন সবাই।
হোক না কেন যত বড় রাজা জমিদার, সুন্দর নারী, টাকা, বাড়ি, ঘড়ি, ট্রেন্ডি স্টার, তোমার থাকবে না আর কোন অধিকার, চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে, চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশে বাতাসে যায়, এ পৃথিবী যেমন আছে রবে অবিকল, সেদিন আমি শুধু থাকব না না ঘুমে ঘুমিয়ে যেদিন বুঝিবি দুই চারা পড়শি প্রতিবেশী পাবে কিছু শো সেদিন আমি যে পৃথিবীর লোক ভুলে যাবে সবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে দেবন চলে যেতে হবে
Close Up presents Hello 8920 Close Up The closer the better
This track was downloaded from FusionBD.com.